This track was downloaded from FusionBD.com.
রোববার রাত মানেই হচ্ছে অন্ধকারের গল্প। প্রতিটি রাত আসলে অন্ধকার এবং এই অন্ধকারে অনেক ধরনের গল্প তৈরি হয়, কিন্তু বাহ্যিকভাবে যেগুলো অন্ধকার পরোক্ষভাবে কিন্তু অনেক ধরনের অন্ধকার থাকে মানুষের জীবনে এবং আমাদের চারপাশের সবকিছুতেই। সেইসব অন্ধকারে হারিয়ে যায় অনেক সময় অনেকেই এবং সেইসব অন্ধকারে কোনোভাবে বেঁচে থাকি কিংবা অন্ধকারকে গায়ে মাখিয়ে বেঁচে থাকি আমরা অনেকেই। সেইসব অন্ধকারের যে গল্পগুলো আছে সেইসব কিছু নিয়েই আমাদের আয়োজন অন্ধকারের গল্প। টিউন করে আছেন ঢাকা এফএম 90.4, যে এফএম স্টেশনটি বাংলাদেশের সর্বপ্রথম ফুল এইচডি এফএম স্টেশন। ইভান আপনার সাথে হাজির এবং অন্ধকারের গল্পের নিয়ম অনুসারে বরাবরের মতো আমাদের সাথে স্টুডিওতে এমন একজন মানুষকে হাজির করি যিনি অপরাধ জগৎ বলেন, যেটাকে আদতে আমরা অন্ধকারের জগতই বলি, সেখানে তিনি জড়িয়ে আছেন। আজও নিশ্চয়ই আপনার মনের ভিতরে এতক্ষণে একটা জিজ্ঞাসা তৈরি হয়ে গেছে যে কে এসেছেন, কি বলবেন, কোন বিষয়ে কথা বলবেন, অন্ধকার জগতের কোন জায়গাটা ধরে আজ আমরা সামনের দিকে এগিয়ে যাব, আলোতে আসবার চেষ্টা করব। ডেফিনেটলি আপনাদের জন্য আমি বলতে চাই, আজ যিনি আমাদের সাথে আছেন তার নাম জিসান খান। তার পরিচয় যদি বলি, এমন একটি লোহমর্ষক, দুর্ধর্ষ এবং আটকে ওঠার মতো একটি অপরাধের সাথে তিনি জড়িত, যেটা আপনি শুনে নিশ্চয়ই আগ্রহ প্রকাশ করবেন পুরো অন্ধকারের গল্পের আজকে শুটি শুনবার। তিনি কবর থেকে যে লাশগুলো চুরি হয়, সেই লাশ কোথায় কিভাবে পাচার হয় এবং সেই পুরোপুরি পাচার প্রক্রিয়ার সাথে জড়িত, অথচ তিনি একজন মানুষ এবং তার ভিতরের একটা অনুভূতি অনুভবের জায়গা থেকে তিনি কিন্তু আজ ঢাকা এফএম 90.4 এর এই স্টুডিওতে এসেছেন। এবং তিনি যে এসেছেন সরাসরি কথাও আমাদের সাথে বলবেন, তার একটি ছবি কিন্তু আমরা অলরেডি আমাদের ফেসবুক ফ্যান পেজে আপলোড করে দিয়েছি এবং সেখান থেকে কিন্তু আপনিও চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। বরাবরই যেটা আমরা বলি যে আপনার বিবেক থেকে মূল্যায়ন করে আপনার সুচিন্তিত মতামতগুলো আমাদেরকে জানাতে পারেন এবং নিঃসন্দেহে যে মানুষগুলো এখানে এসে কথা বলেন তাদেরকে আমরা ওই কারণে ধন্যবাদটা দিই যে কারণটি অনুভবের জায়গা, রিয়েলাইজেশনের জায়গা। এত লক্ষ লক্ষ মানুষের সামনে যারা শুনছেন সরাসরি এই অনুষ্ঠানটি শুনছেন, কোন ধরনের রেকর্ডিং, কোন ধরনের আরোপিত কোনো কিছুই না, সেই মানুষগুলোর সামনে নিজের বিবেকতাড়িত হয়ে যে মানুষগুলো এখানে এসে কথা বলেন সেটা একটা বড় জায়গা, মানুষ হিসেবে অনেক অনেক জায়গায় জিতে যাওয়ার জায়গা। আমি একটু দিন তারিখটা মনে করিয়ে দিতে চাই, ডেফিনেটলি রোববার, যদিও ঠিক 10:30 আমরা শুরু করতে পারি না, মাঝে মাঝে খানিকটা 2-4 মিনিট আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য দেরি হয়ে যায়, সেজন্য একদম শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি বারবারই। তবে এই যে কথা বলা শুরু করলাম, একটানাই আমরা কথা বলবো এবং আপনাদের আগ্রহের জায়গায় জিসান খান তার কাছেও যাব। রোববার আজ 15 মার্চ, একেবারে শেষ প্রহরের দিকে আমরা আছি 2015 এবং চৈত্রের প্রথম দিন আজ 1421-23 জমা দিউল আউয়াল 1436 হিজরি, অনেকটা রাত পর্যন্ত জেগে থাকবো। যদি আপনার জাগতে খুব বেশি অসুবিধে না হয় আগামীকালের কাজকর্মে, যদি আপনার কোন ধরনের ক্ষতির ক্ষতিকর কোন প্রভাব না পড়ে, চাইব যে আপনি জেগে থাকেন এবং আমাদেরকে লেখেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এছাড়া SMS জন্য তো আছেই, আপনি খুব সহজে কিন্তু SMS করতে পারবেন 16260 এই নাম্বারটিতে এবং SMS গুলো পেয়ে যাবো নিশ্চয়ই এবং আপনাদের মতামত মূল্যায়ন নিয়ে শেষের দিকে আমরা একটানা অনেক কথা বলবো। ইভান তো একটানা অনেক কথা বলে ফেলেছে এবং আর যে কথাগুলো বলতে চাই অন্ধকারের গল্পের এই আয়োজনের জন্য, একদম শুরুতে আমি ধন্যবাদ জানিয়ে রাখতে চাই অনুষ্ঠানের প্রডিউসার সাদিক সামি এবং অনুষ্ঠানের জন্য অন্ধকারের গল্পের যে টিম রয়েছে, টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপন, সবাইকে। আমি এখন সরাসরি চলে যাবো আজকের অতিথি জিসান খান, কেমন আছেন?
ভালো।
আচ্ছা, আপনি, আমি শুরুতে সবসময় মানে বরাবরের মতো যে প্রশ্নটা করব, যে অনুষ্ঠানে আপনি আজ এসেছেন কথা বলতে, কেন মনে হলো এখানে আসবেন?
আসলে আমি নয়, অনেকেই অনেকেই অন্ধকারের গল্প বলতে চায় কিন্তু বলতে পারে না, তাদের ভিতরে অনেক কষ্ট থাকে।
আচ্ছা,
আমার ভিতরে অনেক কষ্ট আছে যেটা আমি বলতে পারি নাই, যেটা আমার লাইফে হয়েছে, দেখা গেছে যেটা হওয়ার ছিল না এটা হয়েছে, কিন্তু এখন আমি বুঝতে পারি যে আমার লাইফ, আমার জীবন, আমার জীবনের অংশের সাথে অনেক কথা, অনেক বেদনা, অনেক দুঃখ, অনেক হাসি কান্না, যেগুলা মানুষ কখনো শুনে নাই, আর আমি নিজে আমাকে হান্টেড জগতের বাদশা মনে করি। আমি নিজে অনেক অনেক সমস্যা যেটা লাচুরির সাথে জড়িত বা অন্ধকার গভীর অন্ধকারের সাথে জড়িত এরকম সমস্যার সাথে বা এরকম কিছু সত্য কাহিনীর সাথে জড়িত, আর এই কাহিনীগুলা আমি মানুষকে বলতে চাই যাতে তারা এর থেকে শিক্ষা লাভ করে এবং তারা এর থেকে সচেতন থাকে।
আচ্ছা, আপনি যে বললেন কোন জগতের বাচ্চা মনে করেন সেটা একটু শুনতে চাই।
হান্টেড জগতের।
আচ্ছা, আমরা ধীরে ধীরে সেই জগতে প্রবেশ করব এবং নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে জিসান খান তিনি তার ভেতরের একটা যে অনুভূতি বা অনুভবের জায়গা, তিনি সেই জায়গা থেকে আসলে কথাগুলো বলতে এসেছেন। আমরা প্রত্যেকটা জায়গা থেকে যারা মানুষ আমাদের ভেতরে অনেক ধরনের কথা থাকে, তো সেই জায়গা থেকে আমরা তার ওই ইচ্ছেটুকুনের সম্মান জানাই এবং সেই সম্মানটা জানিয়ে আমরা তার কাছ থেকে তার সেই কথাগুলো শুনবো। তবে শুরুতে অন্ধকারের গল্প যারা নিয়মিত জানেন, আমরা সবসময় বিশ্বাস করি একটি প্রচলিত এবং বহুল পরিচিত কথা, জন্ম থেকে কেউ সন্ত্রাসী নয়, মানে সন্ত্রাসী হয়ে বা অপরাধ জগতের মানুষ হয়ে কেউ জন্মায় না। জন্মের পর প্রত্যেকটা মানুষেরই সুন্দর একটা সময় থাকে নিঃসন্দেহে, এবং আমরা অন্ধকারের গল্পের অতিথি হয়ে যারা আসেন তাদের সেই সময়টা দিয়ে শুরুতে আসলে কথা বলি এবং সেই সময় সম্পর্কে জানতে চাই। জিসানের ক্ষেত্রে তার ব্যতিক্রম হচ্ছে না। জিসান, আপনার ছোটবেলা নিয়ে শুনতে চাই, কোথায় বড় হয়েছেন, কিভাবে আপনার বেড়ে ওঠা, এইসব কিছু।
ভাইয়া, ছোটবেলার গল্প বলার আগে আমি যেখানে ঢাকা FM 90.40 তে আসা, একটু তাদের কথা বলতে চাই। আমার বন্ধু যাদের কারণে আমার এখানে আসা, ফ্রেন্ডস, মাই নেম ইজ জিসান খান। সো আমার ক্লোজ বন্ধু লাভার বয় সাগর, TTT তোর টাউরা তুষার, MD রন খান, BK বাপ্পি, আরো অনেকেই আছে যাদের নাম বলে আমি শেষ করতে পারবো না। তারা জানতে চেয়েছে যে বন্ধু, তোর যে ভিতরে যে চাপা কষ্টটা, তুই যে গভীর অন্ধকারের সাথে জড়িত ছিলি লাচের সাথে, আর আমি ওদের মাধ্যমে আমি ভালো হয়েছি বা ওদের মাধ্যমে ওদের সহযোগিতায় আজকে আমি ভালো এবং ভালোর পথে চলার সাহায্য পাচ্ছি। ওরা আমাকে সাহায্য দিচ্ছে, বিভিন্ন প্রকার সাহায্য করছে, টাকা দিয়া, বুদ্ধি দিয়া, ব্রেন দিয়া। যে আপনি আমার ডান পাশে একজনকে দেখতে পারতেছেন, MD রন খান, এখন আমার সাথে আছে, ওরা আমার সাথে থাকবে। তো জিসান খান, আমি আমার জন্ম ঢাকা যাত্রাবাড়ি,
আচ্ছা,
বিবির বাগিচা। আমার বাপ মার আমি একমাত্র সন্তান।
আচ্ছা,
আমার ছোটবেলাটা অনেক অনেক বৈচিত্র্যপূর্ণ ছিল। আমি সবাইকে বলতে চাই, আমি এখন সৌরাদ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, সেকেন্ড ইয়ারে অনার্স।
কোন সাবজেক্টে পড়ছেন আপনি?
বাংলা।
আচ্ছা, বাংলা। হ্যাঁ, আমরা কিন্তু একটা ব্যাপার খেয়াল করছি যে জিসান কিন্তু চমৎকার করে কথা বলেন এবং বাংলার যে শব্দ ভাণ্ডার সেটাও বেশ দারুণ আপনার। যাই হোক, হ্যাঁ, তারপর
আমার পড়ালেখার লাইফ বা স্টুডেন্ট লাইফটা ছিল আনকমন, এটা সবার মতো না।
কিরকম?
আমার স্টুডেন্ট লাইফ ছিল যে আমি ছোটবেলা থেকে স্কুলে শুধু পরীক্ষা আর ভর্তি সময় যেতাম, এছাড়া আমার স্যার বা আমাদের ম্যাডাম আমাকে কেউই দেখেনি, আর আমি কখনই
ছোটবেলা বলতে একদম যে স্কুলে ভর্তি হয়েছি,
হ্যাঁ হ্যাঁ, ছোটবেলার থেকে এই ইউনিভার্সিটিতে আসা পর্যন্ত আমি কখনো ইউনিভার্সিটিতে যাইনি, কলেজে যাইনি, স্কুলে যাইনি। হ্যাঁ, গিয়েছি, কিন্তু পালিয়ে এসেছি।
আচ্ছা,
পালিয়ে দেখা গেছে যে বন্ধুদের সাথে আড্ডা মেরেছি, বিভিন্ন প্রকার আড্ডা, দেখা গেছে যে মজা, এনজয়, এগুলো করতে করতে আমার দিন কেটে যেত। যখন আমার গার্জিয়ানকে সাররা ডাকত, সাধারণত আপনারা জানেন ছোটবেলায় কোনো ফলস হলে সাররা কি করে, গার্জিয়ানকে ডাকত। তো আমি এটাই বলতে চেয়েছি যে আমি ইউনিভার্সিটিতে আসা সময় পর্যন্ত আমি কখনো স্কুলে যাইনি, পরীক্ষা দিয়েছি, আমার বাসায় জানে যে আমি স্কুলে যাচ্ছি বা কলেজে যাচ্ছি, কিন্তু ওনারা কখনো মানে জানতো না যে আমি যাই না, এরকম অনেক নালিশ যেত। কিন্তু আমি ছোটবেলা থেকে একটু ডান পিটে ছিলাম, একটু দুরন্ত স্বভাবের ছিলাম। আমার চিন্তা ভাবনা, আমার ব্রেন, আমার চলার গতি, আমার সমস্ত ছিল আলাদা আলাদা জগতের মানুষ ছিলাম আমি, যেটা সাধারণত স্টুডেন্টের ভিতরে বা থাকে না। আমি সবকিছু একসাথে ফিল করতে চেয়েছিলাম, যে আমি স্টুডেন্ট জগতেও থাকব, সকল জগৎ আমি একসাথে ফিল, সবকিছু আমি জানবো আর কি। ভাই, আমার জানার ইচ্ছা ছিল।
আচ্ছা,
তো আমি ছোটবেলায় সর্বপ্রথম আমি পড়ি হচ্ছে গিয়ে প্রাইমারি স্কুলে, ধনিয়া প্রাইমারি স্কুলে। এখানে আমি থ্রি পর্যন্ত পড়ি। আমি আপনাকে আগেই বলেছি আমি অনেক ডান পিটে, তো এখানে থ্রি পর্যন্ত পড়ি। অনেক ছোটবেলা থেকেই আমি একটু রাগি টাইপের ছিলাম, তো তখন থ্রিতে পড়ি। তখন আমি আবার কিন্ডার গার্টেনে যাই। কিন্ডার গার্টেনে যে আমার ডান পিটের কারণে আমার চিল্লাচিল্লি ছোটবেলায়, মানে আমি অনেক মানে দুরন্ত টাইপের ছিলাম, বিচার পেতে পেতে দেখা গেছে ওই স্কুলে আর আমার থাকা হয় না।
আবার বের করে দেয় টাইপের কিছু?
না না, বের করে দেয় না। আমার বাপ মাই ও চিন্তা করে যে ওর কারণে অন্যান্য ছেলে সন্তান বা ও একটু এরকম অন্যরকম। তো আমি আবার চলি প্রাইমারি স্কুলে, ফাইভে আসি। তখন ফাইভে পরীক্ষা দেওয়ার আগে আমার ফ্রেন্ড মানে বন্ধুদের সংখ্যা হয় 50 জন, এই ছোটবেলায় 50 জন বন্ধু। তখন আমি অনেক কিছু বুঝতাম, আমরা আড্ডা মারতাম একসাথে, অনেক কিছু করতাম। যখন আমার ক্লাস ফাইভ পার হয়ে গেল, তখন আমি ভর্তি হলাম সিক্সে। সিক্সে ভর্তি হলাম একটা কিন্ডার গার্ডেনে। তো কিন্ডার গার্ডেনের নামটাম বলতে চাই না, এখানে আমি বেশি দিন থাকতে পারলাম না ভাইয়া। এখানে অনেক বিচার, আর আমি অনাচার অত্যাচার এগুলো সহ্য করতে পারতাম না। আর যেহেতু আমি বলছি যে ভাই আমি হান্টের জগতের বাসা মনে করি নিজেকে, সেহেতু আপনি বুঝতে পারতেছেন যে আমার ভিতরে কোনো ভয় কাজ করে না। আমি ভয়কে নিয়ন্ত্রণে রাখি।
আমরা সেগুলো শুনলাম ছোটবেলা নিয়ে থাকতে চাই আপনার, যে ছোটবেলায় তারপর আপনার বন্ধুরা কি ছিল, ওই সময় সময়গুলো কিভাবে কাটছে।
ওই ছোটবেলা থেকেই আমার ভিতর থেকে ভয় উঠে যায়। যখন ক্লাস সিক্স আমি আসি কিন্ডার গার্টেনে, তখন এখানে অনেক কাহিনী, অনেক গল্প, যেটা আমি এখন মনে করলে আমি ভাবি যে আমার লাইফটা
আমরা দুই একটা তো শুনতে পারি।
হ্যাঁ, দুই একটা শুনতে পারেন। যে মানুষ আমি ক্লাসে একদিন গেছি, মানে আমি যেতাম না, আমি তো আগে বললাম ক্লাসে একদিন গেছি।
ক্লাসে কেন যেতেন না আসলে?
ক্লাসে গেতাম না, আমি সবার মতো ছিলাম না। তো আমি তো চুপচাপ নিরিবিলি, আমি আমার জগতের বাসিন্দা ছিলাম।
কি কি মনে হতো, কি ইচ্ছে হতো?
আমার ইচ্ছেগুলো আমি আপনাকে অনেক ইচ্ছে হতো, ইচ্ছেগুলো আমি আপনাকে বিভিন্ন ভাবে মানে বিভিন্ন প্রকার ইচ্ছে। তো যে কাহিনীটা আমি বলতে চাইতেছি, যে সিক্সে আমি একবার ক্লাসে গিয়েছিলাম, তো গিয়ে চুপচাপ চুপচাপ আমি বসেছিলাম। ম্যাডাম বলতেছে তুমি কি পড়া পারো? আমি ম্যাডামকে বলছি ম্যাডাম আমি মুখে বলতে পারবো না, লিখতে পারবো। তো ম্যাডাম বলতেছে তুমি এই প্রথম স্কুলে আসলা আর তুমি বলতেছো মুখে বলতে পারবা না লিখতে পারবা। তো আমি কাউকে বলতে পারি নাই, ম্যাডাম স্যার কাউকে, অসম্ভব। মানে আমার বলা মানে আমি ভাষাটাই বুঝতে পারি না ওনাদেরকে আমি কি বলবো, কারণ আমার জগৎ অন্য। আমার ভিতরে ভয় নাই, আর আমি চিন্তা ভাবনা আলাদা। আমি আধ্যাত্মিক জগতের বাসিন্দা, আমি আধ্যাত্মিক জগৎ নিয়ে চিন্তা করি, ভয়ানক নিয়ে চিন্তা করি। তো এই স্কুলে বেশি দিন থাকা হলো না। আপনারা একটা স্কুল চিনেন, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, এখন অনেক নাম করেছে ধনিয়া এলাকায় এক স্কুল। এই স্কুলগুলোতে আমার পড়া হয়েছে। লক্ষ্মীবাজারের মুসলিম গভর্নমেন্ট স্কুল আপনারা চিনেন, এটা তো আমার পড়া হয়েছে। কলেজিয়েট লক্ষ্মীবাজারের পাশেই, ওইখানেও আমার পড়া হয়েছে। তো আমি SSC পাশ করি ধোলাই পত্রিকা। এই ধোলাইপার স্কুলের বিশাল কাহিনী আছে আমার, যেটা আমি ভাই আপনার কাছে শেয়ার করব। তো এই ধোলাইপার স্কুলে থেকে আমি আমার নাম চেঞ্জ হয়ে যায় আত্মা।
আচ্ছা, নাম চেঞ্জ।
সব বন্ধুরা আমাকে আত্মা বলে, সবাই আমার নামটা ঘুরিয়ে ফেলে, বলে যে আত্মা।
কেন আত্মা? কেন
আত্মা? কেন আমি তখন থেকে ফুললি অন্ধকার নিয়ে চিন্তা করি। আমি একমাত্র মানুষ যে অন্ধকারের সূত্র আবিষ্কার করছি। আমি অন্ধকার আর আলোর পার্থক্য নির্ণয় করছি, কিন্তু এটা কখনো লেখা হয় নাই বা কাউকে বলা হয় নাই বা কাউকে বলতে চেয়েছি কিন্তু পারি নাই, যার জন্য ঢাকা FM 94.4 আসা, যাতে আমার মনের শেয়ারগুলো বলতে পারি। তখন আমি ধোলাইপাড়ি স্কুলে হ্যাপি নিউ ইয়ারের দিন ছিল। তো আমি আত্মা জগতের অনেক জ্ঞান বা অনেক জ্ঞান সামগ্রী আমি জানি, আয়ত্ত করেছি ছোটবেলা থেকে। আর আমি ছোটবেলা থেকে দিন থেকে রাতকে ভালোবাসি, কারণ আমার একদিনকে অন্ধকারে যেতে হবে। মানুষের শেষ অন্ধকার কবর, অন্ধকার কবর। তো আমি রাতকে ভালোবাসতাম, রাতকে আমার সঙ্গী করে নিয়েছিলাম। আমি অনেক উপলব্ধি করেছি রাতকে নিয়ে, যে রাতের জগৎ আর আলোর জগৎ এক নয়, বা বলতে পারেন অন্ধকার আর আলো এক নয়। অন্ধকার এক জগৎ, আলো এক জগৎ। অন্ধকারে যা হয় আলোতে তা হয় না ভাইয়া। আমরা ফলোগুলো দেখতে পারি যে আলোতে মানুষ কি করে, কাজ করে, ঘুম ভাঙে। আমরা যদি সূর্য দিকে ফলো করি, সূর্য যখন উঠে আশেপাশের পাখি ডাকে, মুখরিত হয়ে যায় চারদিক, সবার ঘুম ভাঙে, সবাই নিজের গন্তব্যস্থলে বা কাজে চলে, তার কাজের কাজের প্রতি সে ব্যস্ত হয়। কিন্তু যখন সূর্য ধীরে ধীরে নেমে যায় তখন অন্ধকার আসে। এখন ভাইয়া আমি আপনাকে বলতে চাই, এটা একটা লজিক কোশ্চেন বা লজিক কথা, যে রাত্রে আমরা যে শোটা করছি এখন কিন্তু রাস্তায় আপনি গিয়ে বেশি মানুষ দেখবেন না, কারণ এটা অন্ধকার, অন্ধকারকে সবাই ভয় পায় ভাইয়া, সবাই অন্ধকারে ঘুমায়, আর অন্ধকারে শুরু হয় আধ্যাত্মিক এক জগৎ, আর সেই জগৎ সবার জন্য না, সেই জগৎ ভয়ের জগৎ।
আচ্ছা, আমরা সেই জগতে যাব, সেই জগৎ নিয়ে কথা শুনবো। আমি একটু আপনার আপনার বাবা মা সম্পর্কে শুনতে চাই। আপনার বাবা মা কি করতেন, কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমার ফ্যামিলির আমি একজন বড় ছেলে।
আচ্ছা,
সো আমার বাবা ইঞ্জিনিয়ার, আমার আম্মা,
আপনার বাবা ইঞ্জিনিয়ার?
জি।
আচ্ছা,
আমার আম্মা ইন্টার পর্যন্ত পড়াশোনা হয়েছে, এরপর আর হয় নাই।
আচ্ছা,
আর ওনার ওনাদের ফ্যামিলিটা অন্যরকম, আমাদের ফ্যামিলিটা অনেক উন্নত পর্যায়ে।
মানে আপনার বাবার ফ্যামিলি?
বাবার ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে তিনজন মেজর আছে, একজন পাইলট আছে, প্রফেসর আছে, সবই আছে। আমাদের অল টোটাল ফ্যামিলি আপনি বলতে পারেন যে এডুকেটেড ফ্যামিলি।
আচ্ছা, মানে আপনার দাদার দাদার দাদার?
হ্যাঁ, আমরা সম্রাট আকবরের বংশধর।
আচ্ছা, এই কথাগুলোর বিশ্বাসযোগ্যতার জায়গা যদি বলি, আপনি মানে যেটা বলছেন এটার বিশ্বাসযোগ্যতার কিছু উদাহরণ বা কিছু কথা আমাদের বলতে পারবেন?
হ্যাঁ, বলতে পারবো,
শুনি আমরা।
যেরকম আমার দাদা, আমার দাদার কথা বলতে চাই, যে আমার দাদা, ওনাকে দেখছি যে লাইফে অনেক সম্রাট আকবরের বংশধর, সাধারণত অন্যরকম সম্রাট আকবরের বংশধর, ওচা লম্বা, ওনারা ইন্ডিয়ার থেকে এসেছে, আমার দাদারা এসেছে ইন্ডিয়ার থেকে। তখন যুদ্ধ, যখন যুদ্ধ শুরু হয় 1971, তখন তারা আর ইন্ডিয়াতে চলে যাইতে মানে পারে নাই, তারা ইন্ডিয়া থেকে এসেছে কিন্তু যেতে চেয়েছিল, ফেরত যেতে চেয়েছিল, যেতে পারে নাই। তারা থাকে হচ্ছে চাঁদপুর নামক একটি শহরে। আপনারা যুদ্ধের কথা শুনলে শুনবেন, কিন্তু চাঁদপুর নিয়ে যুদ্ধের ততটা বিশেষ অংশ নেই, প্লাস তারা ছিল জঙ্গলে, পালায়ন করছিল। আমার দাদা মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল।
আচ্ছা,
হ্যাঁ, ওনার অনেক কষ্ট করতে হয়েছে, ওনার লাইফে অনেক কষ্ট। আর সম্রাট আকবরের বংশধর এই কারণে আমি বলতেছি যে আমার দাদারা 11 ভাই ছিল।
আচ্ছা, মানে এটা আমি বুঝতে পারছি যে ফ্রেন্ডস, আপনারা যারা শুনছেন, জিসাম তিনি কিন্তু অনেক বেশি ভিতরে, তার একটা নিজস্ব জগৎ আছে এবং তার নিজের মতো করে অনেকগুলো ভাবনা আছে, এবং সেই জায়গা থেকে তিনি কথা বলছেন, সেই ভাবনার জায়গা থেকে তার কথা বলা বা অনেক অনেকটা আপনার কাছে নাটকীয় মনে হতে পারে, অনেকটা অন্যরকম মনে হতে পারে, কিন্তু তার যে এটাকে পেশা বলবো না, অন্ধকারের ওই জায়গাটায় তিনি জড়িয়ে আছেন, যেটা আমরা বলছিলাম যে কবর থেকে মাঝে মাঝে শুনি আমরা লাশ চুরি হয়, এবং সেই লাশ চুরির পরে সেই লাশ যে পাচার হয়, লাশটা নিয়ে আসলে কি করা হয়, সেই পাচারের সাথে সরাসরি জড়িত তিনি ছিলেন তার ভাষ্য অনুযায়ী। সেই ঘটনাগুলোই আমরা শুনব, এবং তিনি যখন কথা বলেন তার যে ছোটবেলা থেকে নিজের একটা জগতের কথা তিনি বলেন, যেটাকে তিনি বিশ্বাস করেন, আঁকড়ে আছেন এখনো পর্যন্ত, সেই রকম একটি জায়গা থেকে তিনি আসলে কথা বলছেন। আমি আপনাদের জন্য বলি যে আপনি নিঃসন্দেহে টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4, আর আপনার সাথে আমি ইভান আছি, এবং অন্ধকারের গল্প শুরু হয়েছে, অনেকটা রাত পর্যন্ত কথা বলবো, আপনাদের কথাগুলো শুনতে চাই। আমি একটু মনে করিয়ে দিতে চাই যে জিসানের কথা শুনতে শুনতে আপনি আসলে আমাদেরকে লিখতে পারেন 16260, অনেক অলরেডি লিখে ফেলেছেন আপনাদের এসএমএস এবং কমেন্টগুলো, কিন্তু আমি খুব নজর রেখে দেখছি, শুনছি, এবং সেই নিয়ে আমরা কথাও বলবো আপনাদের কমেন্ট ধরে। সো আপনি জিসানকে দেখতে চাইলে কিন্তু আপনি ফেসবুকের ফ্যান পেজে আসতে পারেন, সেখানে একটি ছবি স্টুডিওতে বসা অবস্থায় আমরা দিয়ে দিয়েছি। আমরা খানিকক্ষণ বাদে আজকের দিনের একদম শেষ প্রহরে পৌঁছে যাব। আবারও মাইক্রোফোন নিয়ে যেতে চাই জিসানের কাছে, তার আগে একটু ধন্যবাদ দিতে চাই প্রডিউসার সাদিক সামি, মইন এবং জান্নাতুল ফেরদৌস শিপনকে। জিসান, আমি স্পেসিফিক আপনার ছোটবেলা নিয়ে আসলে অনেক কিছু শুনতে চেয়েছিলাম
ভাই। আমার ট্রেনের কাহিনীটা, যখন থেকে আমার নাম আত্মা হলো, তখন থেকে আমার অন্ধকার জগৎ শুরু।
আচ্ছা,
আমি সারা জীবন আমি আত্মাদের নিয়ে ছোটবেলা থেকে কল্পনা করতাম। আমার একটা অভ্যাস ছিল, গাছ যখন আমি ক্লাস 4 বা 5 পড়ি, গাছ জড়িয়ে ধরে রাখতাম গাছকে। তো অনেকে আমাকে ভাবতো পাগল, এই লোক কি বলতেছে, গাছের সাথে কথা বলতেছে, কাকের সাথে কথা বলতেছে। আর আমি ওদেরকে ফিল মানে ওদেরকে বোঝার চেষ্টা করতাম, আসলে কথা বলা না, মানে গাছ, পশু পাখি, কাক বা আমার অনেক ধরনের যেটা আমি ওয়ার্ল্ডে চ্যালেঞ্জ করতে পারি, আমি বাংলাদেশের একমাত্র জিনিস আমি যা করছি হান্টেড এর জন্য, যেটা পৃথিবীতে অনেক কম মানুষই করে থাকে, আর বাংলাদেশে এরকম কোন চ্যালেঞ্জ আমি বাংলাদেশে এরকম কোন হান্টেড হয়নি।
আচ্ছা, আমরা একটু কথা, আপনি সেই ঘটনাগুলো শুনি, ঘটনাগুলো শুনলে আসলে মানুষ আরো বেশি বুঝতে পারবে।
আমি যখন ক্লাস টেনে পড়ি তো তখন হ্যাপি নিউ ইয়ারের রাত, আমাদের ধোলাইপাড় স্কুল, তো সব বন্ধুরা মজা করে বলতেছে লাভার বই সাগর, তোর টাউরা তুষার, এমডি রনু খান আমার সাথে আছে, যে রিয়েল রিয়েল আর কি কাহিনীর সাথে জড়িত ছিল। তো সবাই ফিলিংস করে বলতেছে যে রাত তখন ১২টা ওভার হয়ে গেছে, যে বন্ধু তুমি তো আত্মা ডাকতে পারো, তুমি কি আত্মা ডাকবা? আমি কই, বন্ধু এটা কিন্তু সাধারণ ব্যাপার না, আত্মা কিন্তু সাধারণ ব্যাপার না, তোমরা যেটা ভাবতেছ সেটা না, এটা ধ্যানের ব্যাপার, সাধনের ব্যাপার। আর আত্মা আসলে কিন্তু এর বিভিন্ন রূপ থাকে, হয়তো ভালো হইতে পারে খারাপও হইতে পারে, কিন্তু যখন জিনিসটা আসবো তোমরা কি পরিস্থিতি মোকাবেলা করতে পারবা? ওরা বলতেছে বন্ধু তুমি খালি মজা ঠাট্টাই করো। আমি কই, আমি তোমাদের সাথে এই জন্য কথাটা বলতাছি যে রিয়েল কিন্তু অনেক অনেক ভয়ঙ্কর। তো বন্ধুরা মনে করতেছে যে ঠাট্টা, তো ধোলাইপাড় স্কুলে আপনারা যারাই দর্শকরা শুনতে পারতেছেন, ধোলাইপাড় স্কুলের একটা বাউন্ডারি আছে, তো সেখান দিয়ে আমরা সবাই আপনারা গেলেও দেখতে পারেন, এখন হয়তো পালা স্কুল পালাতক হয় না, হাই স্কুল পালানো ছেলে মেয়ে নেই, তখন আমরা ওইখান দিয়ে বেয়ে ছাদের উপরে স্কুলের চারতলায় গেলাম। তো আমি বললাম বন্ধু এক প্যাকেট মোম নাও, তো ও বললো মোম দিয়ে কি করবা? আমি বলতেছি এটা আমার কাজ, তোমাদের কাজ শুধু মোকাবেলা পরিস্থিতি কর, পরিস্থিতি মানে তোমাদের বুঝা যে আত্মায় যে সত্যি আছে, তুমি যে তোমরা যে আমার সাথে ঠাট্টা করো। তোরা বলতেছে বন্ধু আচ্ছা মোম নিয়ে আসলাম, তাহলে আমি বললাম তোমরা আটা নিয়ে আসো, আটা দেয়া কি করবা? তো আমি বলতেছি তোমরা যতই হাসি ঠাট্টা করো অন্ধকার কিন্তু বাস্তব, অন্ধকারই রিয়েল, আর অন্ধকারে যে কোনো জিনিস হতে পারে, আর যেটা একমাত্র অন্ধকারের বাসিন্দা ছাড়া কারো পক্ষে সম্ভব না জানা। আমি অন্ধকার সম্পর্কে অনেক কিছু জেনেছি সাধারণত, তারপরে ওরা মোম নিয়ে আসলো, আটা নিয়ে আসলো, ওরা সবাই বসলো, আমরা গেলাম স্কুলের তিনতলা, তো তখন স্কুলের ভিতরে কিছুই ছিল না, তো আমি ওদেরকে বলতেছি তোমরা বসো সবাই, কেউ ভয় পায় না, আর যে ভয় পাইবা সেই মরবা, হান্টেডের ভিতরে কোনো ভয় নাই, এখানে ভয়ের কোনো অস্তিত্ব নাই। ভাইয়া আপনি বলবেন যে মানুষ কি ভয় পায় না? হ্যাঁ পায়, কিন্তু ভয়কে নিয়ন্ত্রণ করাটাই আসল, জবি ডর গায়া অবি মার গায়া, যে ভয় পাবে সেই মরবে, আর ভয় পায় না শয়তান। আমিও ভয় পাই কিন্তু ভয়কে নিয়ন্ত্রণ করার সূত্র অনুযায়ী আমি বাঁচি। তো আমি এইভাবে মোম আটা দিয়ে আমার কাজ শুরু করলাম, ঘর আঁকলাম, ঘর আঁকার পরে চারিদিকে মোম ধরিয়ে দিলাম, এরপরে আমি বললাম তোমরা সবাই বসো, এখন যদি তোমাদের চারপাশে বাতাস বয় তোমরা কি ভয় পাইবা? কয় না, সাথে সাথে বাতাস আসা শুরু করলো। জানলাগুলো সাধারণত প্রাইমারি স্কুল, অনেক পুরানো স্কুল, এটা আজকের স্কুল না, যুদ্ধের আগের স্কুল, এখানে অনেক পুরানো স্কুল, সো যে ঘরটার ভিতরে আমি বসলাম ওখানে বাতাস আসা শুরু করলো, এর ভিতরে একজন ভয় পেয়ে গেল, ত্রিপল টু যাকে আমি তাওরা তুষার বলি, এখনো হান্টেড জগতের বাসিন্দা আমার সাথে থাকে, আমরা হান্টেড নিয়ে আলাপ করি কিন্তু এখন ভয় পায় না, ও আমার মতো আত্মার জগতে চলে গেছে। সো হঠাৎ করে আমি বললাম সবাই কি পরিস্থিতির শিকার হইতে পারবা? বলল যে হ্যাঁ হইতে পারুম, কিন্তু ভাই আফসোস অল্প বয়সে একটা ছেলে মারা গেল, এর ভিতরে নাম তার টুটুল।
কিভাবে মারা গেল?
ও ও চ্যালেঞ্জ করছিল ভাইয়া, আমি বলছিলাম তোমাকে
রাতে ওখানে বসে মারা গেছে?
না ওইখানে বসে মারা যায় নাই, আর ওর সাথে আমার কিছু ভিডিও ছিল যেটা আমরা করছিলাম, এখনো আছে ভিডিওটা। তো ও বলতাছে বন্ধু তুমি করো, আমি ওকে বলছি দেখো তুমি আত্মা নিয়ে অনেক মজা করছো, অনেক চ্যালেঞ্জ করছো, কিন্তু অন্ধকারে কখনো আসো নাই, এখন আইসো বসো।
তারপর কি হলো দিনের ঘটনা?
তারপরে আমরা সবাই বসলাম, এর ভিতরে কিছু বাতাস আসলো, তখন আমি আত্মাদের ডাকা শুরু করলাম, ভালো আত্মার আসো। তো এটার আরো পদ্ধতি আছে ভাইয়া, অনেক লং টাইম, বলা সম্ভব না। আমি বললাম যে আত্মার আসো, আত্মার আসা শুরু করলো না, ওরা হাসি ঠাট্টা শুরু করলো। তো আমি বললাম দেখো যখন সত্য বা আত্মা আসবে তখন তোমরা ভয় পেও না কেউ। তোরা বলল আসতে দাও, আত্মা বলতে কিছু নাই, ভয় দেখা লাভ নাই। কিন্তু হঠাৎ কইরা পাশের কাঠের জানালাটা ভেঙে পড়ল, ভেঙে পড়ার পর সবাই একটু ভয় পেল। তখন আমি ওদেরকে বললাম দেখো এখানে আত্মার চলাচল এখন হচ্ছে, আত্মাগুলো এখন রুমের ভিতরে আসার পথ পাচ্ছে না, ওদের যে চলাচলের রাস্তা এখন আসার পথ পাচ্ছে না। তোরা বলতাছি আচ্ছা কোন ধরনের আত্মা, আমি বলতাছি এখানে বিভিন্ন ধরনের আত্মা আসতে পারে, হতে পারে ভালো আত্মা আর খারাপ আত্মা, কিন্তু খারাপ আত্মার সংখ্যাই বেশি হতে পারে। তোমরা যদি কাউকে কেউ আত্মাকে দেখো তাহলে তোমরা বিশেষ করে চিল্লাচিল্লি করবা না, আর যে মোমগুলো আছে এগুলো নিভাইবা না, আর সবাই সবাইকে সাহায্য করবা, কেউ কাউকে ছাড়া দৌড় দিবা না। এরকম সময় হঠাৎ কইরা মোমগুলো নিভে গেল, আমার সামনে মোমগুলো নিভে গেল আর সবাই চিল্লাচিল্লি করা শুরু করলো। কিন্তু টুটুলের কিছু হলো না, টুটুল ভয় পেল, আমরা সবাই একসময় পালিয়ে গেলাম। আর আমি নিয়ন্ত্রকের কাজ জানি, এর কারণে আমি সবাইকে সেফটি দিলাম, একজন আরেকজনকে থুয়ে চলে যেতে চায় কিন্তু আমি ওদেরকে যতই হোক আমার যে আয়ত্ত আছে আয়ত্তের ভিতরে রাখলাম। তো টুটুল ওর সাথে আমার একটা ভিডিও হওয়ার কথা ছিল, ও বলল ভাইয়া আমরা একটা ভিডিও করি আপনি হান্টেড জগতের, যেহেতু আপনি কিছুই ভয় পান না। আমি কই হ্যাঁ ভাইয়া আমি কিছুই ভয় পাই না, আমি কবরের ভিতরে ঢুকতেও ভয় পাই না, তুমি আমাকে 1000 লাশের মাঝখানে রাখতে পারো। তো বলল আপনি থাকতে পারবেন, আমি বললাম জি ভাইয়া আমি থাকতে পারবো। তাহলে ভাই আমার সাথে একটা ছোট ভিডিও করতে পারবেন না, আমি ওকে বললাম আমি তো তোমাকে নিয়ে চিন্তা করি না, আমি তো চিন্তা করি আমাকে নিয়ে। কারণ ও জিজ্ঞাসা করলো, আমি বললাম তুমি যদি আমার কারণে কোনো সমস্যার সম্মুখীন হও আর যদি তোমার কোনো ক্ষতি হয় এর জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ও বলল ভাইয়া এগুলো কিছুই না, এটা সাধারণ একটা ভিডিও। আমি বললাম টুটুল যেটা সাধারণ ভাবতেছো সেটা সাধারণ নাও হইতে পারে, আর আমি হান্টেড জগতের সাথে জড়িত, আমার অনেক কাহিনী আছে যেগুলা আমার ফ্যামিলি জানে, যে আমার শরীর খুলছে ওনারা চারো শরীরে চারোদিকে খামচানোর দাগ পেয়েছে, ঘা পেয়েছে, অনেক কিছু। তোর আমি এগুলো বললাম আমার হান্টেড জগতের কাহিনী, তুমি সহ্য করতে পারবা? তো বলল হ্যাঁ ভিডিওটা এখনো আছে। তো এটা ভিডিও করা আমি ওর রক্ত চুষে খেয়ে উড়িয়ে ফেলবো। তো তখন আমি
মানে আপনি কি করবেন?
আমি ওর রক্ত খেয়ে ভিডিওটা হলো আমি ওর রক্ত খেয়ে উড়িয়ে ফেলবো, মানে রক্তটা ওর সাইডে ফেলবো আর ও মৃত সাজবে। চলো করি। আমার সাথে তখন ছিল একজন শিল্পপতির ছেলে, আমি ওনার নাম বলতে চাই না, উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছে, সময় পেলে বেশিরভাগই সিঙ্গাপুরে যায়। ও বড় ভাইয়ের ধারা ভিডিওটা করা হয়, ভাইয়ার কাছে এখনো ভিডিওটা আছে, আর ভাইয়ার সাথে আমার অনেক কাহিনী হয়েছে এরপর থেকে। ভাই
আমার
তখন টুটুল, আমি সাদা কাপড় পরলাম, সাধারণত আমি ভয় পাই না আর ভয় পেলে ওটাকে নিয়ন্ত্রণ করতে জানি। আমি সাদা কাপড় পরলাম, পরা আমি আমার পজিশন নিলাম, রক্ত নিলাম, রক্ত কোন মতই এটা রং দিয়ে বানানো না বা অন্য কিছু দিয়ে বানানো না, এই রক্তটা আমরা জোগাড় করেছি আমাদের একটা ছোট ভাই আছে বা আমাদের ভাই বলতে পারেন, ওর নাম হয়েছে গা রাব্বি।
আচ্ছা,
ওকে দিয়ে এই রক্তটা সংগ্রহ করা, গরুর রক্ত। আমি আপনাকে আগেই বলেছি ভাইয়া আমি ভয়ঙ্কর জগতের বাদশা, আমি কাঁচা টিকটিকি চাবিয়ে খেয়েছি, তেলা পোকা খেয়েছি, এখনো খেতে পারি।
আচ্ছা, যদি আপনাকে এখন তেলাপোকা বা কাঁচা টিকটিকি দেওয়া,
হ্যাঁ এখনো খেতে পারবো, তেলাপোকা কাঁচা টিকটিকি সাপ আমি সার্ভাইভাল, আমি যোদ্ধা, আমি পারি, আমি অন্ধকার জগতে সব করেছি, আমি প্রকৃতির সাথে মিশে থেকেছি, প্রকৃতি আমাকে শিক্ষা দিয়েছে, আমি পারবো।
আচ্ছা, আমরা তারপর তারপর কি হলো, সেই ভিডিওতে কি হলো?
তারপরে আমি আমার ভিডিওটা করলাম, টুটুল অনেকটা মরার মতোই ভিডিওটা করলো, কিন্তু এক বছর পরে টুটুলের মৃত্যুর সংবাদ শোনা গেল।
আচ্ছা,
তো টুটুল মারা গেছে এই সংবাদ শুনে আমরা অনেকেই হতবত বা আতঙ্কিত যে টুটুল মারা গেছে। ও আমাদের সাথে হান্টের জগতে ছিল, কিন্তু ওর একটাই ভুল, ও সত্যকে সত্য বলতো না, মিথ্যাকে মিথ্যা বলতো না, ও সত্য মিথ্যা দুটোটা গুলিয়ে ফেলতো। সো টুটুল মারা গেছে, আমি দুঃখ প্রকাশ করি টুটুলের জন্য। ও এক স্কুলে পড়তো, আমার একটা ভাই ছিল, কলেজে ভর্তি হবে, কিন্তু কি করার, আল্লাহ যেখানে যার মৃত্যু লিখেছে সেখানে মৃত্যু হবে, এটা বিধাতার নিয়ম।
আচ্ছা, আমরা সেই ঘটনা থেকে আসবো। আমি একটু জিসন আপনার কথা নতুন করে যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদের কাছে বলতে চাই, যারা খানিকটা পরে জয়নিং করলেন ঢাকা এফএম 90.4, তাদের জন্য বলছি চলছে অন্ধকারের গল্প, এবং আজ আমাদের সাথে আছেন জিসান খান। তার মূল ঘটনা জানবার অপেক্ষায় আপনারা সবাই আছেন। সেই ঘটনা শুরুর আগে, তিনি যে পেশায় জড়িয়ে পড়েছিলেন সেই ঘটনা শুরুর আগে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা আমরা আসলে শুনছি, এবং ঘটনাগুলো কেমন, ঘটনাগুলো কতটা বিশ্বাসযোগ্য, কিংবা ঘটনাগুলোর মূলে আসলে কি আছে, সেই সব কিছু আপনাদের বিবেকের জায়গা থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আপনারা আমাদেরকে জানাতে পারেন, বলতে পারেন, আপনারা লিখতে পারেন আমাদেরকে 16260 নাম্বারটিতে, এবং চাইলে কিন্তু খুব সহজে ফেসবুকের ফ্যান পেজে এসে সেখানেও আপনাদের মতামতগুলো, মূল্যায়নগুলো আমাদেরকে শেয়ার করতে পারেন। চাইলে আমরা একটি ছবি যে জিসান খানের দিয়ে দিয়েছি আমাদের স্টুডিওতে বসা, সেখানে এসে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। আসুন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এছাড়া অন্ধকারের গল্পের যে আমাদের রেগুলার পেজ আছে সেখানে একটি লাইক করে রাখলে আপনি আমাদের সবগুলো আয়োজনের আপডেট কিন্তু শুনতে থাকবেন। ওকে, আর ইভেন্ট আপনার সাথে আছি, পাশাপাশি আমি অনুষ্ঠানের প্রডিউসার সাদিক সামি এবং টিম মেম্বার মঈন, জানাতুল ফরিদুল শিপন, সবাইকে একটা আন্তরিক ধন্যবাদ জানিয়ে রাখতে চাই, এবং একেবারেই লাল সালাম আপনাদের প্রতি। যদি রাত জাগবার ইচ্ছে হয় আর রাত জাগবার সম্ভব থাকে, খুব বেশি কাজের ক্ষতি না হয়, চাইবো রাত জেগে থাকুন। জিসান, আমরা একটু এবার ধীরে ধীরে আপনার এই যে লাশ চুরির বিষয়টা, লাশ চুরির পরে যে পাচারের বিষয়টা, এই অপরাধ জগৎটায় ধীরে ধীরে জড়িয়ে পড়া সেই ঘটনাগুলো শুনতে চাই।
আমি আগে বলতে চাই, এই ঘটনাটা কারো পক্ষে করা, মানে তাদের পক্ষে করা সম্ভব না যাদের মন দুর্বল। আর এই লাশ পাচারের সাথে,
এবং আমি আপনাকে আরেকটা বিষয় একটু বলবো, যেহেতু আপনি একেবারে সরাসরি কথা বলছেন, 11:10 আমাদের সময়, লক্ষ লক্ষ মানুষ আপনাকে শুনছে, এবং যে কথাগুলো আপনি মাইক্রোফোনের সামনে সবার সামনে বলবেন আমরা বিশ্বাস করি আপনি একেবারে সত্যি কথাগুলো বলবেন, এবং কোনো ধরনের উপমা দিয়ে সেই ঘটনাগুলোকে বিশ্বাসযোগ্য করা বা একটু নিজের খানিকটা ক্রেডিট নেওয়ার চিন্তা বা এরকম কোনো কিছু আপনি বলবেন না, কারণ লক্ষ লক্ষ মানুষ এখন আপনাকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন রাত জেগে, তাদের প্রতি আপনি এতটুকু উদার এবং অনেস্ট হবেন যে আপনি যা বলবেন সেগুলো একেবারে অন স্পেসিফিক, আপনি অন এ নোট সত্যি ঘটনাগুলি আমাদেরকে বলবেন, প্লিজ। জিসান
জি ভাইয়া, আমি বলতে চাইতেছি যেটা লাশ পাচার করা বা লাশের সাথে যুক্ত করা, তাদের মন বা তাদের মানসিকতা একেবারে অন্যরকম হতে হয়। আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া, মানুষের দেহের থেকে কিন্তু মন বড়।
অবশ্যই,
আপনার এই কাজের সাথে জড়িত হওয়ার আগে বিভিন্ন কাজের সাথে সাধারণত যারা তাদের আত্মা বা তারা ভয় পায় না এইসব শ্রেণীর লোকই সাধারণত এসব করে থাকে, এটা সাধারণত সবাইকে দিয়ে সম্ভব না। যারা এসব নিয়ন্ত্রণ করতে পারে বা ভয় পায় না, ভয়কে জয় করেছে, আর সাধারণত এগুলো হয়ে থাকে বিভিন্ন কারণে, যেরকম আমি ব্ল্যাকমেইল বা বলতে পারেন বন্ধুদের খারাপ পরামর্শে বা অর্থের অনেকটা চাহিদার জন্য এর সাথে যুক্ত হয়েছি বা এটা রিয়েল করছি, এটা আমার অভিজ্ঞতা আছে। আর এটা করতে যায় আমার শরীরের কাটা এখনো, মানে ভাইয়া কি বলবো, শরীরের কাটা আমার এখনো শিহরিয়ে উঠে,
শরীর কাটা দিয়ে,
হ্যাঁ, এত ভয়ানক, মানে এত ভয়ানক, ভয়ানকের মানে ভয়ানকের একটা জগৎ, যেখানে আমি বারে বার আমি নিজেকে প্রশ্ন করেছি যে আমি আমার নিজেকে আমি মনে করি অন্ধকারের বাসা, কিন্তু আমার মন সেখানে ঘাবড়িয়ে গিয়েছিল,
ঘটনাগুলো শুনি যে কিভাবে আপনি লাশচুরিতে জড়িয়ে পড়লেন, প্রথম কিভাবে শুরু হয়েছিল, কিভাবে আপনি এই ঘটনাগুলো জানতে পারলেন, কিভাবে শুরু হলো। আমাকে যদি একদম কোন ধরনের বিশ্লেষণ ছাড়া, কোন ধরনের অতিরিক্ত কথা ছাড়া একদম স্পেসিফিক ঘটনাগুলো বলেন, সেটা আমাদের সবার জন্য আসলে একটু ভালো হয়। আপনি কবে থেকে এটা শুরু করলেন, আমরা একটা না আপনার কাছ থেকে আসলে শুনতে চাই।
আমি যখন ক্লাস এটে পড়ি তখন থেকে আমার শুরু হয় বাইরে থাকা। আমি বেশিরভাগই ঘর থেকে বেরিয়ে বাইরে থেকেছি। আমাকে বিভিন্ন কারণে আমার ফ্যামিলি কেউ আমাকে মানে রিসিভ করে না বা আমাকে সহ্য করতে পারে না, কারণ আমি এটা করি সেটা করি, রাত তিনটা বাজে জেগে থাকি, অনেকের ঘুম নষ্ট হয় বা বারান্দায় বসে থাকি একা একা, বাবা মা সে এটা বলে সেটা বলে, আর আমার মাথা অনেকটা অনেক সময় ঠিক থাকে না। আর আমি প্রচুর পরিমাণে ড্রাগস নিই, শুধু একটা ড্রাগস নিই।
কোনটা?
ড্রিঙ্কস বা বলতে পারেন মদ। আমি এরকম মদ নিই কি যে
গাঁজাটা যেগুলো খান
না, না এগুলা খাই না।
এটা কোন কোন সময় থেকে নেন আপনি?
এটা আমার সিগারেট খাওয়া শুরু হয় ক্লাস যখন ফাইভ।
আচ্ছা, মানে রিসেন্টলিও কি আপনি, মানে রিসেন্টলি বলতে এখনো কি মদ দেওয়া?
না না, এখন আমি ভালো হয়ে গেছি আমার বন্ধুদের কারণে, ওদের সাহায্যে এখন আমি ভালোর পথ আলোর পথে চলতেছি। ঘটনাটা হচ্ছে মানে এই লাশের কাহিনীগুলা, লাশের সাথে আমি কিভাবে আসলাম, কিভাবে এর সাথে জড়িত হলাম, এই কাহিনীগুলা ভাইয়া অনেক ভয়ানক। মানে এগুলা বললে আমার মস্তিষ্ক, এখন আমার শরীর আমার কাটা দিয়ে উঠতেছে।
আমি
যখন বাসা থেকে বের হয়ে যেতাম তখন আমার ফ্যামিলি দেখতাম যে আমি আসতাম, আমার ফ্যামিলি আমাকে ভালোবাসত না বা দেখতো যে অন্যরকম, ও আমাদের সবার মতো না, ও সবার মতো আচরণ করতেছে না, ও সবার মতো বিহেভ করে না, তো আমাকে পছন্দ করতো না। সে কারণে আমি নিজেই রাগ করে চলে যেতাম। চলে যায় দেখা গেছে যে আমি পুকুর, খালি পুকুর, এখানে বসা থাকতাম, সেখানে বসা থাকতাম। তো এইভাবে আস্তে আস্তে শুরু হয় আমার জুয়া খেলা।
আচ্ছা,
জুয়া খেলা আমি বেশি দিন খেলিনি, একটা আঘাত পেয়ে যে মানুষ মানুষকে অপমান করে।
তখন আপনার বয়স কত? কোন ক্লাসে পড়েন আপনি?
তখন আমি টেনে পড়ি ক্লাস।
আচ্ছা, মানে ক্লাস তো আর পড়েন না আপনি, পরীক্ষা দিয়ে আসেন খালি?
পড়ি না আর কি।
যাই হোক, তারপর জুয়া খেলার শুরু। তারপর
জুয়া খেলাটা কি, জুয়া খেলার পর আমার বিভিন্ন প্রকার খেলা। আমি আসলে ভাইয়া সব প্রকার খেলায় কম বেশি পারদর্শী। পোল খেলা, ডাবা খেলা, আপনার হচ্ছে বিভিন্ন লুডো খেলা, এগুলো আমি প্রত্যেক প্রকার আমি খেলছি। জুয়া খেলা, জুয়ার ভিতরে শাহবাগের বার, কাকরা এদিকে একটা ছোটখাটো একটা ফুটের ভাড় আছে, এটা সবাই চিনে না
বার। হ্যাঁ, আমি বলি এটা হচ্ছে বার, উচ্চারণগত সমস্যার কারণে আমরা সেটা হয়তো অন্যভাবে শুনছি। হ্যাঁ, তারপর?
তারপরে আমি আপনারা চিনেন পূর্বাশা, এটা তো সাধারণত সবাই জানে যে গুলিস্তানের পূর্বাশা বা গুলিস্তানের পার্টি অফিসের সাথে আরেকটা আছে, সেখানে আমি রাতে জিতাম, রাতে যেয়ে খেলতাম। আমার সাথে আমার রেকর্ড আছে যে রাত বারোটার পরে কেউ জিতত না। এটা এরপরে মানে সবাই আমাকে ভয় পেত যে রাত বারোটার পরে আমরা জিতি না কেউ।
আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তারপর?
তারপরে আমার সাথে একটা রিয়েল এক্সপিরিয়েন্স হয় একটা লোকের। আমি ঝোকারের জীবন নিয়ে ঘাটাঘাটি করি, ভয়ে পড়ি। আর আমি আমার সাধারণত এই হান্টের জগৎটা আমার ভয়ের মাধ্যমে এসেছে, আমার একটা প্রিয় সব বই পড়া। তো আমি মাইকেল এইচার্ট হান্ডেড মনীষীর বইটা পড়ি, তো ওদের জীবন কাহিনী আমাকে অনেক প্রলুব্ধ করেছিল। কিন্তু জুয়া খেলার ভিতরে একটা রিস্ক খেলার সাথে আমার জুয়া খেলা হয়। তো রিস্ক খেলা অনেক কাঁদে তার টাকাটা হারার পরে, তুমি বলতেছে যে ভাইয়া আপনি তো আমার থেকে টাকাটা নিলেন, কিন্তু আমি যে কত কষ্ট কইরা এই টাকাটা উপার্জন করছি আপনি জানেন? আমি তো তাকে, আমার অনেক রাগ ভাই আমি বলছি আপনাকে, কিন্তু আমি নরম মনের মানুষ বা আমি মনের নিয়ন্ত্রক অনেকটা করতে পারি। আমি তাকে রাগ হয়ে দুইটা লাঠি মারলাম, ঘুষি মারলাম, লাঠি দিয়ে পিটালাম, আর ওর হাতে টাকাটা দিয়ে দিলাম। তুমি কি জন্য খেলতে এসেছো? তোমার তো জুয়া খেলার কথা না, তোমার বাল বাচ্চা আছে, বিবি আছে, তোমার সব আছে, কি কারণে তুমি জুয়া খেলো? আর ওই লোকটা আমার পায়ে ধরে যখন কাঁদলো, তখন আমিও ওই শখের থেকে আমি আর খেলিনি। এরপর আমার দাবার খেলার কাহিনী, দাবা আমি প্রচুর পরিমাণে,
আমি আসলে জিসান আপনার খেলার কাহিনী না শুনে আমরা একটু লাশের ঘটনার দিকে যেতে চাই, কারণ অনেকটা রাত কিন্তু আমাদের পার হয়ে গেছে
ভাইয়া। খেলতে খেলতে আমি লাশের সাথে জড়িত।
আচ্ছা হ্যাঁ, আমাদের খুব দুই একটা ঘটনা দিয়ে একটু লাশের দিকে যাবেন, কারণ মানুষ কিন্তু সবাই আপনার মূল ঘটনা শুনতে চাই আর আমাদের সাথে জয়েন করছে।
হ্যাঁ, একদিন কা যেটাকে বলে টাস খেলা, ফ্লাশ খেলা, ফ্লাশ খেলার ভিতরে চুরি হয়, সেটা আমি জানতাম না আমার বন্ধুরা আমার সাথে এরকম করবে, আমি কখনো চিন্তা করতে পারিনি।
আচ্ছা,
ফ্লাশ খেলার ভিতরে ভাইয়া চুরি হয়, চুরিটা হচ্ছে কাঠটা ওরা বানায় রাখে, আমাকে ওরা বাসার টেরে দিয়ে ওরা ট্যাক্কার টেরে নিয়ে রেখেছিল, আমি জানতাম না ভাইয়া।
আচ্ছা,
কারণ আমার বন্ধু যেহেতু, তখন আমার অনেক লস হয়ে যায়। লস হওয়ার পর পর আমি আমার এক ফ্রেন্ডের কাছে যাই, তো ও আমাকে বিভিন্ন প্রকার ফ্রেন্ড, তারপরে আরো অনেকে আছে ওর সাথে জড়িত যারা আমাকে ব্ল্যাকমেইল করে যে তুই এগুলা করো সেটা সেটা, আমাকে পাগল বলে একটা মানে ষড়যন্ত্রের ভিতরে ফালায় যে কারণে আমি এই লাথের সাথে জড়িত হই। ওরা আমারে বলতেছে যে তুই তো সবই পারস, তুই তো ভয় পাস না। তখন আমি টিকটিকি একটু বেশি খেতাম, টিকটিকি আপনি চিনেন, এখন আমি খেতে পারবো, তো আমি টিকটিকি তেলাপোকা এগুলা খেতাম, মাঝে মাঝে পিরপা খেতাম। তো আমার হ্যাঁ, ওরা আমাকে আর কি উৎসাহ দিতেছে যে তোর মনে যেহেতু ভয় নাই, তুই যেহেতু ভয় পাস না, তুই বলস যে সম্রাট, তাহলে তুই একটা কাজ কর, আমি দেখ এটা সম্ভব না। তো আমার বিভিন্ন খারাপ দিকগুলা ওরা মানে আমাকে ব্ল্যাকমেইল করে আমার খারাপ দিকগুলা, আর ওরা আমাকে একটা এক্সট্রা নেশা খাওয়ায় যেটা আমি কখনো খাইনি।
সেটা কি?
সেটা হচ্ছে কোকিন।
কোকিন?
জি।
আচ্ছা, আপনি তো বললেন যে আপনি মদ ছাড়া অন্য কিছু,
হ্যাঁ এটা খাই না, ওই কোকিনই আমাকে ওরা খাইয়ে আমার ব্রেন, আমার মস্তিষ্ক, আমার শরীর সাধারণত কাঁপত, এখন আমার শরীর কাঁপে একটু কোকিন, ওই কোকিনের প্রভাব এখন আমার শরীরে আছে।
আচ্ছা, মানে এখনো খান আপনি?
না না, এখন খাই না, কিন্তু ওই যে কোকিন এরকম একটা নেশা মানে যেটা আর কি এখনো টানে, আপনি জানেন যে সিগারেটের নেশা সহজে কেউ ছাড়তে পারে না, ওরা আমাকে এইভাবে কোকিন খাওয়ায় আর বিভিন্ন প্রকার আমাকে কি খাওয়াতো আমি নিজেও জানতাম না, আমাকে খাওয়িয়ে আমাকে আমার স্টুডেন্ট জগতে দুইটা বছর আমার গ্যাপ যায় ভাই, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমার দুইটা বছর আমার গ্যাপ যায়। তো আমি নেশাভুক্ত হয়ে আমাকে বললো যে একটা ডিল আছে তোর, আমি কি সেট ডিল, ওরা আমাকে বললো ডিল না বাজি, তুই যদি করতে পারস, আমি কই না করবো না, আমি চলে আসলাম। চলে আসার পরে আমার সিনিয়র ভাই যাকে আমি প্রচুর ভালোবাসতাম, আপনারা অনেকেই চিনেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরান ছাত্র, বাবু ভাই যার শরীর সমস্তটা ফাটা, অনেকটা নীল রক দেখা যায়, যারা আপনার ঢাকা,
আমরা মূল ঘটনায় আসি একটু,
এই বাবু ভাই আমাকে দিয়ে অনেক প্রকার কাজ করাইছে।
আচ্ছা,
এই বাবু ভাইয়ের মাধ্যমে আমি ছিলাম, তো বাবু ভাইয়ের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার কাজ করছি। তো ভাইয়া বলল দেখ জিসান তুই একটা কাজ কর, কি কাজ, তুই গাড়ির সাথে যা, আমি কিসের গাড়ি, ওই গাড়িতে যা তুই, তোর সাথে সজীব আর মুফিস নামে একটা লোক ছিল, ও আর কি গ্রামের ছেলে, ও থাকবো। আমি আচ্ছা ভাই আমি যাই, আমার একটু খাওয়া দাওয়া একটু প্রয়োজন, তুমি একটু খাওয়া দাওয়া দিয়া দাও আর আমার কিছু টাকা দাও। তো ভাই আমাকে বেশি টাকা দিল না, 800 টাকা দিল, যে গেলে করিস আবার সকালবেলা আইসা পড়িস। তো আমি গেলাম, গাড়িতে গেলাম, সর্বপ্রথম যেটা দেখলাম যেটা মানে আমাকে আর কি অবাক করার মতো কাহিনী, যেটা আমি কখনো দেখি নাই, গাড়িটা সর্বপ্রথম কাঁচপুর গেল। কাঁচপুর যাওয়ার পরে কাঁচপুরের বায়ে যে গাউসিয়া রোডটা, এখান দিয়ে গেল গাউসিয়া। যাওয়ার পর আমি বলতাছি কই যাইতাছে গাড়ি, গাড়ি তো এখানে যাওয়ার কথা না, গাড়ি তো যাওয়ার কথা কুমিল্লা, ভবেরচর বা আলিয়াপুর এদিকে যাওয়ার কথা। এদিকে আমার একটা ফ্রেন্ড আছে রনি, তো ওর কাছে আমি কিছু দেওয়ার ছিল, ওর কি দেনা পাওনা, তা আমি বলতাছি এদিকে যাওয়ার কথা, গাড়ি কেন এদিকে যাচ্ছে, ঠিক আছে। আমি বলতাছি ভাইয়ের কলও দিছি যে ভাই এটা কি, কয় তুই নিশাগত আসস, বেশি মদ খাইছস। আমি কই বেশি মদ খাই নাই ভাই, আপনি এটা কি করতেছেন, কয় যেটা বলতাছি সেটা করো। তো আমি গেলাম, যাই দেখলাম যে সাধারণত লাশ সাদা কাপড় দিয়ে পেঁচানো থাকে, সেটা সাদা কাপড় দিয়ে পেঁচানো ছিল।
আপনি কি জানেন যে ওই গাড়িতে লাশ ছিল?
না, আমি ওই গাড়িতে লাচ্ছিল না। তো
আচ্ছা আচ্ছা,
ওই গাড়িটা গাউসিয়া রোড পার কইরা যখন একটু থামে একটা জায়গা, একটা চায়ের দোকানের মতো জায়গা, ওইখানে দুটা সিগারেট খাই আমি, একটা গোল্ড লিপ সিগারেট আর একটা হচ্ছে আপনার আপনার স্টার, হ্যাঁ স্টার আর গোল্ড লিপ খাই। গোল্ড লিপ খাওয়ার পরে আমি একটু খারিয়ে থাকি, আমার ফলো ছিল না লাস্টের দিকে, যেখানে লাশ বা কিচ্ছু এরকম কোন আমার থিমই ছিল না। আমি যে আপনাকে মুফিসের কথা বললাম, যে মুফিস গ্রামের ছেলে, ও তো এরকম কিছু জানে না। তো আমি দেখলাম যে দুজন লোক আসলো, দুজন লোক বলতেছে এটা নাও। আমি এটা নিব মানে, এটার ভিতরে কি আছে দেখো কি আছে, আপনি জানেন ভাইয়া আমি ভয় পাই না। আমি খুললাম, যখন দেখলাম যে একটা মানুষের রাস, কিন্তু ওটা রক্তাক্ত ছিল না,
আচ্ছা
রক্তাক্ত ছিল না, সম্পূর্ণ ভালো ছিল। আশেপাশ দিয়ে একটু ক্ষত, এই আঘাত টানা হেসরার। আমি বললাম মরা মানুষ, মরা মানুষ দেখি আমরা, আমি কি এখানে মরা মানুষের জন্য আইসি? কয় না বাবু ভাই বলছে এটা নিতে, তুমি এটা নিয়ে চলে যাও। তো আমি কি করলাম, যে ভাইয়া বলছে নিতে, হ্যাঁ ভাইয়া তোমার সাহসের পরীক্ষা করব। আমি বললাম যে এটা কোন ধরনের সাহস, এটা কোন ধরনের সাহসের পরীক্ষা করতে চাই উনি, এটা কি একটা সাহস? আমি একটা মৃত লাশ যার বাপ নেই মা নেই পরিচয় জানি না, তাকে নিয়ে আমি কোথায় যাব? তো বলতেছে না ভাইয়া যেটা বলছে সেটাই করো। তো ভাইয়া আমার কল দিছে, তো আমি বলতেছি ভাইয়া অসম্ভব, আমি হ্যাঁ ভয় পাই না, কিন্তু এইসব কাজের সাথে আমি এইসব কাজের সাথে আমি কখনো জড়াতে চাই না ভাই, আপনি এটা কেন করলেন? কয় দেখো তুমি এটা নিয়ে আসো, যা হইব সেটা আমি বুঝব। তো আমি কি করলাম, এটাকে উঠাইলাম, যে মুফিস আস্তে আস্তে উঠাইল, উঠায় কি করলো এটা নিয়ে চললো। নেওয়ার পরে লাশটাকে সাধারণত পানিতে গোসল করালো, পুষ্কুনি আছে, এটাকে হাতনাবাদ নিয়ে যাওয়া হয়েছিল রাত্রেবেলায় একটা গাড়িতে, প্রিমিও ছিল গাড়িটা, এভাবে নেওয়া হয়েছে যাতে কেউ বুঝেই নাই। তো সাধারণত বালুর ভিতরে পানি থাকে হাসনাবাদে, চারিদিকে বালু, দেখা গেছে যে পুকুর, এটারে নদীর এক সাইড বালি দিয়া ঘেরাও কইরা এটারে পুকুর বানানো হয়েছে। তো এরকম একটা জায়গা, চারিদিক দিয়ে বালু ঘেরানো হাসনাবাদের ভিতরে, প্রচুর ভিতরে, আমি নিজেও জানি না কত ভিতরে, আমি শুধু এটার সাথে ছিলাম, এটা আমার লাইফের আর কি প্রথম ফার্স্ট ট্রিপ, তার সাথে ছিলাম। তো এটাকে পরিষ্কার করা হইলো, তো পরিষ্কার করে মানে আমি এগুলা দেখতে আসি প্রথম, সর্বপ্রথম লাশের ব্যাপারে। তো পরিষ্কার করলো, পরিষ্কার করে আমি বলতাছি কিছুই বুঝতাছি না আমি, তখন বাবু ভাই আসলো, আইসা বলল যে এটাকে আরেক জায়গায় নিয়ে যেতে হইব। তো আমি বললাম কোন জায়গায়, বলে কুমিল্লা ভবের চ, কুমিল্লা গরিপুর কালাপোনা বাজার। তা আমি বলি ভাইয়া আমি তো এটা চিনি না। ওই তুমি আগে কুমিল্লা যাবা, আমার সাথে মুফিস থাকতো যার নাম বললাম মুফিস। তো আমি কুমিল্লা গেলাম, কিন্তু ভাইয়া কালাপোনা বাজার যে কত ভিতরে সেটা আপনি না গেলে বুঝবেন না, এখনো আছে কুমিল্লা কালাপোনা বাজার। তো কালাপোনা বাজার আমি ফার্স্ট অ্যাট ফার্স্ট কুমিল্লা গেলাম, তো কালাপোনা বাজার খুঁজতে খুঁজতে মানে আমার একটু সময় লাগলো। এখন কালাপোনা বাজার আপনি গেলে বুঝবেন কত ভিতরে কুমিল্লা, আর যাওয়ার রাস্তাটা চারিদিকে পানি, চারিদিকে পানি, আর এত অন্ধকার, এত পরিস্থিতি, মানে এরকম মানে ফার্স্ট ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার, এত অন্ধকার, এত বৈচিত্র্যময় জায়গা। তো আমি গেলাম কালাপোনা বাজারে, যেতে ভাইয়া আপনার সময় লেগেছিল দেড় থেকে দুই ঘন্টা, আর রাস্তাটা ছিল ভাঙা ভাঙা, একটু ভাঙা ভাঙা, ঢালে ঢালে, একটু কাঁপতো কুপতো। তো ভাইয়া ওই কালাপোনা বাজারে গেলাম, শ্মশানঘাট, ওই কালাপোনা বাজারে আপনি গেলে কাউকে জিজ্ঞাসা করলে বলতে, যদি জানতে চান এখানে শ্মশানঘাটটা কোথায়, তো উনি আপনাকে দেখিয়ে দিবে। আর শ্মশানঘাটটা যাওয়ার পথ ভাইয়া আপনি এখন গিয়ে দেখতে পারেন, আমার লাইফের বাস্তব এক্সপিরিয়েন্স, শ্মশানঘাটটা যাওয়ার পথ এত ভয়ানক, এত ভয়ানক। তো আমি শ্মশানঘাট যাইনি, শ্মশানঘাটের একটু আগে আমি নামিয়েছি লাস্টটা। তো আমি সাথে আছি, আমার কিছুই করতে হয় না, আমার শুধু সাহস দিতে হয়, কারণ ওইখানে সাহসের খেলা। ওইখানে আপনাকে দেখবেন আপনি কয়জনকে খুন করতে পারেন, কয়জনকে মারতে পারেন সেটা দেখবেন, আপনাকে দেখবেন আপনি লাশের সাথে কতক্ষণ থাকতে পারেন,
আচ্ছা
লাশকে নিয়ে আপনি কতক্ষণ চলতে পারেন, সেটাই হচ্ছে এটার মূল মূল কথা। তো আমি লাশের সাথে আছি, লাশ আমার সাথে কেউ বুঝে না, বুঝা অসম্ভব। তো আমি নামলাম, একটা লোক আসলো, ওই দুইটা লোক কথা বলতেছে, কিরে লাস্টটা নিয়ে এখন কি করবি বা এরকম বিভিন্ন প্রকার কথা হইতাছে, লাস্টটা নিয়ে এখন কি করবেন এটা সেটা বিভিন্ন। আর আমি বলতেছি আপনারা যাই করেন, আমার কাজ আপনাদেরকে দেওয়া, আপনারা আমার সাথে কথা বলে লাভ নেই, আমার কাজ এটা দেওয়া, আমি চলে যাই। কয় না তুমি চলে যাও না, তুমি একটু পরে চলে যাও। আমি কেন আমরা ভয় পাইতাছি, তখন আমি বলতেছি কেন আপনারা ভয় পাইতাছেন, কেন তোমার ভাই তোমাকে বলে নাই? আমি কি বলে নাই আমাকে? কয় আমরা এখন লাশের ভাইয়া, এটা মানে অনেকে বিশ্বাস করবে না ভাইয়া, এত ভয়ানক আমার লাইফে আমি কখনো দেখি নাই, এত ভয়ানক আমি কখনো ফলো করি নাই। ওরা মাংসে লাশটার মাংস কাটতে চাইল। তখন আমি বললাম যে আপনারা যে লাশের মাংস কাটবেন এটা আমি দেখতে পারবো না, কয় আপনার দেখা লাগবো না, আপনি শুধু ফলো করেন কেউ আসে কিনা। তো ভাইয়া আমি ওখানে থাকলাম, আমার সাথে যে মফিজ আছে ও মারা গেছে, ও মৃত, ও এখন বেঁচে নেই। ওই মফিজ তখন সাথে সাথে অজ্ঞান করে, মফিজ ভুলবশত ওদিকে তাকিয়ে ফেলে যখন চামড়া কাটতে ছিল, তাকিয়ে ফেলার কারণে ও অজ্ঞান করে, কিন্তু তখন আমি অজ্ঞান করি নাই। একজন চামড়া কাটলো প্রথম, মানুষের শরীরে যা চামড়া আছে সব কাটলো, সম্পূর্ণ চামড়া কাইটা ফালাইলো। আর এরপরে একজন, ভাইয়া বিশ্বাস করবেন না,
মানে চামড়া ছুলে ফেললো,
হ্যাঁ একজন ছিলল আরেকজন দাঁড়ানো। তো ও কি করলো, 10-8 মিনিটের ভিতরে অশরীরে যত মাংস আছে এগুলা ছাড়িয়ে ফেললো। আমি অবাক হয়ে গেলাম, ভাইয়া মানে এরকম দৃশ্য কেউ দেখছি কিনা, মানে সম্ভব কিনা। তো একজন আরেকজনকে বলা শুরু করলো, তোমার কাজ শেষ, এখন আমাদের কাজ এটাকে কুমিল্লা বর্ডার দিয়ে বর্ডার ক্রস করানো। তো আমি জিজ্ঞেস করলাম, বর্ডার ক্রস করাবেন আপনারা, আপনারা কি? ওরা বললো যে আমাদের কাজই এটা, তুমি এসব আর কোনো প্রশ্ন করতে পারবে না, আমাদের কাজই এটা, তুমি আর কোনো প্রশ্ন করো না। আমাকে 4,000 টাকা দিল, 4,000 টাকা দিয়া বললো তুমি যাও তোমার যেখানে যাওয়ার কথা। তারপর আমি চললাম ভাইয়ার কাছে, গেলাম, ভাইয়া তুমি এটা কি দিছো? জীবনে বাঁচতে হইলে এগুলাই করতে হইব। তো এখনো এখন আমি বলতে চাই বাবু ভাই বাচ্চা নাই, তো বাবু ভাইয়ের থেকে পালানোর জন্য আমি অনেক দূরে গেছি, অনেক দূরে পালাইছি, কিন্তু পালাইতে পারি নাই, উনি আমাকে ধরে নিয়েছে। অনেক দূর বলতে আমি, আপনারা সিলেট চিনেন, সিলেট জাফলং চিনেন, আমি ভাইয়া বান্দরবনের পাহাড়ও গিয়েছিলাম, পাহাড়ের ভিতরে পালিয়েছিলাম কিন্তু সম্ভব হয়নি। আমার বন্ধুরা যারা আছে, যারা পুরান বন্ধুরা ছিল, ডবল বাবু বলতে পারেন, দুয়েল বাবু, ও এখন নারায়ণগঞ্জে থাকে, ওর ভুল বুঝতে পারছে। তো ওরে আমি বন্ধু তোমাকে মাফ করে দিচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও, ও নারায়ণগঞ্জে থাকে। ওরা বিভিন্ন চাল চালছে, কারণ ওরা আমার তো টাকার পয়সার প্রতি লোভ ছিল না।
আচ্ছা, আমরা সেই ঘটনাগুলো যাব। এবার আপনি এই প্রথম আপনি লাশের সাথে অভিজ্ঞতা হলো,
হ্যাঁ,
তারপর ধীরে ধীরে কিভাবে আপনি পুরো পেশার সাথে জড়িয়ে গেলেন?
ধীরে ধীরে
মানে এরপর কি করলেন আপনি? আপনি
এরপরে আমাকে যখন আপনার সিলেট থেকে, ভাইয়া আমার বন্ধুরা চাল করে ধরে নিয়ে আসলো সিলেট থেকে, আমি আসলাম, আসার পরে আমি অনেকটা অন্য মানুষক, বা আমি অনেকটা এটার সাথে জড়িত হতে চাইতেছি না। তো এরকম সময় বলল বাবু ভাই, আমাকে সবকিছু বুঝাই দিতাছে আস্তে আস্তে, বলতেছে দেখ আমি মরাই মুগা, আমি বাঁচুম না, তোর এটা করতে হইব। আমি কি ভাই, আমি তো এটা করতে চাই না। তো এক সময় বাবু ভাই মারা গেল, কি কারণে মারা গেল এটা আমি বলতে চাই না।
আচ্ছা,
কারণ অনেক জঘন্য ভাবে মারা গেছে, যেটা মানুষ শুনলে বিশ্বাস করবে না।
আচ্ছা,
অনেক রক্তাক্ত ভাবে, অনেক অনেকটা বিশ্রী ভাবে মারা গেছে উনি। ওনার পরে আসলো বিক্রমপুরের এক লোক, জহির কইরা।
আচ্ছা, মানে লিডিং পজিশনে,
হ্যাঁ। আর উনি অনেক ট্যালেন্টের, ওনার ট্যালেন্টের কোনো শেষ নাই। উনি সরকারি ভাবে লাশের সাথে জড়িত, বেসরকারি ভাবে লাশের সাথে জড়িত। এখন ভাইয়া আপনি প্রশ্ন করতে পারেন, সরকারি আর বেসরকারি কি, এটা মিনসটা কি? সরকারি ভাবে বলতে আমি বুঝাইছি যে কিছু লাশ আপনারা দুমঘরের কাহিনী শুনেন, অনেকে শুনছে দুমঘরের কথা। কিছু লাশ দুমঘর থেকে বা সরকারি লোক ধারা পাচার হয় বা বিক্রি হয়, আর কিছু লাশ বেসরকারি ভাবে, এটা কেউ জানি না। লাশ চুরি করার একটা আলাদা টিম আছে যারা সারাদিন দান্দাই থাকে যে লাশ চুরি করব কখন।
আচ্ছা,
আর ওরা সাধারণত প্রচুর নেশাগত থাকে, তো এই টিমটা সবসময় ফলো করত যে লাশ, দোনো টিমেরই ফলো করার একটা ধারণা ছিল যে লাশ কখন ওরা পাচার করবে আর টাকা ইনকাম করবে। তো সরকারি আর বেসরকারি যে কথাটা বলতেছিলাম, দুমঘর, দুমঘর থেকে একটা লাশ আসবে যে চুরি করবে, চুরি না ভাইয়া, লাশ কখনো চুরি হয় না, কারণ এটা একটা মানুষ, এটার একটা দেহের ওয়েট আছে, এটা কখনো চুরি হয় না। আসলে এটা টাকা অর্থের জন্য মানুষ এই ব্যবসাটায় নিয়োজিত। সর্বপ্রথম দুমঘরের থেকে একটা লাশ আসলো, লাশটা রক্তাক্ত, একটা মহিলার লাশ। তো লাশটা কেনা বেচা হইল আমার সামনে, বেশি না ভাইয়া, বললে অবাক হয়ে যাবেন সবাই, মানে অনেকে শুনলে বলবে যে এটা কি বলতেছে। এটাই সত্য যে লাশটা 8,000 টাকায় বিক্রি হলো, যেহেতু সরকারি 8,000 টাকায় বিক্রি করলো। আর আমাদের কাজ হচ্ছে লাশটা নিয়ে গাউসিয়া মার্কেট, যেটাকে গাউসিয়া জি একটা মার্কেট আছে, গাউসিয়া মার্কেটের ভিতরে জায়গা আছে বাইরে, তো আমি শুধু গাউসিয়া মার্কেট পর্যন্ত যাব। তো আমি বলতাছি যে আমি গাউসিয়া মার্কেটে যাব, আমার খরচটা দিতে হবে। তো বলতাছে দেখেন আপনি শুধু সাথে থাকবেন, আপনার তো বেশি খরচ দেওয়া প্রয়োজন নাই। তো আমি বলতাছি ভাই দেখো এটা সবাই পারে না, তুমি অন্যজন লোক দেখো। তো উনি বলতাছে দেখেন আপনি পারেন দেখে আপনি কথাটা বলা আপনার উচিত হয় নাই। আমি কই তুমিও টাকার জন্য করতেছো, আমিও টাকার জন্য করতেছি, সমস্যা কি, তুমি আমার সাথে একটা টাকার ডিল করো সঠিক। তো আমার সাথে একটা টাকার ডিল করলো, ও আমাকে বললো 2,000, আমি বললাম 2,000 এসব কয় ভাইয়া, তা আমি একটা গা হওয়া ইয়া মানে কবরস্থানের একটা লোক আছে ওর কথা বললো, জোরে দিলে ওর কাছে লাশ কিছুই না। আমি কি দেখেন ও একটা আমি একটা, ও কবর খুঁদে আমি কিন্তু কবর খুঁজি না, আর আমার বুদ্ধি কিন্তু এক না, ওর আর আমার অনেক ডিফারেন্স। ও সেগা ওরকে দেখলে অনেকটা ফলো করবো মানুষ, আমাকে দেখলে ফলো করবো না। সাধারণত স্টুডেন্টরা একটু আলাদা রকম বা ওদের একটা চাল চলতি অন্যরকম থাকে। আমি বললাম তো বেশি দিল না ভাইয়া, 5,000 টাকা দিল, আর আমার দূরত্বটা যেহেতু বেশি না। আমি কি করলাম গাউসিয়া যখন যাব আর কি, যেটা তো লাশটা আর কি, লাশটা আপনার এরম ছিল যে লাশের কোন প্রকার আর কি, কোন প্রকার তত মানে কোন প্রকার কি বলবো ভাইয়া ভাষায়, মানে দেখার মতো না লাশটা আর কি। লাশটা তো ভয়ানক ছিল, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, আর লাশটা আপনার ওরা বেচছে এরকম ভাবে বেচছে যে কোন প্রকার ডাক্তারি, যে আমি চিন্তা করতেছি যেটা হয়তো কোন প্রকার ডাক্তারি সার্টিফিকেট বা মেডিকেলে ঢোকার আগে বিক্রি হয়ে গেছে গা। আর এটা তো সম্ভবত দুমঘর থেকে হয়েছে, আমাদের নিউজ আইছে যে দুমঘরের থেকে লাশ আইতাছে। তো আমরা রাত্রে বেলায় আমি পাশে বসা রয়েছি, তো পাশে বসে আমি চিন্তা করতেছি যে অন্য চিন্তা, কারণ সাধারণত ভয় পেলে বা ভয়ের জিনিসে আর টেনশন বা চিন্তা করাটা, দুশ্চিন্তা করাটা না করাই ভালো। এসব ক্ষেত্রে দুশ্চিন্তা মানুষকে মানে মৃত্যুর কাছে নিয়ে যেতে পারে, আর মৃত্যুর ঝুঁকি প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি। তো আমি পাশে বসে রয়েছি, আমার একদম সাথে তো বলতেছে কে জানি কাঁদে। আমি বলি কাঁদে দৌড় বসো, কাঁদে মানে লাশটি কাঁদতে পারে নাকি, নাকি আমার সাথে আসে দেখে ভয় পাইতেছ, কয় না কাঁদতেছে। তো গেল। আমি ভাইয়া আপনারা যাত্রাবাড়ি চিনেন, যাত্রাবাড়ির থেকে আমি কিছু খাবার নিছিলাম, খাবার গোলা কি ঘূর্ণি, আর কিছুই না। ডাবলি বুটের যে ঘূর্ণিটা হয় সে ঘূর্ণিটা আমার একটু প্রিয়, মানে একটু খাই মাঝে মাঝে জালের কারণে। তো ঘূর্ণিটা নিছিলাম, তোর আমি বলতেছি ঘূর্ণিটা কোথায়, তো ও বলতেছে ভাইয়া আমি ঘূর্ণিটা জানি না কোথায়। আমি বলি আমার পাশে ছিল ঘূর্ণিটা, আমার খাবার ঘূর্ণি আমার পাশে ছিল, তোমার দিয়ে আমি আনাইছি, ঘূর্ণিটা কোথায় গেল? বলতেছে ভাই আমি জানি না, এটা লাশের, এটা লাশ করছে। ওরে আমি একটা থাপ্পড় মারলাম ভাইয়া, কারণ এখন যদি আমি ওকে থাপ্পড় না মারি হয় ভয়ে আর কি আবুল তাবুল বলা শুরু করছে আমার মনে হয়েছে। তো লাশটা যখন আমি নিয়ে যাই গাউসিয়া, তখন ওদেরকে দিয়া দিছি, ওরা কি করছে এটা পাচার করছে, কিন্তু ওরা ধরা পড়ছে পাচারকারী হিসাবে বা বিভিন্নভাবে ওরা ধরা পড়ছে, ওরা লাশটা নিয়ে বর্ডার ক্রস করতে পারে নাই। আপনারা শুনলে শুনতে পারেন, মাঝে মাঝে শোনা যায় যে এখানে একটা লাশ পড়ছে, লাশ পড়ে রয়েছে, এর কোনো পরিচয় নাই। পরিচয় আছে কিন্তু কেউ জানে না যে এই লাশটা এখানে আসলো কিভাবে। ওর তো থাকার কথা অন্য জায়গায়, কিন্তু ওর এই লাশটা এখানে আসলো কেমনে? তো আমরা শুনছি ওই লাশটা যায় নাই। তো এরকম বিভিন্ন লাশ, যেটা আমি আপনাকে বলতে চেয়েছিলাম, বেসরকারি, বেসরকারি বলতে একটা গ্রুপ আছে, একটা সিন্ডিকেট আছে, যারা খোঁজ করে কোথায় মানুষের লাশ পাওয়া যায়, ওদের ধান্দাই এটা। আর সাধারণত ওরা হাত করে বাহিরের লোক, মেডিকেলের স্টুডেন্ট, বিভিন্ন প্রকার কাজে যাদের লাশ দরকার। তারপর আমি বুঝলাম লাশ দিয়ে কি করা হয়। কিছুটা দিন যাওয়ার পরে আমি বুঝতে পারলাম লাশটা দিয়ে অরিজিনালি কি করা হয়। তো আমি যখন বুঝতে পারলাম যে লাশ দিয়ে কি করা হয়, তখন আমি একটু ভীত যে আমি মুসলমান, এর সাথে আমার জড়িত না হওয়াটাই বেটার, এটা মনে চিন্তা করতেছি। মানে নিজের বুকের ভিতর একটা অনুতপ্ত চলে আসতেছে যে এই লাশটা দিয়া কি করা হয়। ভাইয়া এটা বললে আপনিও ঘাবড়াই যাবেন।
কি করা হয় আমরা শুনতে চাই।
এই লাশটা আপনার লাশের বিভিন্ন অংশ বিভিন্ন কাজে ব্যবহার হয়। বেসিক্যালি আমার লাইফে একটা কাহিনী ঘটছে যে একটা লাশ দেওয়া হয়েছে কিন্তু লাশের কঙ্কাল কাজে লাগছে না। না লাগার কারণ ওই লোকটার লাশটা যে দেওয়া হয়েছে বা ওই লাশটা থেকে যে কঙ্কালটা বের করা হয়েছে, লাশটা টানা হিস্টার কারণে ওর হাতের বা হাতের একটা হাড় ভেঙে যায়। আর হাড়টা ভেঙে যাওয়ার কারণে ওই লাশটা যে ইউজ করবে, সাধারণত ওনারা উচ্চ শ্রেণীর হয়ে থাকে, যারা এগুলা ইউজ করে ওনারা উচ্চ শ্রেণীর হয়ে থাকে, তারা ধরা ছোঁয়ার বাইরেই থাকতে চায়। তো লাশটা ফেরত আসলো, যে বলা হলো যে ভাইয়া এটার কঙ্কাল ম্যাচিং করতেছে না। তো আমার সাথে একজন বলতেছে কঙ্কাল ম্যাচিং করতেছে না, তো আমরা কি করতে পারি? আমাদের কাজ ছিল দেওয়া, আমরা দিয়েছি, তো কঙ্কাল ম্যাচিং করতেছে না, এটা আমাদের কিছু করার নাই। তো বলতেছে ভাইয়া এটা চলবে না, আর একটা নতুন নতুন যদি দিতে পারেন। তখন ভাইয়া আমার অবাক করা একটা কাহিনী, তখন আমি দুম ঘরে যাই। আমি কিছু কথা বলবো না, কারণ এই কথাগুলা যদি আমি বলি তাহলে মানুষ অনেকটাই মানে হান্টেড বা ভয়ানক জগতের কিছু যারা শুনতেছে হয়তো তাদের কাছে আত্মাও চলে যেতে পারে। কারণ আমার লাইফে এরকম হয়েছে যে আমি বলছি যে আত্মা যেতে পারে বা কেউ শুনতেছে ওদের কাছে ওরা ভয় পেতে পারে যারা শুনতেছে। আমি ভাইয়া প্রথম ঢুকি, ঢুকা আমি একটা আত্মচিৎকার শুনতে পারি, একটা কান্নার আওয়াজ একটা বৃদ্ধ মহিলার। তো আমি বৃদ্ধ মহিলার এই কান্নার আওয়াজ শুনা আমি একটু সামনে যাই, সামনে যাই, দেখি যে একটা আফসার ছায়া, আমি বলবো না মানুষ, এটা এটা সাধারণত একটা মস্তিষ্ক হয় আমি জানি, আফসার একটা ছায়া আমার সামনে আসলো সাদা। আমি ভয় পেলাম না, আমি সামনে এগিয়ে চললাম, আমি আস্তে আস্তে ধীরে ধীরে চলতেছি। তখন আমার প্রচন্ড পরিমাণ মানে টয়লেট হয়েছে, মানে আমার টয়লেটে যেতে হবে এরকম একটা অবস্থা। তখন আমি টয়লেটে গেলাম। ভাই আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি টয়লেটের ভিতরে ঢুকে হারিয়ে গিয়েছিলাম। টয়লেটের ভিতরে আমি একটা এরকম জগতে চলে গিয়েছিলাম যেখানে খালি মানুষের কান্না, এটা সেটা, আমার মাথা, আমার ব্রেন, আমার সব একাকার করে ফেলাইল। আর এরকম একটা ভয়ানক পরিস্থিতি আমি কখনো দেখি নাই। আমি ভয়কে জয় করার জন্য তৈরি, কিন্তু আমি তখন মানে আমার মৃত্যু মানে আমার হাতের কাছে চলে আইছে। এরকম আমি যখন টয়লেট থেকে বের হলাম, একটা রুম, রুমটা বেশি বড় না, দুজন থাকা সম্ভব, এর বেশি একজন থাকাও সম্ভব না। আমি রুমটাতে গেলাম, রুমটাতে বসলাম, সাধারণত একটা চেয়ারই আছে ভাইয়া। রুমটার উপর থেকে আওয়াজ শুরু হইল, তো আমি লোকটারে বলতেছি, ভাইয়া বহায় তো রাখছেন অনেকক্ষণ, কবে কি লাস্টটা কি দিবেন? কয় ভাই একটু বহেন, একটু সমস্যা আছে লাস্টটা লয়া। আমি কি সমস্যা ভাই? সমস্যা আমার দেখা লাভ নেই, আমার কাজ হচ্ছে গা লাস্ট নেওয়া। আপনি যদি লাস্টটা দেন তাহলে আমি লাস্টটা নিয়ে যাইতে পারি।
কাকে বলছেন লাস্টের কথা?
এটা হচ্ছে যারা ওখানে লাশ বেচে, ওনারা
তাদের সাথে আপনাদের আগে আলাপ হয়েছে?
ওনারা ভাইয়া সাধারণত এই ব্যবসাটা এখনো চলতেছে।
আচ্ছা, তারপর?
এই ব্যবসাটা শুধু বাংলাদেশে না, বিভিন্ন জায়গায় চলতেছে। কেন শুনেন,
ঘটনায় যাই, তারপর কি হলো?
তখন আর কি আমি লাশটা যখন নিলাম, লাশটা নিয়ে যখন আমি হাঁটতাছি, তখন আমি কি বলবো, লাশের চেহারা আমি দেখতে চাই না। তখন আমার লাশের চেহারা,
লাশ নিয়ে হাঁটতেছেন মানে কিভাবে?
লাশ হাঁটতেছি আমরা, তখন রাত্রে কেউই ছিল না।
কিসে করে লাশ নিয়ে যাচ্ছেন?
লাশ আমরা সাধারণত আপনি বললে বিশ্বাস করবেন না হয়তো, এক প্রকার জালি আছে, জালিটা হচ্ছে মাছ ধরার জন্য তৈরি না, সাধারণত মানে এক প্রকার জালি আছে যেটাতে শুয়ে থাকা যায়, ঝুলিয়ে ঝুলিয়ে দুই দিকে রশি ধরে ঝুলিয়ে শুয়ে থাকা যায়, এই পদ্ধতি জালি, লাইলন সুতার জালি, এগুলো বেশিরভাগই ইউজ করা হতো, যেটা লাশ রেখে টানা হেসরা করলেও বোঝা যেত না রাত্রেবেলায় যে আশেপাশে লাশ আছে।
আচ্ছা,
ধরেন আমি লাশটা ওই জালির ভিতরে ঢুকালাম, ঢুকে যদি আমি লাশটা নিয়ে আস্তে আস্তে টানাটানি করি, এটা বোঝা যাবে না, মানে দূরে থেকে কেউ বুঝতে পারবে না যে আমার পাঁচ হাত বা ছয় হাত দূরে একটা লাশ আছে। ওই জালিটাতে ঢুকানো হয়, আর একটা সময় আছে যে লোকটা সেল করে, ও ও একটা সময় নির্দিষ্ট বইলা দেয়, আর কাজটা করতে হয় সেকেন্ড, মানে সেকেন্ডে সময় দিতে হয় একটা সেকেন্ড, এই সেকেন্ডে সময় দিতে হবে, আর এটা সম্পূর্ণ একটা প্ল্যানিং এ করা যে কিভাবে কি হবে। তো লাশটা দিল, লাশটা যখন আমি টাইনা নিয়ে আসবো, তখন ভাই আমি যখন টানতাছি, আমি বলতাছি যে আমি তো কখনো টানিনি, কা তুমি আসো একটু টানো, কয় না, ওই লোকটা আবার অতিরিক্ত গাঁজা খেয়ে ফেলেছিল।
আচ্ছা,
ওই লোকটা অতিরিক্ত গাঁজা খাওয়ার কারণে ওই লোকটা চোখে দেখছিল না। সাধারণত আমি লাশটা যখন টান দিছি, তখন লাশটা আমাকে উল্টা রিটার্ন ব্যাক করলো ভাইয়া। আমার মনে হলো আমার মানে আমার হাতে যে দড়িটা আছে বা জালের যে অংশটা আছে সেটা মানে লাশটা আমাকে টান দিল, আর আমি মাটিতে পড়ে গেলাম। মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে আমি যা উপলব্ধি করতে পারি সেটা হলো ভয়ঙ্কর আর কি, ভয়ঙ্কর একটা দৃশ্য, যে আমার মনে হলো যে লাশটা কিছু বলতে চাইতাছে, যে কিছু বলতে চাই, কিছু বলতে চাই, এরকম মানে লাশটা চাইতাছে আমারে, মানে আমার কি স্পর্শ করতে চাইতাছে লাশটা, এরকম আমার কাছে মনে হইতাছে। ওই লাশের যে কাপড়ের একটু অংশ ছিল সেটা আমার পায়ের সাথে জড়িয়ে গেল, আমার পায়ের কেনু অঙ্গনের সাথে জড়িয়ে গেল। তখন ওই লাশটা নিয়ে আমি গাড়িতে উঠি, মাইকো, সাদা মাইকো। তো আমি বলতাছি আমি বেশি দূর যাইতে পারবো না, তোরা বলতাছে যে তাহলে কি করবে, আমি আচ্ছা তাহলে আমি বর্ডার পর্যন্তই যাব, আর এটাই আমার শেষ। পর না, আপনার শেষ বললে এটা কেমন হইব, আপনি বর্ডার পর্যন্ত যাইবেন যদি আইসা পড়েন লাশ না দেয়া, যদি লাশ আবার থাইকা যায় আমি কই লাশ থাকবে না, আমার প্ল্যানিং করা আমি বর্ডার পর্যন্ত যাব। তো ভাই আমি লাশ নিলাম, লাশটা এরকম অস্বাভাবিক আচরণ করলো ভাই আমার সাথে, আমার হাতে এখন স্পট আছে, আপনি দেখতে পারতেছেন আমার দশাঙ্গুলে এখন স্পট আছে, এটা গেছে দশাঙ্গুলি আমার শিলি দেওয়া, যে এখন স্পট আছে আমার পিছে, স্পট আছে একটা কাচের।
আচ্ছা,
তো ভাই আমি এতই নার্ভাস, ভয় পেলাম। আমি জানি ভয় নিয়ন্ত্রণ করার জিনিসটা কি, কিন্তু তখন আমার কিচ্ছু করার নেই ভাইয়া। লাশটা কি করলো, আমার মাথার ভিতরে একটা থাপ্পড় দিল। তো আমি মনে করছি যে এটা আমার মনের ভয়, আমার মনে হইতেছে যে লাশটা থাপ্পড় মারছে, কিন্তু ব্যথা যে আমি অনুভব করতেছি সেটা আমার কাছে আশ্চর্য লাগছে। তো আমি বললাম যে কি হইলো, তখনও লাশটা আমার শরীরের সাথে আস্তে আস্তে বাঁচতেছে, আবার থাপ্পড় মারতেছে, কি এগুলো আমার মনে হয় মনের ভয় ড্রিঙ্কস করার কারণে। সেদিনকে আবার আমি ভাইয়া ব্র্যান্ডি, আমি ব্র্যান্ডি খাই সাধারণত, একটু অল্প পরিমাণ, বেশি না। আর আমি প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করতে পারি, সাধারণ লোক আমার সাথে ড্রিঙ্কস করে পারা অসম্ভব। তো সেদিনকে আমি ব্র্যান্ডি না খেয়ে আলাদা যে সেব বেচে সেব খেয়েছিলাম, তো আমি মনে করছি এটা হয়তো আমার এটার মানে ড্রাগসের মানে আমার মদের মদ খাওয়ার ফলে আমার এটা হইতাছে। কিন্তু ভাইয়া আসলে আমার মনে হয়েছিল যে লাস্ট টাইম আমাকে কিছু বলতে চায়, তো আমি বসা ছিলাম, তো আমার মনে হইতাছে কেউ আমাকে ডাকতেছে।
এগুলো সব তোর মনের ভুল আসলে?
না, ভুল না, যে কারণে আমার এই হাত কাটা, আমাকে মনে হইতাছে কেউ যে ডাকতেছে, আসলে এগুলো রিয়েল হইতাছিল। কিন্তু আমি টেনশন নেই না, কখনো টেনশন নিতে শিখিনি বা চিন্তা করতে শিখিনি। যখন আমার মাথা অতিরিক্ত চিন্তা আসে তখন আমি একটা না একটা পদ্ধতি বের করি এটা মাথার থেকে বের করার। তো লাস্টটা মনে হচ্ছে আমাকে ডাকছে, তো আমি আবার বসলাম, তখন আমি একটা সিগারেট ধরালাম। তখন লাস্টটা ছিল আমার বাপ আসে, আর আমি একটু ঘুম ঘুম অবস্থা।
লাস্টটা কে আসে?
লাস্ট আমার বাপ আসে ছিল।
বাপ আসে?
হ্যাঁ, বাপ আসে একটা বক্সের মতো, বক্সের ভিতরে জড়ানো ছিল। তো বক্সটা বিভিন্ন ভাবে তৈরি, যেটা আপনি আর সাধারণ মানুষ বুঝতে পারবে না যে এটার ভিতরে লাশ আছে বা কি আছে। আমরা সাধারণত কফিন বক্স দেখি, কফিন বক্সটা অনেক বড় হয়ে থাকে, তো এটা কফিন বক্সের মতো না, এটা বিভিন্ন ভাবে একটা ক্যাটাগরি, একটা মাপ, নির্দিষ্ট মাপ দিয়ে তৈরি। আর এই বক্সটা অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। তো আমি তো যখন গাড়ির ভিতরে মাথা ডুলিয়ে পড়লাম, তখন আমাকে কেউ ডাকতেছে, কোথায় নিয়ে যাচ্ছ, মানে বলতেছে কোথায় নিয়ে যাচ্ছেন, এরকম একটা শব্দ আমি একবার শুনলাম। আমার কাছে এরকম কিছু মনে হইল না, আমার মনে হইতেছে ভুল শুনতাছি, কোথায় নিয়ে যাচ্ছেন, আমার মনে হইতেছে ভাই ভুল শুনতাছি, আবার মনে করছে ভুল শুনতাছি। আমি কি করছি, আমার মাথাটা ওই সাইডে রাইখা, মানে পিছনের দিকে ফিরে আমার মাথাটা গাড়ির ভিতরে রাইখা, আমি ভাইয়া একটু একটু মানে অস্থির একটা মানে চিন্তা করতেছি যে এটা কি হইতাছে। তো যা মনে করতেছি সব আমার ভুল, আমার ভুল ধারণা। কিন্তু ভাইয়া যেটা হলো, আমি পিছনে ফিরলাম, পিছনে ফেরা দেখি লাশটা আমার সামনে।
আচ্ছা,
তখন আমার কিচ্ছু করার ছিল না ভাই। আমি বললাম আমি হান্টের জগতের বাদশা মনে করি নিজেকে, আমি লাশটাকে থাপ্পড় মারলাম আর ঘুষি মারলাম। আর থাপ্পড় ঘুষি মারার পরে আমি চিল্লাচিল্লি করলাম, ড্রাইভার গাড়ি থামালো, ড্রাইভার গাড়ি থামিয়ে বাইরে আসলো যে ভাই আপনি কি শুরু করলেন, আপনি তো কখনো এরকম করেন নাই। আমি কি কখনো করি নাই মানে কি হইতেছে ভিতরে, তোমরা কি অন্য কিছু চিন্তা ভাবনা করতেছো? কয় না, অন্য কিছু চিন্তা ভাবনা মানে আপনি কি বলতেছেন, আপনি এত কথা বলতেছেন কেন? আমার বলতেছে যে আপনি তো ভয় পাওয়ার কথা না, আপনি এত হুড়াহুড়ি করতেছেন। আমি কই লাশটা খারা গেছে, আমি ওরে ঘুষি মারছি। ওই ঘুষি মারছেন মানে লাশ খারা গেছে মানে? আমি কই আরে ভাই আমি ঘুষি মারছি, তোমার কেমনে বুঝামু? তো বলে কইতেছে আপনি ঘুষি মারছেন, এটা কি কইতাছেন আপনি উল্টা পাল্টা কথা? আমার যাইতে ওই লোকটা কইতাছে আমার যাইতে আমার ভয় হইব, আপনি যে কথাটা কইতাছেন আমি ভয় পামু, আপনি সব করেন না, বাইরা বাইরে করেন না। ওই লোকটাও জানতো যাতে আমার একটু মাথায় সমস্যা আছে, একটু জিদ উঠলাম এমন তা বল করি। তো ওই লোকটা আমার হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, বললো যে ভাই আপনার হাতটা রক্ত পড়তেছে কে? তো আমি হাতের দিকে তাকাইলাম, আমার হাতটা রক্ত পড়তেছে মানে? আমি হাতের দিকে আমার হাতের দিকে ফলো করে দেখি যে আমার দোনো হাতটা রক্ত পড়তেছে। তো আমি অবাক হয়ে গেলাম, এটা কি, আমি তো ঘুষি মারলাম লাশে, আমার হাত দিয়ে রক্ত পড়া? তো ওই লোকটা একটা সাদা কাপড় দিয়ে আমার হাতটা পেঁচিয়ে দিল। তো আমি এটা চিন্তা করতে করতে আমি মনে কর আমি সম্পূর্ণ এটা ভাবছি যে এটা আমার একটা মস্তিষ্কের একটা ভুল ধারণা যে আমি লাস্টারে ঘুষি মারছি, আসলে না আমি কাছের ভিতরে ঘুষি মারছি। তো আমি এটা মস্তিষ্কের ভুল ধারণা ভাই। বা যখন বর্ডারে চললাম, বর্ডারে যেতে একদিন লাগে সাধারণত, তো বর্ডারে গেলাম, পাহাড়ের ভিতরে উঠলাম, একটা বাড়িটা হচ্ছে আপনার বেড়ার বাড়ি, বাড়ির ভিতরে একজন লোক থাকে, ওই লোকটা সাধারণত আশেপাশে চা গাছ আছে ভাইয়া, আশেপাশে চায়ের গাছ আছে, ওইখানে রাত ছয়টার পরে বের হওয়া নিষেধ। কারণটা আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এই বাড়িটাতে যে আসলাম রাস্তায় এখানে রাখা হয়েছে, এটা তো সিল দেওয়া দরকার আর আমার বাইরে যাওয়ার দরকার। তো আমার বলতেছে ভাই আপনি বের হয়ে যেতে পারবেন না, এখানে ছয়টার পরে সন্ধ্যা বের হওয়া নিষেধ। আমি বললাম কি কারণে, বলে এখানে পাহাড়ি রাস্তা সাপসুপ আছে। সাপসুপ থাকলে আমার কি ভাই, দেখেন সবকিছু নিয়ে বাড়াবাড়ি করেন না। আর ভাইয়া আমি আমার মাথাটা ওই কাজটা হওয়ার পরে মানে একটু অন্যরকম হয়ে যায় যে আমি এটা কি করলাম, আমি ঘুষি মারলাম লাশের মাথায় পড়লো আমার হাত কেটে গেল, আমি ওই কথাটা চিন্তা করতেছি যে এটা কি হইলো, ওই কথাটা চিন্তা করতেছি আর বাইরে যেতে চিতাছি যে আমি তো বাইরে যাই। বলতেছে যে এখানে ডাকাতের ভয় আছে, এক আপনি এক কাজ করতেছেন আরেক কাজ হয়ে যাবো গা, পরে আপনার এটার লেগে জব দিতা করতে হইব। আরেক হইছে গা সাপের ভয়, আর প্লাস রাস্তাগুলো হইছে গা লাল মাটি উঁচু নিচু, কিছু দেখতে আসি আমি পাহাড়ি গাছ দেখা যায়। তো আমি বলতেছি না আমার বের হওয়া লাগবো। তো আমি বের হইয়া আমি যখন একটু হাঁটলাম, বেশি হাঁটি নাই, আমাকে বেশি হাঁটার অনুমতি দেয় নাই, রাস্তায় যাওয়ার অনুমতি দেয় না। তো বাড়ির যে আঠা উঠান, উঠান বলে ওইটাকে একটু চারপাশ, চারপাশে আমি হাঁটা শুরু করলাম, আস্তে আস্তে হাঁটতেছি, মানে হাঁটতেছে চিন্তা করতেছে আচ্ছা কালকা রাতে রোডে কি হলো, আমার হাতের এই অবস্থা, আমার এই যে কায়াঙ্গুল, আমার কায়াঙ্গুল এখন ঝুলানো আছে, এখনো মানে স্পট আছে শিলে দেওয়া হয়েছে, তো এই আঙ্গুলটা চরম ব্যথা করতেছিল। এটা কি হইল, তো আমি চিন্তা করতেছি যে আমার রক্ত বের হইলো এই লাশটা দিয়া, তো আমি লাইফে আর কোনোদিন লাশ কেনা বেচা বা লাশের সাথে যুক্ত থাকবো না। তো আমি সেম টু আধা ঘন্টা বা একটু পাঁচ মিনিট বেশি, আর বেশি হবে না সময়টা, এর বেশি হবে না, আমি লোকটাকে ডাক দিলাম যে ভাইয়া আমি আমার জায়গায় চলে যাব। ভাইয়া আপনি তো রাত্রে আসছেন এখানে লাশ নিয়ে, আপনি তো বহন করেন না, সাধারণত আমরা লাশটা নিয়ে যাই কিন্তু আমরা বহন করে নিয়ে যাই না, যখন ওই জায়গায় যাই আমাদের গন্তব্যস্থলে চলে যাই তখন আমরা লাশ বহন করি না, তখন আমরা হেঁটে একটা নির্দিষ্ট বিশ্রামাগার বা বিশ্রাম করার একটা জায়গা খুঁজি, আর যদি কিছু না পাই আমরা সাধারণত একটা মানে মানুষকে পরিচয় দিয়ে থাকার একটা আশ্রয়, একটা আশ্রয় করে নিই যে আমাদের এই সমস্যা হয়েছে আমরা একটু থাকতে চাই, এরকম এরকম বাইরে থেকে এসেছি আমাদের থাকা প্রয়োজন। তো ওনারা আমাদেরকে থাকতে দেয় যে বলে আচ্ছা থাকেন। তো আমি বলতেছি ভাইয়া আমি এই লাশের সাথে থাকতে চাই না।
আচ্ছা,
তো বলতেছে কেন, তখন ভাইয়া বিশ্বাস করবেন না আমি কাঁদতেছিলাম, কিছু করার নাই ভাইয়া, আমি আমার মনকে নিয়ন্ত্রণ রাখতে পারছি না আর, কারণ কাঁদতেছিলাম, আমার সারা শরীর দিয়ে ঘাম বেরোইতেছে, সারা শরীর দিয়ে ঘাম বেরোইতেছে। তো আমি বলতেছি যে এলাস নিয়ে আমি থাকতে পারুম না, তো এলাস আপনাদের যে জায়গা আছে ওই জায়গায় নিয়ে যান। তো না ওনারা বলতেছে যে যার নেওয়ার কথা, যে লাশটা ভোটার ক্রসিং করব তার তো আসা প্রয়োজন। তো বলতেছি সে আসুক না না আসুক এটা তো আমার আমার কাজ তো এ পর্যন্ত, আপনারা খালি আমাকে খালি কাজে জড়ান। আমি বলতেছি আপনারা আমাকে কাজে জড়ান, আমি রাগ হয়ে বলতেছি যে আপনারা আমাকে খালি 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 কাজে জড়ান, একবার যদি বলেন কাশপুর তারপরে বলেন দিনাজপুর, যদি বলেন দিনাজপুর তারপরে বলেন রংপুর, বারে বারে বেজাল করতেছেন আপনারা, আর থাকার কথা যদি এক ঘন্টা আমাকে রাখতেছেন তিন ঘন্টা, তখন আমি একটু মানসিক ভাবে একটু মানে অন্যরকম হয়ে গেছিলাম ওই লোকটার সাথে, ওই লোকটাকে আমি মারি ভাইয়া, কিছু করার ছিল না।
আমরা ঠিক এই জায়গা থেকে আবারও শুনবো, আমাদের মনে হয় একটা না অনেক কথা আমরা বলে ফেলেছি, অনেক কিছু বলার আছে। আমি সবাইকে অনুরোধ করব যে যারা শুনছেন আমাদেরকে একটুখানি ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন, আপনাদের মনের কথাগুলো শেয়ার করতে থাকবো আমি। এবং ইভান ফিরছি আমরা একটা গানের উচ্ছিলায়, আসলে একটা বিরতির জায়গা থেকে ঘুরে আসি। এবং অন্ধকারের গল্প আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এর সাথে, সরাসরি শুনছেন আপনি নতুন প্রহরে, মানে নতুন একটি ক্যালেন্ডার পাতে নতুন একটি তারিখ নিয়ে আমরা ফিরছি। ওকে, ঘোস্ট বাস্টার আমরা এই নাম্বারটি শুনছি। Strange.
afraid of no ghosts.
Track was downloaded from FusionBD.com.
চলছে অন্ধকারের গল্প এবং আপনাদের সাথে আছি ইভান এবং অন্ধকারের গল্প শুনতে নিশ্চয়ই টিউনিং করে আছেন ঢাকা এফএম 90.4 বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন। অন্ধকারের গল্পের পুরো টিমকে আসলে আমি ধন্যবাদ জানাতে চাই, শুরুতেই ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, মঈন এবং জান্নাতুল ফেরদৌস শিপনকে। বন্ধুরা, নতুন একটি তারিখ শুরু হয়ে গেল, কারণ ঘড়ি কাটে 12:01 এবং আপনাদেরকে আমি একদম শুরুতেই এটা বলতে চাই যে যারা আমাদের সাথে আছেন তাদেরকে এই নতুন তারিখের আসলে শুভকামনা জানিয়ে শুরু করতে চাই আমাদের আবারও আমাদের অন্ধকারের গল্প। আজ আমাদের সাথে স্টুডিওতে সরাসরি কথা বলছেন অতিথি জিসাম, যার কথাটা আসলে সত্যিকার অর্থে অনেক বেশি বিশ্বাসযোগ্য অনেকের কাছে লাগছে না, এবং আপনাদের কমেন্টগুলো, আপনাদের মূল্যায়নগুলো আমার কাছে আছে। আমরা কতখানি সেই তার কথাগুলো বিশ্বাস করব কিংবা কতখানি তার কথাগুলো থেকে তুলে আনার চেষ্টা করব সত্যিটা, সেটা আমরা অনুষ্ঠানের শেষের দিকে সেই পর্যালোচনায় আসলে যাব। তবে এই অনুষ্ঠানটি অন্ধকারের গল্পের টিম যখন কাজ করে আমরা সবসময় সজাগ থাকি, এবং সজাগ থাকি আমরা চেষ্টা করি যিনি আমাদের সাথে আছেন, যিনি এখানে এসে তার রিয়েলাইজেশনের জায়গা থেকে কথাগুলো বলেন, তিনি তার বোধ থেকে সত্যি কথাগুলি বলেন, সেই বিশ্বাস থেকে আসলে জিসান তিনি যখন আমাদের সাথে কথা বলেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা তাকে নিয়ে আসি, এবং এরপর থেকে তিনি যেগুলো বলছেন হয়তো তার কথা বলা, তার মানসিকভাবে তিনি যেভাবে প্রেজেন্টেশন আমাদের সামনে করছেন সেই জায়গাগুলো বারবার প্রশ্ন তুলছে, অস্বীকার করছি না আমরা। তারপরও তার যে সেই লাশ পাচারের সাথে নিজের জড়িত হওয়ার কথাগুলো অনেকখানি কিন্তু বের হয়ে আসছে, এবং সেই কথাগুলো কন্টিনিউয়াসলি আমরা আরো শুনতে থাকব। আমাদের সাথে স্টুডিওতে এখনো জিসান আছেন, এবং শেষের দিকে গিয়ে নিঃসন্দেহে আপনাদের একদম মূল্যবান সেই মতামতগুলো, মূল্যায়নগুলো নিয়ে আমরা কথা বলব। আপনারা চাইলে এখনো লিখতে পারেন 16260 নাম্বার দিতে, চাইলে খুব সহজে ফেসবুকের ফ্যান পেজে আসতে পারেন যেখানে জিসানের একটি ছবি দেওয়া আছে আমাদের স্টুডিওতে বসা অবস্থায়। আপনি সেখানেও আসতে পারেন। যেভাবে আসবেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। সেই ছবিটিতে অনেক বেশি আপনি আসলে সক্রিয়ভাবে ছবির নিচে কমেন্টে থাকতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, বারবারই বলছি যে প্রশ্নের জন্ম হয়েছে আমাদের মনেও, আপনাদের মতো করি আমরা সেই সব প্রশ্নের কাছাকাছি যাব অনুষ্ঠানের হয়তো একেবারে শেষের দিকে। তারপর আমরা বলতে দিতে চাই যিনি এখানে আসেন তার কথাগুলো আসলে আমরা শুনি এবং তাকে বলতে দিতে চাই। একদম সামগ্রিক হুট করে কোনো মূল্যায়নের জায়গা না, এবং অন্ধকারের গল্পের যে টিম যে চেষ্টাটা করে সেই চেষ্টাটায় আপনারা যে কোনোভাবে আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশা আমরা করি। কারণ আমরা এতটুকুন জায়গায় সজাগ যে আমরা অ্যাটলিস্ট চেষ্টাটা করেছি, এবং কোন ধরনের আসলে হতে পারত, বারবার এই কথাটা আমরা এ কারণেই বলি যে এই যে রাত 12:04 হয়ে গেছে এখন সময়, আর 16 মার্চের এই রাত সোমবার দিন হয়ে গেছে, 2015 চৈত্রের দ্বিতীয় দিন হয়ে গেছে, 1421-24 জমাদুল আউয়াল 1436 হিজরি, আমরা কিন্তু সরাসরি অতিথিদের কাছ থেকে কথাগুলো শুনি। এটা কোনো ধরনের আগে থেকে রেকর্ড করা কিংবা কোনো ধরনের স্ক্রিপ্ট করে বানিয়ে নেওয়া গল্প না, যার ফলে সরাসরি অতিথি জানেন তার মনের ভিতরে কি আছেন। তিনি যখন কথাগুলো বলেন আমরা সেই কথাগুলো আপনাদের মতো করে এখন শ্রোতা হয়ে শুনি, এবং শেষ পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে একটা মূল্যায়নের জায়গায় যাওয়ার চেষ্টা করি, সেখান থেকে একটা সমাধান না হলেও একটা যে কোনো কিছুর সিদ্ধান্তে পৌঁছানোর আমরা চেষ্টা করি। আমরা শুধু উপস্থাপন করি আপনাদের সামনে সেই ঘটনাগুলো। আজ জিসানের কথাগুলো শুনতে 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 অনেকগুলো প্রশ্ন মনের ভিতরে এসে ভিড় করেছে, কিন্তু খানিকটা আবার উদারভাবে চিন্তা করলে দেখবেন যে এরকমটা কিন্তু হয়। এই দুনিয়ায় এক কত ধরনের মানুষ, তাদের মানসিকতা, তাদের কথা বলার জায়গা, তাদের কাজের জায়গা, এবং এমনই একটি প্রফেশনের সাথে জিশান জড়িত বা ছোটবেলা থেকে তিনি যেগুলো বলছিলেন আমি ধরেই নিচ্ছি যে অনেক কিছু তিনি উপমার খাতিরে কিংবা নিজস্ব একটি ক্রেডিট নেওয়ার খাতিরে অনেক কিছু বানোয়ার ভাবে তিনি বলছেন, আমি জানি না সত্যি মিথ্যা, তবে আপনাদের সবার প্রতি সম্মান রেখে সেই জায়গা থেকে বলতে চাই যে তারপরও তিনি যেগুলো বলছেন তার ভিতরে বেসিক কিন্তু অনেক সত্যের জায়গা আছে। সেই সত্যের জায়গাগুলোকে আসলে আমরা সম্মান করে অনুষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই যাতে টিউন করে থাকুন ঢাকা এফএম 90.4। আর খুব বেশি ক্ষতি না হলে, খুব বেশি আগামীকালের কাজের ক্ষতি না হলে আমি আপনার কাছে একদম বিনয়ের সাথে চাইবো যে আরেকটু সময় জেগে থাকুন আমাদের সাথে, আমার সাথে। আমরা জিসানের কাছে আবারও ফেরত যেতে চাই এবং তার কাছ থেকে সেই লাশ পাচার হওয়া, লাশ যেভাবে নিয়ে আসেন, লাশকে যেভাবে ডিল করা হয়, সেই সব কিছু আমরা শুনলাম। আমরা স্পেসিফিক দুই তিনটা ঘটনা এবং বিভিন্ন ঘটনা দিয়ে জানতে চাইব যে লাশ আসলে পাচার হয়ে কতটা অর্থ আসে, সেই প্রক্রিয়ার সাথে কতজন মানুষ আসলে জড়িত থাকে, কতটা লাভবান তারা হয়, এই কাজটি নিয়মিত বেসিসে তারা করে কিনা, বা এটা না করলে হতো কিনা, বা এটার সাথে যারা জড়িয়ে পড়েন তাদেরকে কিভাবে ট্রেন আপ করা হয়, এইসব প্রশ্নের উত্তর আমরা আসলে চাইব। জিসান তিনি কতটা আমাদেরকে বলতে পারবেন সেটা ডিপেন্ড করছে তার পরিবেশনার উপরে, এবং কনসিয়াসলি আপনাদের মূল্যায়নকে সাথে নিয়ে ইভান তো চেষ্টা করে যাব তার কাছ থেকে সেগুলো বের করার। জিসান, আপনি বলছিলেন যে লাশ নিয়ে সেই ঘটনাগুলো, আমরা খুব স্পেসিফিক বেশ কয়েকটি ঘটনা শুনতে চাই।
ভাইয়া, আমি হয়তো জানি না আমার কথা বলার ভাষা, কারণ আমি এই কাহিনীটা মানে শেয়ার করতে চেয়েছি কিন্তু কখনো কারোর সাথে শেয়ার করতে পারি নাই।
আমি
বলছি যে ওই যে লাশের ব্যাপারটা, তো লাশটা কি হলো, এভাবে পাচার হইলো, এরপরে আমার ভিতরে সম্পূর্ণ আর কি একটু কম বেশি এক্সপিরিয়েন্স হলো, তারপরে আমি ধারণা করলাম যে
সেখান থেকে আপনি কি অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন?
না, আমার কোনো লাভবান হতো না,
মানে এমনি কাজ করলাম,
আমার কোনো লাভ হতো না, আমি শুধু একটু ড্রিঙ্কস বা একটু খাওয়া দাওয়া বা আমার ফ্রেন্ড যারা আছে ওইটার সাথে জড়িত তারাই বেশি লাভবান হতো, কারণ আমার কিন্তু ওনারা ব্ল্যাকমেইল করে আমাকে বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে, সাহসটাকে তো কাজে লাগিয়েছে, আমার ফ্যামিলিগত আমাকে ভয় দেখিয়েছে, আমি তো কাউকে ভয় পাই না, কিন্তু আমার বাপ মার কথা চিন্তা করে যদি তারা কিছু জানে আমার ব্যাপারে, যে এরকম একটা খারাপ ধারণা যে বা আমার কিছু ছিল গোপনতা যারা যেটা ওরা পুঁজি কইরা আমাকে,
মানে সেগুলো আমরা শুনিনি, তাই তো?
হ্যাঁ, না এটা,
আচ্ছা, আমরা শুনতে, আপনার ক্ষতি হলে আমরা সেগুলো শুনতে চাই না,
না এটা সেটা না শোনা না বলাই।
আচ্ছা হ্যাঁ, তারপর আমরা শুনতে চাই।
তারপর যেটা হলো, আমি চিন্তা করলাম যে আমার এই এত দূরত্ব যাওয়া আর এত এত মানে এত সমস্যার ফেস করা আমার পক্ষে সম্ভব না, তারপরে আমরা সাধারণত কবরস্থান আপনারা চিনেন, যেখানে মানুষ
কবর দেয়,
এটার প্রত্যেকটা ধাপ আছে। এর সাথে যে কবর খোদে সেও জড়িত আছে। তারপরে বিভিন্ন রোগ লোক ধাপে ধাপে জড়িত। চতুর্থ পর্যায়ে আপনারা মানে আমরা আপনারা ভাবতে পারেন যে আমরা জড়িত চতুর্থ পর্যায়ের লোক আমরা। প্রথম পর্যায়ে যে কবর খোদে উনি লাস্টার থেকে কিছু টাকা পায়, আর ওনার পক্ষে লাশ এদিক থেকে সেদিক নেওয়া কোনো ব্যাপারই না। ওনারা সাধারণত দেখা গেছে সারা জীবনই ওনাদের এটা বংশ পরাক্রম, এটা ওনাদের বংশের ধারা যে ওনাদের বংশের লোক এই লাশের সাথে জড়িত, ওনারা ওই বংশ অনুযায়ী এখন কবর খোদে বা লাশের সাথে জড়িত। ওনারা যত রাতি হোক বা যত ভয়ানক থাকুক ওনাদের কাছে কিচ্ছুই না, আর ওনারাই সাধারণত লাশগুলা সরিয়ে থাকে বা চুরি করে থাকে। এই চুরি করার লাশ যখন আমরা নিই, আমরা একজনের মাধ্যমে নিই যে উনি আমাদের বস, ওনাকে আমরা বস বলি। অনেকে আমার সাথে সঙ্গী অনেকে ওনাকে দেখে নাই বা আমিও দেখি নাই, ওনার নাম ধরে চেহারা ধরে আইসে যে বলছে আমি, ওনার ছদ্মনাম ধরে আইসে বলছে যে আমি, তো আমি বলছি আপনাকে এই নাম। তো আমরা কারো সম্ভব হয় নাই ওনাকে দেখা, আর ওনার সাথে কথা বললে আমাদের অন্ধকার ঘরে বলতে হতো। ওনার সেবা যে একটা মানুষের একটা সেবা আছে, ওই সেবার সাথে কথা বলতে হইতো। তো উনি এক পাশে থাকতো, আমরা এক পাশে থাকতাম, তার ছায়া দেখে আমরা কথা বলতাম কিন্তু ওনার চেহারা দেখা যেত না।
আচ্ছা,
তো উনি বলতো যে কি কি করতে হবে। হাতে ওনার একটা সিগারেট থাকতো, আবার মাঝে মাঝে রাগ করে চায়ের কাপ উড়িয়ে মারতো, আমরা আওয়াজ শুনতাম। আর মানুষকে সাধারণত আমাকে কথায় কথায় মেরে ফেলার হুমকি দেওয়া হতো
আপনাকে।
হ্যাঁ, আমাকে, আমার এক বন্ধু ছিল, সে জগতে জড়িয়ে পড়লেও ও আমার একটা ভালো বন্ধু, ওকে একদিন কি বলবো, ওকে একদিন এরকম মারা হয় যেটা অনেক ভয়ানক। তো যে বস উনি আমাকে মারতে পারেন একটাই কারণ, এ কাজে আমি এত দক্ষতা লাভ করি যে ভাই আমি আপনাকে বলছি যে বর্ডার ক্রসের কথা, যে কিভাবে লাশের সাথে আস্তে আস্তে আমি জড়িত হই এই কথাগুলো আমি বলছি। এই কাজে এরকম একটা প্ল্যানিং বের করি আমি, সুন্দর একটা প্ল্যানিং, আর এই প্ল্যানিং আমি কখনো ধরা খাই নাই। প্ল্যানিংটা হচ্ছে সর্বপ্রথম আমি নিজেও কবরের সামনে যাই, লাশটা যে লাশটা দেখা গেছে সাধারণত বাচ্চাদের লাশ কম ক্ষেত্রে নেওয়া হয়।
আচ্ছা,
যে লাশটা দেখা গেছে যে লাশটার বয়স সাধারণত আমরা যেটা বুঝি ইয়ং জেনারেশন 24 থেকে 30 বা 30 থেকে 32। আর ভাই আমি আগেই বইলা রাখি, বৃদ্ধ লাশের কোনো দাম হয় না।
আচ্ছা,
বৃদ্ধ লাশের ক্ষেত্রে কোনো দামই হয় না, এটা সাধারণত বিজনেসের ক্ষেত্রে একজন আরেকজনকে গিফট করে থাকে। কিন্তু এই বৃদ্ধ লাশের আমি কোনো প্রসঙ্গে আমি কখনো পাই নাই যে বৃদ্ধ লাশ কেনা বেচা হয়েছে।
মানে কে কাকে গিফট করে আমি কথাটা বুঝিনি।
এটা কি যারা এটা বিজনেস করে লাশের বিজনেস ওরা গিফট করে থাকে।
গিফট করে কি হবে এটা?
কিভাবে আপনি জানেন যে একজন আরেকজনের অন্তরঙ্গ হইলে সে তাকে খুশিতে ব্যবসার খাতিলে গিফট করে থাকে? আমি শুনছি কিন্তু আমি কখনো এরকম কোন লাশের সাথে,
আমরা আসলে আপনি যেগুলো শুনেছেন বা আপনি যেগুলো জানেন অনুমানের উপর কোনো কিছু শুনতে চাই না, স্পেসিফিক আপনি যেগুলোর সাথে জড়িত আপনি নিজে ঘটেছে।
আমি শোনা কথাটা বলার কারণ আমি কখনো বৃদ্ধ লাশ কয় বা বিক্রয়ের সাথে ছিলাম না।
আচ্ছা, সেটা আমাদের
আমাকে আমি জিজ্ঞাস করতাম যে খালি আমি শুধু এই মানে ইয়ং জেনারেশন বা দেখা গেছে যে মারা গেছে বয়স 18 তারপর 25-26 দেখতে বোঝা যেতেছে যে লাশটা ইয়ং একটা ছেলের বা একটা কিশোর ছেলের বা একটা কিশোরীর। তো তখন আমি জিজ্ঞাসা করতাম যে বৃদ্ধদের কি কোনো লাশ আসে না? তখন আমাকে বলতো যে বিদ্যুতের লাশ সাধারণত কোন কাজে ভালো মানে ব্যবহার হয় না আমাকে বলতো, তো আরেকজন এরকম শুনতাম যে বুঝলে আমি যেটা বললাম শোনা কথা আপনাকে, তো এরকম শুনতাম কারণ এটা বিভিন্ন সেক্টর আছে ভাইয়া, এটা যে শুধু আমি করি তাই না, হয়তো আপনি প্রথম বা প্রথম এরকম কাহিনী মানুষ শুনতেছে। তো ইহুদিদের লাশ নিয়ে বেশি দামাদামি বা একটু স্বাস্থ্য বা লাশের ধরন দেখে দেখা গেছে যে লাশটা বেশি, এই লাশের ভিতরে বেশি স্পট নাই, লাশটার ভিতরে বেশি স্পট নাই, এমনকি লাশটা একটু আর কি একটু তত্তাজা বলতে পারেন, আপনারা জানেন তত্তাজা সবজির দাম একটু বেশি হয়, আর যেটা আর কি বাসি হয়ে যায় সেটার দাম কম হয়। লাশের ক্ষেত্রে ঠিক সবজির মতো আচরণ করা হয়, লাশ যদি যত টাটকা যত পরিষ্কার পরিপুষ্ট হয় এটার দাম তত বেশি হয়। দেখা গেছে কতগুলো লাশ আঘাতপ্রাপ্ত হয়ে যায় কবরের ভিতরে বেশি দিন থেকে, দেখা গেছে বেশি দিন থাকার ফলে লাশটা পচে গেল বা লাশটা বিভিন্ন ভাবে এর হার গোর
মানে নানান কিছু হতে পারে। আচ্ছা জিসান, আমি আপনাকে বিভিন্ন প্রশ্নতে চলে যাই, বরঞ্চ আমরা সেই প্রশ্নের উত্তরগুলো পেলে হয়তো আমাদের আরো বেশি সুযোগ সুবিধা হবে। আমি জানতে চাই যে আপনি তাহলে প্রফেশনালি মানে পেশা হিসেবে এই জিনিসে জড়ালেন কোন সময় থেকে, তখন আপনার বয়স বা?
তখন আমি এসএসসি পাস করছি।
আচ্ছা, এটা সাল মনে আছে আপনার?
হ্যাঁ, সালটা মনে আছে।
কোন সাল এটা?
এটা 2008।
2008 সাল। 2008 সালে আপনি এই লাশ পাচারের সাথে জড়িত হলেন একদম পেশা হিসেবে, তা আপনি এই যে কাজের সাথে কিরকম অর্থ পেতেন, কতটি লাশের সাথে কিরকম ডিলিংসটা হতো আসলে, কতটি লাশ দিলে কি হতো বা আপনার কাজটা কি ছিল?
ভাইয়া সাধারণত অর্থটা আমি বেশি পেতাম না।
আচ্ছা, মানে কোনো না কোনো অ্যামাউন্ট তো পেতেন, না হলে আপনি এই কাজটা কেন করতেন?
আমি একটা লাশ নিয়েছিলাম, আমি চেয়েছিলাম ব্যস্তে, লাশটার দাম আমি বলেছিলাম যে বেশি বলিনি, আপনারা হয়তো অনেকেই জানে না যে একটা লাশের দাম কত হতে পারে। আমি প্রথম যে কাহিনীগুলো বলছি যে 4,000-6,000 ডিলের কথা, আসলে এগুলো হচ্ছে প্রথম পর্যায়ে।
মানে কত হয় সাধারণত একটা লাশের দাম, কত হয়
একটা লাশের দাম? আপনার কোন কোন ক্ষেত্রে কোটির উপরে ছাড়িয়ে যেতে পারে, কোন কোন ক্ষেত্রে লাশ বুঝে দেখা গেছে যে একটা লাশ কবরস্থানে থেকে উঠানো হইতাছে, সেটা কি হইতাছে আমরা চুরি করতেছি, ওরা আমাদের কাছে বেচতেছে, ওই লাশটা দেখা যাইতাছে দীর্ঘদিনের পুরনো।
আচ্ছা, ওই যে লাশটা কবর থেকে উঠে আপনাদের কাছে বিক্রি করে, আপনাদের কাছে কত টাকা পায়?
আমাদের থেকে উঠতে গেলে চল্লিশের বেশি টাকা দেওয়া হয় না,
মানে 40,000 হাই।
হ্যাঁ হ্যাঁ, আর কারণ এটার কারণ আছে।
কি কারণ? খুব
যদি ওরা কোনো সমস্যায় পড়ে তাহলে ওদেরকে সাহায্য করা হয় বা সহায়তা করা হয়, ওরা কোনো সমস্যা
পড়লে বলতে ওরা কোনো জেল আদালত কিংবা
এরকম হ্যাঁ ওদের পিছে অর্থ ব্যয় করা হয়।
মানে আপনারাই সেই দায়িত্বটা নেন?
না, আমরা নেই না।
তাহলে কি নেয়?
যে সম্পূর্ণ টাকাটা পায়,
যে সম্পূর্ণ টাকাটা পায় সেই লোকটা, সেই সিন্ডিকেটকে আপনারা জানেন না?
আমরা জানি, আমি জানি, আমার সেই লোকের সাথে, সেই লোকের মাধ্যমে আমি আসতাম।
আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে লাশ আপনারা তাদের কাছ থেকে কিনছেন, আপনারা কিনে আপনারা বেসিক্যালি কি করেন বা আপনি কি করেন? আমরা সেরকম দু একটা ঘটনা শুনতে চাই একদম সরাসরি।
আমি লাশটা কিনে আমার কাজ হচ্ছে লাশের সাথে থাকা, মূলত আমার প্রধান কাজ এটা।
আচ্ছা,
তো আমি লাশটা বিভিন্ন অভিজ্ঞতা, আমার যে পুরনো অভিজ্ঞতাগুলো আছে সেটা আর কি এরকম মানে প্রতিনিয়ত সেটা নিয়োগ করে বা ব্যবসায় যেরকম মূলধন নিয়োগ করা হয় এরকম সেই অভিজ্ঞতাটা আমি নিজের ভিতরে ফিল করে, আর সাধারণত এই বিজনেসে ভাইয়া অভিজ্ঞতাটাই আসল বা এই বিজনেসে নতুন।
আমি ওটাই শুনতে চাইছি, আপনি আসলে কি করেন ওই লাশটাকে বর্ডার পর্যন্ত নেওয়ার সময়? গাড়িতে
থাকেন? আমি আর বর্ডার পর্যন্ত নিয়ে যেতাম না।
আচ্ছা, তাহলে আপনি কি করেন, আপনার স্পেসিফিক কাজটা শুনি আমরা, নির্দিষ্ট ভাবে আপনার কাজটা শুনি আমরা।
হ্যাঁ, আমি লাশটাকে বহন করি।
মানে বহন করেন বলতে,
লাশটা যখন গাড়িতে থাকে বা বিভিন্ন পর্যায়ভুক্তি প্ল্যানিং আছে যে লাশটা কিভাবে নিয়ে যাওয়া হবে, লাশটা নিয়ে গিয়ে কিভাবে গাড়িতে উঠানো,
আচ্ছা
তারপরে গাড়িতে কিভাবে নামাতে হবে, কার কাছে পণ্যটা কিভাবে পৌঁছাতে হবে, মানে লাশটা কিভাবে কার কাছে পৌঁছে দেবো, এই প্ল্যানিংটা সম্পূর্ণ আমি
দেখতাম। পুরো দায়িত্ব আপনার ছিল?
হ্যাঁ, আমার দায়িত্ব ছিল।
আচ্ছা, সেক্ষেত্রে লাশ এই যে শুধুমাত্র আপনি কি মানে তাহলে কবর থেকে উঠিয়ে নিয়ে আসা কি আপনার দায়িত্ব ছিল?
হ্যাঁ, একদিন এরকম
আমি একটা ঘটনা আমাদেরকে বলেন না যে একদম স্পেসিফিক কত রাত ছিল, কোন দিন ছিল, কিরকম পরিবেশ ছিল, আপনি কিভাবে লাশ ওঠালেন, লাশ ওঠাতে কি আপনার ভয় লেগেছিল, এরকম আমরা একটু
শুনি। তখন আমি নতুন পর্যায়ে, মানে আগে যেরকম আমি বলছি যে আমার সাথে অনেক কিছু হয়েছে, এগুলো আমি অনেক ভাবে ভাবছি যে এটা আমার মনের ভুল, কিন্তু যখন আমি বাস্তবের সামনে মুখোমুখি হলাম, একদিন পর্যায়বৃত্তি পড়লো যে আমার করতে হবে। আর এটা সাধারণত যারা করে তাদের এটা পরে,
মানে ঘুরে ঘুরে আপনারই পড়লো, তারপর কি হলো?
না, ঘুরে ঘুরে আমার না, সাধারণত এটা পরে সবার ক্ষেত্রে দেখা গেছে যে লাশ ধরতে হয়, লাশ উঠাইতে হয়। তো একদিন ছিল না, কে ছিল না বলতেছি, সেটা হয়েছে দেহরক্ষী, মানে যে কবরস্থানে থাকে উনি ছিলেন না, ওনার সাথে লোক ছিল না, তো আমার উঠাইতে হইল।
এটা কবেকার কাহিনী?
এটা হচ্ছে আপনার যখন আমি আর কি অনেকটা শেষ পর্যায়ে, যখন শেষ পর্যায়ে আইসা পড়ছি, যখন আমি
কত বছর আগে,
মানে আমি এই পেশাটা ছাইড়া দিমু, এক বছর আগের কাহিনীটা, পেশাটা ছেড়ে দিব।
তখন
আমি সম্পূর্ণ সময়কাল বলতে চাই না ভাইয়া, মানে এটা পেশাটা ছেড়ে দেওয়ার আগের এক বছর আগের কাহিনী। তো আমি লাশটা উঠাই,
মানে কিভাবে, আমার একটু কবর থেকে শুরু?
না না না, কবরে চটি আছে, কবরে সর্বপ্রথম চটি খুলতে হয়, আর চটিটা সাধারণত আপনার পচাই থাকে, একটা লাথি মারলে বা ঘুষা মারলে এটা ভেঙে যাওয়ার কথা। তো আমাদের লাঠি ঘুষা কোনো প্রয়োগ নাই এখানে, এখানে সম্পূর্ণ যন্ত্রের প্রয়োগ, এখানে যন্ত্র ছাড়া কোনো কাজ করা হয় না। যখন লাশটা উঠানো হয়, এখানে সম্পূর্ণ যন্ত্রের মাধ্যমে, যাতে লাশের হার নষ্ট না হয়, একটা লাশের সম্পূর্ণ মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে লাশের হার। আর এই লাশের হারে কোনো বিভেদ থাকলে বা ভাঙা চূড়া থাকলে এটার কোনো দামই নাই, এটার কোনো দাম পাওয়া যায় না। সাধারণত ধরেন আপনার লাশের যে বডিটা থাকে, কঙ্কালটা থাকে, এর যে পাঁচটা কিনবে একটা মেডিকেল স্টুডেন্ট বা পাচারকারী বা যাই বললেন আমাদের উচ্চ লেভেলের বসেরা, এটা দিয়ে যাই করবে, এটার যদি হাড় ভাঙা থাকে সাধারণত এটার দাম থাকবে না। আর মাঝে মাঝে দেখা গেছে যে অনেকে লাশ চায় যে আমার সম্পূর্ণ লাশ প্রয়োজন নেই, আমার শুধু মাথা আর বুকের, মানে আমি পাজর বলতে চাইতেছি, যেটা পাজরের বলে, পাজরের হাড় চাই। কারণ পাজরের হাড় দিয়ে ওরা বিভিন্ন ধরনের কাজ করে, মেডিকেল স্টুডেন্ট যদি থাকে কেউ এখন শুনতেছে, যে পাজরের হাড় দিয়ে ওরা বিভিন্ন প্রকার কাজ করে ওরা মেডিকেলের। আবার দেখা গেছে যে অনেক সময় পায়ের একটা অংশ চায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ বিক্রি হওয়ার স্থান হয়েছে গিয়া পাজর। মানুষ ভাবতে পারে যে মাথা, না, মানুষের মাথা না, মানুষের যে পাজরটা, যে বুকের খাঁচাটা।
আমরা জিসান একটু ঘটনায় যাই, আমরা এই ডিটেইলসটা না শুনি, আপনি যে লাশটা
উঠালেন। তখন আমার কাজ ছিল লাশ উঠানো, তো আমি সাবাল, আপনারা চিনেন, আর আমার সাথে কোমরে দুটা যন্ত্র থাকতো, একটা হয়েছে গা আপনারা সাধারণত বাজারে এক ধরনের একটা স্টার প্লার মেশিন দেখেন, বা হ্যাঁ বিভিন্ন বিভিন্ন ধরনের মেশিন দেখেন, যে এক যন্ত্রের ভিতরে আটটা বা নয়টা যন্ত্র থাকে, জিনিস থাকে এই যন্ত্রগুলা। কারণ এটা যখন ব্যবহার হয় দেখা গেছে যে সুতা কাটতে হয়, সামান্য সুতা, প্লাস্টিক, প্লাস্টিকও থাকে লাশে মাঝে মাঝে, প্লাস্টিক কাটতে হয়। তো সর্বপ্রথম কাজ হয়েছে গা যে চটিগুলো থাকে, যে বাঁশগুলো থাকে, ওগুলো আমার উঠাইতে হয়। আমি উঠাই, উঠে আমি একটা বিশ্রী গন্ধ পাই। ভাইয়া, লাশের গন্ধ এত বিশ্রী, এটা বলার মতো না। গন্ধটা পাওয়ার সাথে সাথে আমি লাশের উপরে বমি করি। আমার তখন কিচ্ছু করার থাকে না, তো লাশটাকে আমি উঠাই, উঠাইয়া এটা বিবর্ষ, মাংসগুলা অনেকটা কুকুর যেভাবে ছিঁড়ে খায় এরকম ক্ষত বিক্ষত, কপালটা দেখা যাচ্ছে, কপালের অংশগুলো আর চোখের অংশগুলোর কিছুই নেই, শুধু হাতের অংশগুলো, রানের অংশগুলোর মাংস কিছুটা আছে। তো লাশটা উঠাইলাম। উঠানোর পরে আমি আল্লাহর মানে আল্লাহর সাথে আল্লাহর কাছে মাপ চাইতাছি। কি কারণে চাইতাছি আমি জানি না, কিন্তু আমার মনে হইতাছে যে আমি জীবনে বহুত বড় একটা পাপ করছি। এই পাপের কোনো সময় আল্লাহ যদি আমার মাপ করে, এই পাপ কেউ যাতে ভবিষ্যতে না করে। লাশটা উঠাই, উঠানোর পরে লাশটা নেওয়া হয় একটা কাপড়ে, কাপড়টা সুতি কাপড়। আর সুতি কাপড় ছাড়া সাধারণত ভাইয়া অনেকেই জানে না, যখন একটা লাশ উঠানো হয় সুতি কাপড় ছাড়া এই লাশের কঙ্কালটা রাখা যায় না। আপনি আমাকে কারণ জিজ্ঞেস করলে আমি বলবো ভাইয়া যে লাশের ভিতরে তেল থাকে। যখন একটা মানব দেহ পচে তখন মানুষের দেহের ভিতরে তেল থাকে, এই তেলগুলা সাধারণত গড়িয়া পড়ে বা লাশের অংশ ছুটে যায়, বিভিন্ন মাংস বা পাঁজরের হাড্ডিও মাঝে মাঝে ছুটে যায়। আর হাড্ডিগুলা সবাই নিতে জানে না বা সবাই সংরক্ষণ করতে পারে না। এই হাড্ডিগুলো অনেক সুন্দরভাবে অনেক ধৈর্য সহকারে সংরক্ষণ করতে হয়। দেখা গেছে যে পাঁজরের একটা হাড্ডি ছুটে গেল, তো আমি কি করি সেটা ধরি না, সর্বপ্রথম ধরি না, ওইটা হাতে একটা কাপড় নিতে হয়, কাপড় নিয়ে আরেকটা কাপড় নিতে হয়, আর অনেক ধৈর্য সহকারে সেটা কি করতে হয় ছাড়াতে হয়, ছাড়িয়ে একটা স্থানে রাখতে হয়। কারণ যদি বিক্রেতা আমার কাছে চায় যে হাড়টা কোথায়, তখন তাকে ওই হাড়টা দিতে হয়, না হলে তাদের সাথে সম্পর্ক অনেকটাই নষ্ট হয়ে যায়। আর সাধারণত যারাই বিজনেস করে ওনারা অনেক রাগি হয়। তো আমি লাশটা সুতি কাপড়ে রাখলাম, আর সুতি কাপড়ে রাখার কারণ তো আমি আপনাকে বললামই, তো সুতি কাপড় দিয়ে লাশটা ঢাকা হলো। দুইটা লোক আছে যারা লাশটা সাফাই করে, দুটাই, অনলি দুজন, তারাই শুধু লাশটা সাফাই করে, সাফাই করার কাজ তাদের। আর এটা তাদের বংশ পরাক্রম যে সে সাফাই করে না, তার বাবা মা থেকে শুরু হয়েছে, তার বাবা মা করতো সে করতেছে, তো তারা এরকম ভাবে লাশ সাফাই করে, তো করতেছে লাশ সাফাই। তো লাশ সাফাই করতে করতে তারা বিভিন্ন প্রকার হাত ছুটায় ফেলে, ছুটায় ফেলায় আপনার যেরকম হাতের অঙ্গগুলো একটু বড় থাকার কারণে হাতের আর পায়ের হাড়, পায়ের হাড়টা কঙ্কালের সব থেকে বড় হাড়, ডান পাও পাও বাও পাও, আর এই হাড়গুলা সাধারণত সিঙ্গেল সিঙ্গেল করে রাখা হয় যাতে কোনো প্রকার ক্ষতি না হয়। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হাড় হলো পায়ের, সমস্ত কঙ্কালের ক্ষেত্রে যে সম্পূর্ণ কঙ্কালটা কিনতে চায় তার ক্ষেত্রে সম্পূর্ণ ইম্পর্টেন্ট হাড় হচ্ছে পায়ের আর হাতের আর পাঁজরের। আর পায়ের হাড়গুলো সাধারণত বড় থাকার কারণে, দেহের সব থেকে বড় হাড় পায়ের, এগুলা এত যত্ন সহকারে রাখা হয়, এটার জন্য একটা কেমিক্যাল আছে। আপনারা জানেন ওয়ার্ল্ডে একটা কেমিক্যাল আছে যার নাম মিথাইল পেন্টেন, এটা নিষিদ্ধ একটা প্রোডাক্ট। এই কেমিক্যালের ইউজ করা হয়, তারপরে বিভিন্ন প্রকার সুগন্ধি দেওয়া হয়, সুগন্ধি দিয়ে হাড়টা রাখা হয়। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মিথাইল পেন্টেন যে পদার্থটা আমি বললাম এটা কি? আসলে এটা ওয়ার্ল্ডের একটা নিষিদ্ধ পদার্থ, যা থেকে একটা নতুন ড্রাগস এখন আবিষ্কার হয়েছে, ইয়াবা।
আচ্ছা, তারপর আমরা ঘটনায় যাই।
তো এই পদার্থটা কেজি অনেক, এই পদার্থটা সাধারণত 80,000 টাকা কেজি, আর এটা পাওয়া যায় বেশি মিটফোর্ডে।
আচ্ছা,
মিটফোর্ডে থেকে এটা 80,000 টাকা কেজিতে কিনা লাগে, আর এটা আপনার ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়া দেয় না। তো এটা নিয়ে বিভিন্ন সমস্যা হইতো, তারপর আমরা সমস্যা সমাধান করার, এটা আমাদের কাছে এটা একটা ছোট সমস্যা। তো লাশটা সাফাই করতো, হাড়গুলো সব কোন সময় বান্ডিল করা হয়, অনেক দ্রুত কাজ করার প্রয়োজন হয়। দেখা গেছে যে একটা লাশ এটা অনেক দ্রুত কাজ করতে হবে, সেক্ষেত্রে একটা লাশকে 8 মিনিটে সম্পূর্ণ পরিপূর্ণ প্যাকেটিং করা যায়। সাধারণত প্যাকেটটা ভাইয়া আপনি দেখলে বুঝবেনই না, প্যাকেটটা আপনি মনে করবেন যে ছোট প্যাকেটে কি থাকতে পারে। প্যাকেটিং করে রাখা হয়, রাইখা দেখা গেছে যে দেশের অবস্থা খারাপ হইলে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হইলে এটা গুদামজাত করা হয়। গুদামজাত করা এটার বেচার জন্য কাস্টমার খোঁজা হয়। তো আমরা মাঝে মাঝে কাস্টমার খুঁজতাম, আমি নিজেও কাস্টমার খুঁজতাম যে কাস্টমার পাওয়া যায় কিনা। তো কাস্টমার খুঁজতে যাও আমরা অনেক ভুলে পড়ছি, আমাদের দোরানি খাইতে হয়েছে যে কাস্টমার আমাদের সাথে বিভিন্ন প্রকার মামলাও দিয়ে দিছে। লাইফে এরকম কাহিনী হয়েছে, সে মামলা অনেক মানে অনেক কষ্ট করতে হয়েছে, ধমাচাপা হয়ে গেছে গা। কাস্টমাররা বিভিন্ন প্রকার মাঝে মাঝে দুশ্চিন্তা দেয়, যে দুশ্চিন্তাগুলা মানসিক বা মস্তিষ্ক অনেক ক্ষতি হয়। আর আমরা ব্যবসা কিছুদিনের জন্য স্থগিত রাখি। দেখা গেছে যে আমাকে একটা কাস্টমার আমাকে হুমকি দিল, বা আমার উনি জানে, উনি অনেক পুরান, উনি দেখা গেছে যে চায় যে আমি তো লাস কিনতাছি, কেনা বেচা করতাছি, আর এই ব্যবসায় একমাত্র মূল বিষয়বস্তু হচ্ছে ভাইয়া বিশ্বাস।
আচ্ছা, সেটা বুঝতে পারছি। এরপর আপনি সেই প্রথম লাশ সরবরাহ করার পর সেটার সাথে থেকে সে সময় কতটুকু অর্থ পেয়েছিলেন বা আদৌ কোন অর্থ পেয়েছিলেন?
তখন অনেক অর্থ পেয়েছি।
কত পেয়েছিলেন?
6 লাখ।
মানে আপনাকে 6 লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে,
আর যে মেন তাকে দিতে হয়েছে 40 লাখ।
আচ্ছা, এই লাশটা পাচার কোথায় হচ্ছে আসলে?
লাশটা বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে।
যেমন কিছু জায়গার নাম শুনি আমরা।
যেরকম হচ্ছে বেশিরভাগই বর্ডার ক্রসিং,
বর্ডার ক্রসিং,
হ্যাঁ, বাহিরে পাচার হয়। আর বাহিরে পাচারের ক্ষেত্রে বর্তমান যখন আমরা বর্তমান একদম আধুনিক ভাবে যে পদ্ধতিটা আমি দেখছি, প্যাকেটিং পদ্ধতি, লাশটা প্যাকেটিং করা হয়।
আচ্ছা,
প্যাকেটিং করে এটা সেল দেওয়া হয়। কারণ আমি যখন প্রথম ছিলাম তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়েছে, কিন্তু যখন আধুনিকতা বাড়ছে তখন দেখি যে লাশটা প্যাকেটিং প্যাকেটিং কইরা লাশও প্যাকেটিং করা হয়, কঙ্কালও প্যাকেটিং করা হয়। এখন যদি কোন লাশ আসা হয় এটাও প্যাকেটিং করা হয়, যেটা আগে হতো না। কারণ এখন আর নতুন নতুন কেউ সাথে জড়িত হয়েছে যারা অনেক ট্যালেন্ট, তারা জানে বের হতে চায় কিন্তু বের হতে পারে না। আর ট্যালেন্ট আর ওরা অনেক ট্যালেন্টের মাত্রা বাড়িয়ে দিয়েছে, কারণ বিভিন্ন কারণে এটা মানুষের মাধ্যমে অনেকেই জানাজানি হয়ে গেছে বা সমস্যা হয়েছে। এই সমস্যার কারণে এটা অনেক ডিজিটাল হয়ে গেছে, যে কারণে এটা
কৌশলগুলো তাদের পাল্টে দিয়েছে, তারা ধীরে ধীরে বিভিন্ন কারণে তারা কৌশলও পাল্টে দিয়েছে। আমি একদম আপনার কাছে শুনতে চাই, তার পরবর্তীকালে কি এই ঘটনাগুলো মানে এই যে লাশ তোলা বা সেখান থেকে নিয়ে আসা, কবর থেকে নিয়ে আসা, বহন করা, এরকম কতগুলো ঘটনার সাথে আসলে আপনি নিজেকে?
এরকম আমি মূলত আপনার 55-56টা ঘটনার সাথে আমি জড়িত।
আচ্ছা, সেক্ষেত্রে আপনি এত প্রচুর অর্থ কামিয়েছেন, তাই তো?
হ্যাঁ, কিন্তু রাখতে পারিনি কত, এই অর্থ রাখার মতো না, আপনি রাখতে পারবেন না।
কেন, কি সেটা কি কারণে?
এটা থাকে না ভাইয়া, এটা বিভিন্ন কারণ, এই কারণটা মানে বলার মতো না, আমি ভাষায় প্রকাশ করব এরকম কোন ভাষাই নাই। কারণ আমি যে আপনাকে কাহিনীটা বলতেছি, আমি প্রতিনিয়ত আমার শরীর কাঁপতেছে, প্রতিনিয়ত আমার শরীর আমাকে ভয় দেখাইতেছে।
কোথায় কোথায় থাকে না কেন, মানে সেটার কারণ কি, কোথায় খরচ করেন আপনি?
বিভিন্ন ভাবে দেখা গেছে যে জুয়ায়, বা দেখা গেছে যে এক ফ্রেন্ড 10 জন আসলো, বললো যে দোষ ওরা তো জানি।
আচ্ছা, এই যে লাশগুলো যাদের নেওয়া হচ্ছে, যাদের লাশগুলো নেওয়া হচ্ছে তাদের কোন ধরনের আত্মীয় স্বজনের কাছ থেকে কোন ধরনের খোঁজ খবর নেওয়া হয় না, কিংবা
না তাদের কোনো খোঁজ খবরই পাওয়া যায় না? আর খোঁজ খবর পাওয়া যায় এরকম লাশ কখনো পাচার হয় না।
আচ্ছা, মানে বেওয়ারিশ লাশ কিংবা কবরস্থান থেকে বহু পুরনো কবরের থেকে আবার কবরটাকে সেরকম করে রেখে দেওয়া হয়, এরকম কিছু?
এটার কারণ কেন, আপনারা সাধারণত যে কবরস্থানগুলো দেখেন তাতে আত্মীয়রা এসে লাশের খবর চায়, খোঁজ খবর জানতে চায়, আর এসব কবরস্থান থেকে লাশ পাচার হয় না। এক জায়গা থেকে লাশ পাচার হতে হয় বা এটা সম্ভব, ওই জায়গাটার নাম ভাই আমি বলতে নারাজ, কারণ আমি বলতেছি, আমি কাহিনীগুলো বলতেছি আর আমার প্রতি সেকেন্ডে আমার শরীর ফিলস করতেছে, দেখতেছেন আপনি যে আমি তোতলায় তোতলায় বলতেছি, তারপর আমি চালু রাখছি আমার ফ্রিজ, কারণ আমি আমি জানি আপনি যে জানে না যে দেখে না সে কিভাবে বলবো, আমি এটা বুঝতে পারছি যে কষ্টটা কি ভয়টা কি, মানে এটা আমি জানি, আমি চাই না আর ওরকম। সেই কারণে আমি ভয় পাই যে লাশের ভাইয়া এরকম কিছু কাহিনী আছে, যেটা যদি বলি আমার লাইফে যেটা ঘটছে এরকম কাহিনী, মানে আমি বলতে চাই আমার মন থেকে আর কি বের হয় না, মানে ভয়ে আর কি আমি আতঙ্ক, মানে আতঙ্কিত, এখন আতঙ্কিত যে কি হয়েছে লাইফে, এমনি প্রচুর আতঙ্কিত আমি।
আচ্ছা, এরপর এই যে আপনি কাজগুলো করছেন, তারপর এরকম আরো দু একটা ঘটনা আসলে আমরা শুনতে চাই, যে আপনি কবর থেকে এই যে লাশ তুলে আনা সেইটার সাথে আপনি যেরকম আমাদের দু চারটা শোনালেন, এরকম আরো একেবারে খুব বেশি বিশ্বাসযোগ্য কোন ঘটনা কি আপনার মনে পড়ছে?
হ্যাঁ, এটা আমার এক ফ্রেন্ডের।
শুনি আমার একদম জিসান, একদম সরাসরি ঘটনাই শুনবো। হ্যাঁ
হ্যাঁ, আমার ফ্রেন্ড আর আমি, আমরা দুজন ওর কাছ লাশটা উঠানো, আমি পাশে বসে আছি। আর সাধারণত এসব কাজ করার ক্ষেত্রে দাঁড়ানো যায়।
এটা কোন সময়টা করেন সাধারণত এই কাজগুলো, মানে দিনের বা রাতে?
অনেকে অনেকে ভাবে যে এটা সাধারণত রাত ১২টার পরে হয়ে থাকে, না।
আচ্ছা,
অনেকে আমারে বলছে যে বন্ধু, মানে আমার রিয়েল লাইফ কয়েকটা কাহিনী বলছি এটা কি সাধারণত রাতের পরে হয়ে থাকে, ১২টার পরে? আমি বলছি যে না, এটা সাধারণত হয়ে থাকে ফজরের আগে।
ফজরের? হ্যাঁ, ভোর রাতে।
হ্যাঁ, ভোর রাতে, ফজরের ৩০ মিনিট বা ২৫ মিনিট আগে।
কেন ওই সময়? কেন
ওই সময়? কেন অনেকে জানে যে ১২টা, আপনারা আপনারা যে হরর অনেকে ভাবে যে ১২টা ভয়ানক, না, ১২টা কোনো ভয়ানক না, ১২টা কোনো ভয়ানক সময় না। ভয়ানক সময় হচ্ছে সেই রাত যেটা ফজরের আগে হয়, আর সেই রাতে সব থেকে আত্মার আনাগোনা হয়। যারা হান্টেড জগতে থাকে তারাই জানে। আর ফজরের যখন, আমরা যেহেতু মুসলমান, ফজরের যখন আজান হয় তখন কিচ্ছুই থাকে না। আর প্লাস ওই রাতটাতে এত এত ভয়ানক একটা জগৎ থাকে, শিরশিরে বাতাস, কারো পক্ষে বের হওয়া অসম্ভব। আপনি যদি ভাইয়া কোনো কাহিনী শুনেন, বেশিরভাগ কাহিনী শুনবেন যে রাত ১২টার একটা ১.৫টা যে ২টা বাজে হয়েছে, কিন্তু এরকম কোনো কাহিনী শুনছেন যে যে কাহিনী ফজরের আধা ঘন্টা বা এক ঘন্টা আগে হয়েছে? এটা শুধুমাত্র আমি বললাম।
আচ্ছা, সেটাই আমরা কাহিনীটা একটু সরাসরি শুনি। হ্যাঁ,
ফজরের সময় কাজটা করার কারণ, ফজরের আগে করার কারণ, ফজরের সময় না, সরি, আমার অনেকটা ভুল হয়ে যায়, কারণ ভয়ে আমি আতঙ্ক। আসলে কথা কি, ভয়টা যে পায় বা যে রিয়েল করছে আমি আর করতে চাই না। তো ভাইয়া, ফজরের আগে করার কারণ, এই সময়টা সাধারণত মানুষের নিদ্রা এতটাই আসে, এতটাই আসে যে সে ঘুমের থেকে উঠা অসম্ভব। পুলিশ বলেন, প্রশাসন বলেন, সমস্ত জগৎ তখন ঘুমায়। আপনি যদি চারিদিকে ফলো করুন, দেখতে পারবেন একটা ১২টা বাজে মানুষ দেখা যায় কিছু অংশ, কিন্তু ফজরের ৩০ মিনিট বা ২৫ মিনিট আগে কাউকে দেখা যায় না। এই সময়টাই ছিল আমাদের পুঁজি, এই সময়টাকে পুঁজি করে আমরা চলতাম। আর আমাদের প্রত্যেকটা সেকেন্ড আমাদেরকে গণ্য করে চলতে হতো, যে প্রত্যেকটা সেকেন্ডে যে সেকেন্ডের কাজটা সেই কাজটাই করতে হতো। তো আমার বন্ধু, যে আমার ফ্রেন্ড, তো সাধারণত এসব ক্ষেত্রে বন্ধু হয়ে যায়, দেখা গেছে যে ও আমার ছোটবেলার বন্ধু না, বড় বেলার বন্ধু, মানে পরিচিত কেউ না, কিন্তু কাজের ক্ষেত্রে ওরে বন্ধু বানায় নিতে হয়, কারণ এটা লাইফ, লাইফের একটা ঝুঁকির কাজ, সব থেকে বড় ঝুঁকির কাজ, এক্ষেত্রে আর কি বন্ধু বানিয়ে নিতে হয়। তো ও আমার এরকমই আর কি একটা ফ্রেন্ড, এই কাজের ক্ষেত্রে ফ্রেন্ড। আর ওরে যদি আমি ফ্রেন্ড রাখার, আমার সার্থকতা ছিল, কারণ দেখা গেছে যে আমি অনেক সময় হেলামি করতাম, যে আমি অসুস্থ হয়ে গেছি, কি কাজটা কর। তো ও লাশটা কাছে যায়, কাছে যায় লাশটা উঠায়, লাশটা উঠায় বলে যে এটা একটা বৃদ্ধ লোকের লাশ। তা আমি বলি, বৃদ্ধ লোকের লাশ, তুমি বৃদ্ধ লোকের লাশ, ভুল লাশ কেন উঠাইছ? কয়, এটা আমি ভুল করে উঠায় ফেলাইছি, তো আরেকটা কবর করতে হইব। তো আমি বলছি যে তুমি খোদো, আমার শরীরটা একটু নার্ভাস, কিন্তু আসলে আমি নার্ভাস ছিলাম না, আমি মোবাইলে একজনের সাথে মেসেজিং এ ছিলাম, যে ভাই আমি এরকম জায়গায় আছি, সরি, কবরস্থানের নামটা আমার মুখ দিয়ে আসতে চাইতেছে, বলতে চাইতেছে, কিন্তু আমি বলা সম্ভব না, কবরস্থানের নামটা আমি বলতে চাই না, প্লিজ ভাই, এটা আমি গোপন রাখলাম। তো ও মানে আমি মেসেজিং করতেছি, তো বলতেছে নতুন কবর খুঁজছি কিন্তু কিছু দেখা যেতেছে না। তা আমি বলতেছি, কবর খুঁজছো, কিছু দেখতে পারতেছো না, কি বলতেছো? আর আমাদের একটা প্ল্যানিং থাকে যে কবর লাশ আছে কয়টা বাজে ঢুকছে, কত সময়কাল ধরে এই কবরের লাশটা আছে, কতদিন আছে, এটা আমাদের একটা প্ল্যানিং থাকে। একটা লাশ যখন ঢুকে ভাই আপনি ফলো করে দেখবেন যে কবরস্থান থাকে সেটাতে লিস্ট করা থাকে লাশের নাম, তো ওইটা থেকে আমরা লিস্টটা আমরা সাধারণত পাই কবরস্থানের থেকে, আমরা পেয়ে যাই, কিন্তু কেউ বলতে পারবে না এটা কিভাবে পাই, এটাও অন্ধকার জগতের কাহিনী। আসল কথা কি ভাইয়া, এই কাহিনী বিশাল বড় কাহিনী, যেটা আমরা যে তিন ঘন্টায় বলতেছি তিন ঘন্টা বুঝার মতো না, বললে বলার মানে শেষ হবে না আমার লাইফের এক্সপিরিয়েন্স এই ব্যাপারে, কিন্তু সময়কালটা অল্প। তো ও বলতেছে যে লাশটা লাশ তো নাই, তো আমি বললাম লাশ নাই মানে না লাশ তো নাই, তো যে লাশের লিস্ট দিয়ে থাকে সাধারণত তার সাথে আমি মোবাইলে মেসেজিং করতেছিলাম, মেসেজ পাঠাইতেছিলাম বিভিন্ন কারণে, মেসেজ পাঠাইতেছিলাম যে টাকা লাগবো এটা লাগবো সেটা লাগবো, যে আমার ওগুলা দেন আমার লাগবো, এটা ছাড়া আমি করতে পারবো না, তাড়াতাড়ি দেন, মানে ওনাদের আর কি যতটা তাগিদ দেওয়া যেত ততটাই, না হলে ওনারা অনেকটা ভূতের মতো বা এই ভয়ানক জগতের সাথে জড়িত, দেখা গেছে যে আমার ধমক দেওয়া বহায় রাখতো বসো, তখন আমার কিছু করার ছিল না। তো আমি বলতেছি যে লাস্ট তো প্ল্যানিং আছেন, ওনারে কল দিছি যে ভাইয়া আপনি যে লিস্ট দিছেন লাস্ট তো প্ল্যানিং এখানে থাকার কথা, তো এখানে লাস্টটা নাই কেন, তো আমি কিন্তু লাস্টের সামনে যাইনি ভাইয়া, যে কবর আসিল বা লাস্ট দেখতে আমি যাইনি, আমি বাহিরে ছিলাম মানে একটু দূরত্বে ছিলাম। তো আমার বলতেছে যে লাশ তো পাই নাই তো এখন কি করবো, আমি বললাম যে একটা কবর খোদা হয়েছে এখানে, কাদের লাশ পাওয়া গেছে, বিদ্যুতের লাশ, আর আমি আপনাকে আগেই বলছি যে ভাই বিদ্যুতের লাশের সাধারণত দাম থাকে না, মানে আমার দেখা মতো এরকম কোন মানে সিচুয়েশনে পড়ি নাই কা যে 70 বা 80 বয়সের কোন লোকের লাশের না এরকম কোন কন্ট্যাক্ট হয়ই নাই, কন্ট্যাক্ট হয়েছে ওদের, তো ওটা প্ল্যানিং মোতাবেক লাশ থাকার কথা। তো বলতেছে লাশ তো নাই, আমাকে লাশ নাই মানে হ্যাঁ লাশ নাই, তো আমি বললাম চল দেখি, যা দেখি লাশ নাই মানে লাশকে আরেকজন পাচার করে নিয়ে গেল, আরেকটা গ্রুপ ছিল যারা হিংসা করত এই লাশের ব্যাপারটা নিয়ে, তো আমরা মনে করছি ওরা আগে নিয়ে গেছে, যেভাবে ওর সাথে আমার দ্বন্দ্ব হয় গ্রুপটা লাশটা আগে নিয়ে গেছে। তো আমি যা দেখি যে লাশটা আছে আর ও দেখতেছে নাই, তো আমি ওকে থাপ্পড় দিই, জোরে একটা থাপ্পড় দিই, আমি দেখতেছি আসছে তুমি দেখতেছো নাই, কয় না আমি তো লাশ দেখতেছি না। পরে লাশটা ও সংরক্ষণ করে, সংরক্ষণ করে ওর ভ্রম ভাঙে। সাধারণত ভাইয়া নতুন কেউ আসলে আমি তো বললাম ও আমার কাজের ক্ষেত্রে ফ্রেন্ড, ও আমার মানে বেশি দিন বা আমার বাড়ির বা আমার গ্রামের বা আমার শহরের এরকম কিছু না, ও আমার কাজের ক্ষেত্রে ফ্রেন্ড। তো লাশটা সংরক্ষণ করে, ওর ভুল হয়েছে, আমার যেরকম প্রথম প্রথম ভুল হয়েছিল বিভিন্ন প্রকার ভুল, তো সংরক্ষণ করে, সংরক্ষণ করে করার পরে আমি তখন কিছুটা সময়ের জন্য চলে যাই, তার কারণ আছে তখন আমি অধিক নেশাগত ছিলাম, অধিক নেশার কারণে আমার একটু ঘুমের প্রয়োজন ছিল, তো আমি চলে যাই। তো ও কতক্ষণ পর পর ফোন দিয়ে আমাকে বলতেছে যে ভাইয়া, আমার বলতেছে যে ভাই আপনি কো, আমি কই, আমি তো আসি আমি একটু পরে আইতাছি, আর আমরা সাধারণত বেশি ঘুমাই না, তো আমি বলতেছি আমি একটু পরে আসতেছি আমি একটু লেস্টে আসি, কয় ভাই লাশ তো কাঁদতেছে, আমি কই লাশ কাঁদবো কেমনে, কয় না লাশ কাঁদতেছে, আমি কই লাশে তো কাঁদা সম্ভব না, ইম্পসিবল ব্যাপার লাশ কাঁদা, কয় না লাশ কাঁদতেছে এবং লাশ বিভিন্ন প্রকার কাণ্ড কারখানা করতেছে আর লাশ আমার মাথা ফাটায় ফেলাইছে। তা আমি বলতেছি যে মরা জিনিস মৃত জিনিস তোমার মাথা ফাটায় ফেলায় কেমনে, কয় না এটা মাথা ফাটায় ফেলাইছে। তো ওই লাশটা কাছে আমি যাই, আমি যাওয়ার পরে দেখি যে স্বাভাবিক অবস্থা, যে স্বাভাবিক যেরকম আছে ওরকম আছে, ও বলতেছে যে ভাই এরকম ব্যাস। আরেকটা কথা বলি, ওই ছেলেটা মারা যায়, ওই ছেলেটা মারা যাওয়ার কারণ ভয়, আমি জানি ভয়, আর আমার আমার সামনে মানে ওই ছেলেটা যা কীর্তি কারখানা করে সেটা অবাক করার মতো। ওর বাপ মা গ্রামে থাকে, যে ছেলেটার কথা বললাম, ওর আমি বলছিলাম যে কোনো কিছু তো পাড়া দেওয়ার আগে চিন্তা করে পাড়া দেওয়া, যে ভুলটা আমি করছি তুমি সেই ভুলটা করো না। ও ভয়ে মারা যায় বিভিন্ন প্রকার, কিন্তু আমি জানি না কোনটা ওর সত্য, কারণ আমি দেখি নাই। ও আমাকে গুলা বলতো যে ভাইয়া লাসকা দে, লাসা মানে ডাকিয়ে, লাসা আমাকে প্রশ্ন করে, এভাবে কথা বলতো। কিন্তু আমি বলতাম যে আমি যেটা দেখি না, যেটা আমি কোনো সময় ফিল করি নাই, তুমি এটা বললো না, কারণ ওর সাথে আমি যতদিন ছিলাম ততদিন এরকম কিছু হয় নাই। আর ও যেহেতু বেশি ভয় পেত আর বেশি এ করতে, এই কারণে আমি বিশ্বাস করতাম না। কিন্তু এরকম একটা স্বপ্ন দেখি, আনকমন স্বপ্ন, যে ও আমার কাছে রাত্রেবেলা আসে, রাত্রেবেলা এসে বলে যে ভাইয়া কাজটা ঠিক করলাম না। আমি বললাম কি কাজ ঠিক করি নাই? ও বলে মানে তুমি তুমি যে কাজে তুমি পারতা আমাকে এটাই ফিরে রাখতে। তখন আমি চিৎকার দিয়ে উঠছি, চিৎকার দিয়ে উঠা চারদিকে তাকাইলাম, দেখি কেউ নাই। সাধারণত জায়গাটা নির্জন, আমি যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে জঙ্গল, চারদিকে জঙ্গল, একতলা একটা ছাদ, একতলা বাড়ি, মঞ্জিলটার নাম মা মঞ্জিল, দ্বীপ অঞ্চল চাঁদপুরের ভিতরে, আর মঞ্জিলের চারপাশে গাছ, ওখানে কারো ঢুকা অসম্ভব। তারপরে আমি ওখানে একটা রুমে যাই, মা মঞ্জিলের ভিতর রুমে থাকে, হঠাৎ করে একটা লাশ নিয়ে আসে। আমি তখন ঘুমের থেকে উঠি, উঠা মানে আমি লাশটা দেখি যে লাশটা কি করতে হবে, এটা আপনার পাচার করে নিয়ে যেতে হইব। কোথায়? বেনাপোলের থেকে লোক আসবো। বেনাপোল? হ্যাঁ, বেনাপোলের থেকে লোক আসবো, এখানে আপনার পাচার করতে হবে আর ওদের সাথে আপনার থাকতে হইব। তা বলতেছে আচ্ছা আমি ওদের সাথে থাকি। তো ওদের সাথে আমি বেনাপোল যাই লাশ নিয়ে। তারপরে দেখি ওরা লাশ নিয়ে কি করে, ওরা লাশের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা অংশ ওরা বিভিন্ন ভাবে সংরক্ষণ করে। সাধারণত লাশের ক্ষেত্রে কেউ লাশ সংরক্ষণ করে আর কেউ কঙ্কাল, আর কঙ্কাল সাধারণত সংরক্ষণ করে যারা বিজ্ঞান বা মেডিকেলের, আর লাশ সংরক্ষণ করে যারা লাশের বিভিন্ন অংশ, মানুষের চামড়া, ভাই আপনি জানেন না মানুষের চামড়া দিয়ে অনেক কিছু করা যায়।
কিরকম?
মানুষের চামড়া দিয়ে আপনার বিভিন্ন প্রকার সার্জারি বা বিভিন্ন রোগের বা বিভিন্ন প্রকার, এরকম এক প্রকার চামড়া বানানো যায় যেটা মানুষ আজ পর্যন্ত জানে না। হয়তো মানুষ ইতিহাসে শুনছে যে চামড়ার পোশাক আছে মানুষের চামড়ার, কিন্তু বাস্তবে কখনো দেখে নাই যে মানুষের চামড়ার পোশাক আছে। আমার একমাত্র সম্ভব হয়েছে যে বাস্তবে মানুষের চামড়ার পোশাক দেখার। আর এই চামড়ার পোশাকটা এটাও ওনারা পাচার করে। এই ঘটনাগুলো হয়েছে ভাইয়া, আমি বলতে আর কি আমার ভিতর থেকে বের হতে প্রচুর মানে কষ্ট হইতাছে যে কিসের সাথে ছিলাম, কি দেখছি চোখে, অবিশ্বাস্য, মানে যেগুলো আর কি আমি জীবনে দেখি নাই আমার ছোটবেলায় বা আমার লাইফে। কাজের সাথে জড়িত হওয়াটা মানে যে কি, এটা সেই জানে যে জড়িত আছে।
আচ্ছা, আমি একটু এই জায়গায় কিছু কথা বলতে চাই। দর্শক না, ঠিক শ্রোতা, শ্রোতা যারা শুনছেন তাদেরকে বলি, অন্ধকারের গল্প চলছে, আপনারা জিসানের কথাগুলো শুনছেন, আপনাদের আপনাদের মতামতগুলো আমার কাছে আসছে এবং সেগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো, এবং আপনাদের সেই বিবেকতারিত মূল্যায়নগুলো নিয়ে আসলে আমরা অনুষ্ঠানটা কন্টিনিউ করছি অনেকক্ষণ ধরেই এবং করতে চাই, আমাদের বাকিটা সময়ও করতে চাই। এর মাঝখানে আরো যদি কিছু লিখতে চান লিখতে পারেন, আমাদেরকে 16260 এই নাম্বারটিতে আমরা মেসেজ করে, এবং ফেসবুকের ফ্যান পেজে তো জিসানের একটি ছবি দেওয়া আছে, আপনারা সেখানে আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, অন্ধকারের গল্পের নিজস্ব যে পেজ আছে সেখানেও জয়েন করতে পারেন। আর ইভানকে তো আপনারা শুনছেন, পাশাপাশি বলতে চাই এই অন্ধকারের গল্পের যে টিমটি কাজ করে তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়, প্রডিউসার সাদিক, সামি, মঈন এবং জান্নাতুল ফেরদৌস শিপন, সবাইকে। আমাদের কথা আবারও কন্টিনিউ করবো, আমরা একটা কাজ করি, একটানা কথা হয়ে গেছে অনেক, আমরা জিসানকেও খানিকটা আসলে বিরতি দেওয়া দরকার, এবং আমরা সবাই মিলেই একটা ছোট্ট সময়ের জন্য বিজ্ঞাপন এবং পাশাপাশি একটি গান শুনতে শুনতে খানিকটা সময়ের একটি দম নিয়ে ফিরি। হ্যাঁ, ফিরবো ঢাকা এফএম 90.4 এর সাথে, এবং ফিরে এসেই কিন্তু আমরা ঘটনার মোটামুটি শেষ দিকের আপনাদের কথাবার্তাগুলো নিয়ে, জিসানের বেশ কিছু এলোমেলো কথাবার্তাগুলো নিয়ে, স্পর্শকাতর কিছু বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলতে চাইব। সেই জবাবদিহিতার জায়গায় আমরা
চলে যাব এরপর, সেটা যত কঠিন কিংবা যেরকমই হোক না কেন, আমরা সেই বিশ্বস্ততার জায়গায়, আপনাদের আস্থার জায়গায় থাকতে চাই। সেটার জন্য আপনাদের সহযোগিতা দরকার, আপনারা আমাদেরকে লিখে পাঠান। এবং আমি সবসময় বলি যে কোনো ধরনের আসলে অন্ধকারের গল্পের এই অনুষ্ঠানটি সরাসরি প্রচার হয়, কোন ধরনের রেকর্ডিং বা এরকম কোনো কিছু না, তো সরাসরি যিনি অতিথি এসে কথা বলেন তার প্রতি আমাদের সম্মানের জায়গাটাও থাকে, এবং এই জগৎ থেকে যে মানুষগুলো এসে তাদের কথাগুলো বলেন সেই জায়গাটায় আমরা সম্মানটা রাখি। এবং তারপরও আমরা সবসময় বলি এবং মাথায় রাখি, এবং এটা আমাদের বুকের ভিতরের বিশ্বাস যে আমরা কোনো ধরনের সমস্যা সলিউশনের দিকে যাই না, আমরা সবকিছু মিলিয়ে স্বচ্ছতার জায়গায় এসে, জবাবদিহিতার জায়গায় এসে, একটা জায়গায় এসে হয়তো আমরা ছেড়ে দিতে হয় কিংবা সেখানেই আমরা শেষ করে দিই, কিন্তু সেখান থেকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা যেমন সবসময় আমাদের সাথে ছিলেন, সেই ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রাখবেন সবসময়, সেটাই চাইছি। চলুন একটা বিজ্ঞাপনের বিরতি, পাশাপাশি একটি গান, সবকিছু মিলিয়ে মোট মিনিট চারেক কিংবা পাঁচেকের মতো, তারপর আমরা আবারও ফিরে আসছি অন্ধকারের গল্পে।
This track was downloaded from fusionbd.com.
শুনছেন অন্ধকারের গল্প, ইভান আছে আপনাদের সাথে এবং টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4। 12:54, একদম মধ্যরাত। অন্ধকারের গল্পের আজকের আয়োজনে আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন জিসান খান, এবং তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি কবর থেকে লাশ উঠানো, লাশ সেই চুরির পরে পাচারের যে পুরো প্রক্রিয়া সেগুলোর সাথে জড়িত ছিলেন, এবং আরো বেশ কিছু অপরাধের কথা, সেই জগতের কথা, একদম লোহমর্ষক এবং দারুণ দ্বিধাগ্রস্ত একটি জগতের কথা আমরা তার মুখ থেকে শুনছি। একেবারেই অনুষ্ঠানের মোটামুটি আমরা অনেকটা সময় পার করে এসেছি, আরো হয়তো বেশ খানিকটা সময় থাকব। যারা আমাদের সাথে আছেন, রাজ্যে গিয়েছেন, একেবারে সশ্রদ্ধ সালাম এবং ভালোবাসা জানাতে চাই আপনাদেরকে। বলতে চাই যে এখনো আপনারা চাইলে কিন্তু আমাদেরকে লিখতে পারেন 16260 নাম্বারটিতে, এবং চাইলে খুব সহজে আপনারা ফেসবুকে আসতে পারেন, কারণ ফেসবুকে একটি ছবি জিসান, তিনি যে স্টুডিওতে বসে আছেন সেরকম একটি ছবি দেওয়া আছে, আপনারা সেখানে এসে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, চাইলে খুব সহজেই আপনি কিন্তু সেখানে আপনার মতামত, আপনার যে কোনো কিছুই লিখতে পারেন, যেমনটা অনেকেই লিখেছেন। যারা লিখেছেন তাদের সেই মতামত কমেন্ট সবকিছু নিয়ে কথা বলবো আরো হয়তো বেশ কিছু সময় পরে, জিসান তার কাছ থেকে আরো বেশ কিছু কথা আমরা শুনতে চাই। পাশাপাশি এটাও বলতে চাই কিভাবে লিখবেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন সেখানে, সে কিন্তু যেমনটা বললাম দেখতে পারবেন। এছাড়া আপনি অন্ধকারের গল্পের নিয়মিত আমাদের যে পেজ রয়েছে, আমাদের এই অনুষ্ঠানের পেজ, সেখানে আমাদের যে কোনো আয়োজনের আপডেটগুলো পেতে পারবেন, যে কোনো পর্বের আসলে আপডেটগুলো পেতে পারবেন, সেখানে সেখানে আপনি থাকতে facebook.com/oz90.4 লিখে সার্চ করলেই হবে। এছাড়া টেক্সট করতে পারেন 16260 এই নাম্বারটিতে, আবারও বলছি 16260 এই নাম্বারটিতে। যারা আমাদের সাথে আছেন আবারও একটিবার অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের প্রডিউসার সাদিক সামি, টিম মেম্বার মইন জানাত, ফেরদৌস শিপনকে, ইভানকে শুনছেন আর অনেকটা সময় জুড়ে শুনবেন, তবে এখন শুনবেন জিসানকে। জিসান, আপনার কাছ থেকে শুনছিলাম আমরা, এরপর অনেকের অনেক প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নগুলোতে যাব, কিন্তু আপনার কাছ থেকে আমি আরো দু একটা ঘটনা শুনতে চাই, যে এই লাশ পাচারের পাশাপাশি বা এরকম কোনো কিছু সাথে আপনি আর কোনো অপরাধের সাথে জড়িত কিনা।
হ্যাঁ,
আমরা সেগুলো একটু শুনতে চাই।
লাশ পাচারের আগে ভাইয়া, আমি বর্তমানে যেরকম আছি আমি কিন্তু আগে এরকম ছিলাম না। এখন আমি এখন মানে আগের মানে সাধারণত আমার লাইফে এরকম কিছু হয়েছে, আমার ব্র্যান্ড বা আমার ভীত, প্রচুর ভীত, আমি এখন কথা বলতে পারি না আগের মতো। আগের মতো মানে খেলাধুলা করতে ইচ্ছা করে আমার, আমি ভালো হতে চাই, আমার ফ্রেন্ডরা আমার কাছে এসে দাঁড়ায় যে বন্ধু তুই পারবি, তুই বলতে পারবি, তুই চেষ্টা কর, ভুল হইলো তুই ল্যাবলা ল্যাবলা করলেও তুই কইতে যা যে তোর যে রিয়েল স্টোরিটা কি। আমি কই বন্ধু আমি তো জামু, কিন্তু সত্য সত্য কাহিনী তো বলুমি, আর এটা বলার মতো, আর তোমরা কেউ, আমি সবারে বলি যে কেউ যাতে এই পথে পানা দেয়। আর আমি যে সব অপরাধের সাথে জড়িত ছিলাম ভাইয়া, সাধারণত ওই অপরাধ থেকেই আমার এই জগতে আসা। অপরাধগুলো হলো অপরাধ না, মানে আমি ছিলাম না, আমাকে বানানো হয়েছে। সাধারণত আমি মেডিসিন সম্পর্কে অনেক জ্ঞানী ছিলাম, আর আমি যেসব মেডিসিন নিয়ে কাজ করতাম সেটা হলো ক্লোরোহোম, আপনি একটা পদার্থের নাম জানেন, মিথাইল প্ল্যান্টেনেন, আবার কেউ কেউ বলে মিথাইল প্ল্যান্টেনেন ইয়া প্ল্যাটেনেন পিন্টেন বা যাই বলেন, এটা ওয়ার্ল্ডে নিষিদ্ধ একটা পদার্থ। আরেকটা হচ্ছে ক্যাফিন, আমরা যে কফি খাই, আর ক্যাফিনের কাজ হচ্ছে ঘুম তাড়ানো, আর ফসফরাস, এই পদার্থগুলা আর বিভিন্ন পদার্থ যেগুলা মানুষ অনেকে জানেই না কি করা হয় পদার্থগুলা দিয়া। সাধারণত এসব পদার্থ দিয়া ড্রাগস তৈরি হইতো, আর এগুলা আমি সম্পূর্ণ এগুলা বর্ণনা জানি কিভাবে তৈরি করা হয়। আমি নিজে
মানে ড্রাগস এর বর্ণনা জানেন আপনি?
হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম এটা একটা ড্রাগস তৈরির পদার্থ।
আচ্ছা,
আর এই ড্রাগসটা হচ্ছে আপনি বুঝতে পারতেছেন কি ড্রাগস? মিথাইল প্ল্যান্টেনেন। এটা
কাজ বুঝতে পারছেন একটু বলেন।
হ্যাঁ, মিথাইল প্ল্যান্টেনেন এটা কাজ করে, একটা ডাক চলতেছে যেটা জার্মানি থেকে আগত, জার্মানি এটার উৎপত্তি, আমি নাম বলতে চাই না ডাক্সটার, মিথাইল প্ল্যান্টেনেন এটার কাজ করে। আর ক্যাফেন আপনারা জানেন সেই ডাক্সটা খেলে ঘুম আসে না, ক্যাফেন ক্যাফেন এটাতে প্রয়োগ হয়, ক্যাফেন খেলে ঘুম আসে না। তারপরে ফসফরাস, ফসফরাস এটা কালারের উপরে নির্ভর করে, এটা বিভিন্ন কালার পাওয়া যায়, তো এর সাথে আমি জড়িত হই, এটা সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে চলত। আর আমি বিভিন্ন প্রকার ড্রিঙ্কস তৈরি করতে পারি, আর এগুলোর উপকরণ একমাত্র আপনারা জানেন যে চক বাজারের একটু আগেই যে জায়গাটা, কেমিক্যালের নাম বলতে চাই না, এটা সবাই জানে যারা ঢাকায় থাকে, এখানে সম্পূর্ণ কেমিক্যাল পাওয়া যায়, অবৈধ বৈধ কিনতে পাওয়া যায়।
একটু এই জায়গা থেকে একটু
এটার সাথে আমি জড়িত হই।
আচ্ছা,
এটার সাথে আমি জড়িত হই, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ছোট ছোট অপরাধ যেটা আমাকে কমসে টেনে নিয়ে যায় সেই পথে, তখন আমি ব্ল্যাকমেল হই, আর ব্ল্যাকমেল হওয়ার পরে এই কাজের সাথে জড়িয়ে পড়ি। কিন্তু এই দুই তিন বছর যাবৎ আমি ভালোই আছি, আর আমার সমস্যা হয় বিভিন্ন এই কাজ ছেড়ে দেওয়ার পরে, যেগুলো হয় আমি তিনবার অজ্ঞান হয়েছি ভাইয়া, আপনি জানেন না, তিনবার অজ্ঞান করছি, আমার শারীরিকগত সমস্যা হয়।
আচ্ছা, আমি আপনার কাছে আসবো, আমি একটু যারা শুনছেন তাদের বলি যে ঘড়ির কাঁটায় নতুন একটি ঘন্টা, ঠিক একটা বাজে, অনুষ্ঠানটা আমরা আরো বেশ খানিকটা সময় সাজাবো এই ঘটনাগুলো দিয়ে, এই কথাগুলো দিয়ে। পাশাপাশি দুটি যে পদার্থের নাম, একটা হচ্ছে মিথাইল, এবং মিথাইল সম্পর্কে আমি একটু, শ্রোতা আপনারা সবাই জানেন, অনেকেই হয়তো জানেন, আমি একটু বলতে চাই যে কনফিউশন দূর করার জন্য, মিথাইল একটি এলকাইল মূলক, যা একটি কার্বন অণু এবং তিনটি হাইড্রোজেন অণু দিয়ে গঠিত হয়, এবং এটা মিথেন গ্যাস থেকে আসলে উৎপাদন করা হয়, এবং সংক্ষেপে এটাকে মি মূলক নামেও কিন্তু বলা হয়। এবং জিসান যেটা বলছে সেটা হচ্ছে মিথাইল ক্যাটায়ন, এবং মিথাইল ক্যাটায়ন এটা গ্যাস ফর্মে কিন্তু পাওয়া যায়। পাশাপাশি ক্যাফেইনের কথা বলতে পারি, ক্যাফেইন যেমনটা জিসান বলছিল আসলেই তাই, আমরা যে চা কফি যা কিছু করি না কেন, এটা কিন্তু একটা প্রাকৃতিক উপাদান, এবং রাসায়নিক নাম হচ্ছে ট্রাই মিথাইল জ্যান্থিন। চা কফি বা চকলেট এটা কিন্তু একদম প্রাকৃতিকভাবে থাকে, এটা আমাদের এই যে চা কফি বা চকলেট খেলে খানিকটা ফুরফুরা লাগে বা ক্লান্তি ভাব দূর হয়ে যায় সেই কাজটা করে। এবং আমি যদি আরেকটু ডিটেলসে বলি যে মস্তিষ্কের কোষে অ্যাডেনোসিন বাইন্ডার নামে কিছু পদার্থ থাকে, যেটা আমাদের ঘুম পেলে মস্তিষ্ক থেকে নিঃসৃত হয় এবং এই বাইন্ডারের সাথে যুক্ত হয়, সেই জায়গাটাকে কিন্তু এই ক্যাফেইন প্রণালী কাজ করে, এবং সেটা দিয়ে যে ড্রাগসটা তৈরি হয় সেই ড্রাগসটার কি কোনো নাম আছে কিনা?
আছে ভাইয়া, বলতে চাই না।
আচ্ছা, না আমরা আজকে আসলে আপনি যদি বলেন মানুষ হয়তো সেইখান থেকে শিখবে এবং সেখান থেকে দূরে সরে আসবে।
আমি মিথাইল যে পদার্থটার নাম বললাম সেটা ওয়ার্ল্ডে নিষিদ্ধ, আপনি যদি পণ্যটা কিনতে যান এখানে যেয়ে আপনি 100% লেখা দেখবেন যে পদার্থটা নিষিদ্ধ, আর কিছু আরো এটা তালিকায় 18-21 পদার্থ নিষিদ্ধ।
আপনি সেগুলোর সাথে জড়িত ছিলেন তাই তো?
হ্যাঁ, জড়িত ছিলাম, আর এটা আমি অনেক ভালো পারি, পারতাম, এখন পারি, এখন এসব আমার সম্ভব না। প্লাস আমি মদ তৈরি বা বিভিন্ন প্রকার তৈরি, যেরকম অ্যালকোহল, অ্যালকোহল নেওয়া, তারপরে ফ্লেভার নেওয়া, কালার নেওয়া, এসবের সাথে জড়িত ছিলাম, তৈরিতে জড়িত ছিলাম, তারপর আপনার বিভিন্ন মানে এগুলো জানতাম, মানে করতাম, সম্পূর্ণ জড়িত ছিলাম, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে এ পর্যায়ে যাওয়া।
এবং পরবর্তীকালে আপনি এই যে
আপনি আমাদের এই প্রক্রিয়াটা সম্পর্কে বলেন যে আমরা বুঝলাম যে একটি লাশ যখন একটা লাশের ঘটনায় আমরা আবার ফিরে যাই, লাশ যখন চুরি করা হয় সেই কঙ্কালটাকে বিভিন্ন কাজে লাগে, যেমন মেডিকেল সায়েন্সের কাজে লাগে বা সেটা দিয়ে হয়তো আরো অনেক কিছু হতে পারে, কিন্তু আরো যে চামড়ার কথা আপনি বলছিলেন কিন্তু আমাদের যে মাংসের ব্যাপারগুলো থেকে যায় বা সেগুলো কোনো কাজে লাগে কিনা বা এরকম,
হ্যাঁ
সেগুলো দিকে
এসব কাজ করতে করতে মানুষ নরখাদক হয়ে যায়। এক সময় আমারও মনে ইচ্ছা জাগছিল যে মানুষের মাংস খাই।
আচ্ছা,
আমারও মনে একটা ইচ্ছা জাগছিল যে মানুষের মাংস খাই, কারণ আমার এই যে এখন যা সমস্যা হইতাছে এখন আমি ভয় হাঁটতে পারি না, এসব কারণে আমার মনে পড়ে, মানুষ দেখলে আমার মনে পড়ে যে এক পর্যায়ে এরকম পর্যায়ে চলে গেছিলাম যে মনে হয়েছে যে মানুষের মাংস খাই, কিন্তু না, আবার নিজের বিবেক বাধা দেয় যে কোন পর্যায়ে গেছি এটা ভাইয়া, যে গেছে পর্যায়ে সে বলতে পারবো।
এবং আমাদের মনে আছে যে অন্ধকারের গল্পের একটি পর্বে আমরা এক নরখাদকের সরাসরি কিছু কথা শুনেছিলাম, যাই হোক, তারপরে
আপনার বিভিন্ন প্রকার চিন্তা হইতো, এটা সাধারণত সব কথা বলার মতো না, এটা আমি বলতে চাই না, এটা চারিত্রিক দিকগত দিক বা বিভিন্ন প্রকার দিক। আর অনেকে আমি শুনছি অনেকে মানে যেটা ওরা এরকম করছে, আমি ওই জায়গায় যাই নাই, আমি শুনছি যে হইতাছে লাশটার সাথে ওরা মাংস খাইতেছে লাশের, আমি যাই নাই, আমি শুনছি, আমি বলছি যে আমি ওখানে যাইতে চাই না, ইম্পসিবল, যাওয়া সম্ভব না।
আচ্ছা,
আমি এরকম পায়ে ধরা বলছি যে আমারে তোমরা এসবের সাথে জড়িত করছো, আমি এরকম হাজার হাজার বলছি যে কাঁদছি যে এসবের সাথে জড়িত করছো, আবার এসব দেখতে কো আমারে, এসব সম্ভব না, অনেক কান্না দানা করছি কিন্তু কে কার কান্না শুনে।
আচ্ছা, আপনি কেন আসলে তারপর ফিরে এলেন, মানে কবে ফিরে, এবং এরকম একটি জায়গায় এরকম জগতে জড়িয়ে পড়ার পর ফিরে আসা তো অনেক বেশি কঠিন, তাই না?
হ্যাঁ, এটা ফিরে আসার প্রতি আমার একটা পলাতক বা আমি কিভাবে পলায়ন করি এটারও একটা গল্প আছে, তো আমি সংক্ষেপে বলতে চাই। তো আমি পালিয়ে যাই, পালিয়ে আমি ইন্ডিয়ায় থাকি।
আচ্ছা,
ইন্ডিয়া একটা ঘরে অনেকদিন যাবত আমি থাকি, বর্ডার ক্রসিং করে, আপনারা জানেন যে পূজার সময় অবৈধভাবে যাওয়া যায় ইন্ডিয়াতে, এই পূজার সময় পূজার
এটা কিভাবে অবৈধভাবে কিভাবে যাওয়া
যায়, হ্যাঁ গেট খুলে দেয় একদিন, আর ওই দিনটার অপেক্ষায় আমি থাকি, না খেয়ে না লয়ে। আমি
কোন পূজাতে গেট খুলে দেওয়া হয়,
এটা হচ্ছে পূজা, যে কোনো একটা পূজা, আমি কি পূজা ছিল সেটা আমার জানা দরকার ছিল না, আমার দরকার ছিল ইন্ডিয়ায় যাওয়া।
আচ্ছা,
আমি মানে পলাতক ছিলাম, আমি জঙ্গলের ভিতর অনেক কষ্ট করছি ভাইয়া। আমি প্রথমে বলছিলাম যে আমি টিকটিকি খাইতে জানি, এটা আমি জঙ্গলের থেকে শিখছি, আমি যখন পালায়ন করছি আমি তেলা পোকা খাইতে জানি, হ্যাঁ এটা আমি খাইয়া দেখাতে পারব, এটা জঙ্গলের থেকে শিখছি। যখন আমি জঙ্গলে ছিলাম তখন আমার এই জঙ্গলের পরিবেশের সাথে মানানসই হইতে হয়েছিল, আমার খিদার তাড়নায় এত খিদা মানুষের ভিতরে।
মানে এর আগে আপনি কিন্তু আমাদেরকে বলছিলেন যে আপনি আধ্যাত্মিকতার কারণে খেয়েছেন।
হ্যাঁ, এটাই আধ্যাত্মিকতা, যে সহ্য করা, নিজে সহ্য করে থাকা, যে আমি পলাইছি, আমি তো সম্পূর্ণ দেখতেছি যে কি হইছে, কি হইতে যাইতাছে, আর আমার এরকম যেহেতু একটা পর্যায়ে আছে, আমার মন চাইতেছে মানুষের মাংস খেতে, তখন আর কি আমার মনের থেকে আমি পলায় ইন্ডিয়ায় যাই।
আচ্ছা,
পূজার যে তীর্থযাত্রী থাকে বা বিভিন্ন প্রকার যাত্রী থাকে, আমি ইন্ডিয়াতে ঢুকি, ঢুকে আমি একটা মুসলমান ভাইয়ের সাথে থাকি, অনেকদিন থাকি, এরপর আমার শরীরে বিভিন্ন প্রকার সমস্যা হয়, আমার মানসিক এক প্রকার আমি পাগল হয়ে যাই, আমার দুই মাস পরে বা আপনার বলতে পারেন যে দুই মাসের মতো আমি পুরাই হ্যাং ছিলাম, একটা সেট হ্যাং হইলে যেরকম হয়। এটা হয়েছে আপনার দুই দেড় বছর হইব।
আচ্ছা, এই দেড় বছর ধরে আপনি সুস্থ?
হ্যাঁ।
আচ্ছা, তারপর?
তারপর কি আমি একটা পাগলের মতো হয়ে যাই, আমার ব্রেন কোনো কাজ করে না, তখন একসময় আমি এই চিনি, আমি শুধু একটা কথাই বলতেছিলাম, আমার মার কথা, আমার বাবার কথা, মা বাবা, আমি দুইটা কথাই মুখে বলতেছিলাম। তো আমার শারীরিক অবস্থা ভালো ছিল না, আমি চিৎকার করতাম, খালি চিৎকার করে চিল্লাতাম, তো লোকে ভাবতো যে কি করতেছে, চিৎকার করতেছে, আর কেউ আসলে আমি চিৎকার করতাম, কারণ কাউকে দেখলে আমার লাশ মনে হতো, আমার মনে হতো বিষাক্ত গন্ধ, এরকম কিছু মনে হইতো, আমার মনের ভিতরে ইফেক্ট এখনো আছে, এখনো সেই ভয়ঙ্কর জিনিস আমার আর কি তারা করে আমার মনের ভিতরে একটা সন্ধিয়ার করে দিছে। এখনো হ্যাঁ এখন আমি ভালো বলতে চলে গেছি কিন্তু আর এটা চাই না।
আচ্ছা ইন্ডিয়া থেকে কিভাবে ফিরে এলেন, কবে ফিরে এলেন?
ইন্ডিয়া থেকে আমি ফিরেছি একটা মাধ্যমে।
আচ্ছা
এটা আমার এক ফ্রেন্ড আমাকে সাহায্য করছে, ও জানে যে আমি পালায়ন করছি, ও জানতে একমাত্র।
আমি আপনার আমি আপনাকে একটা নাম বলি, আপনি চিনতে পারেন কিনা, আরাফাত হোসেন আকাশ। আমি শ্রোতা যারা শুনছেন আমি খুব স্পেসিফিক ভাবে আপনাদেরকে বলতে চাই যে আক্কু উনি ফেসবুকে আমাদের সাথে জয়েন করেছেন, ধন্যবাদ ভাই আপনাকে, আরাফাত হোসেন আকাশ। এবং তার কমেন্টটি আমি খুব গুরুত্ব সহকারে পড়তে চাই, তিনি বলেছেন যে জিসান আমার এলাকার ফ্রেন্ড, আমি ওকে চিনি এবং ও যা কিছু বলছে সবকিছু সত্যি কথা বলছে। এরকম যারা আছেন আপনি তার সাথে এই যে আরাফাত হোসেন আকাশ এর সাথে বন্ধুত্ব নিয়ে কিছু বলবেন কিনা?
আকাশের সাথে আমার বন্ধুত্ব হয় একটা মানে আমি ড্রিঙ্কস করা অবস্থায়, ও জানে ও তখন রাইফেলসে পড়ত, ডানমন্ডি রাইফেলস, ও একটা মেয়ে নিয়ে জড়িত হয়, তো আমি সহ্য করতে পারি নাই। আমি ভাই আমি আগে বলছি আমি প্রচুর আগে ছিলাম, তো ওকে আমি হেল্প করি, ও আমার বন্ধু হয়ে যায়গা। বন্ধু হওয়ার পরে ও আমার অনেক কাহিনীর সাথে জড়িত, যেরকম ও শুনছে যে এরকম মানে আমার নাম ছড়া অনেকেই জানতো আমার আত্মা বইলা ডাকতো, কারণ আমি আত্মা ছাড়া কোনো কথা বলতাম না, আত্মা নিয়ে কথা বলতাম, মৃত লোক নিয়ে কথা বলতাম, যে আমার লাইফ স্টোরি এরকম, বন্ধু এরকম এরকম হয়েছে, সবাই শুনতে চাইতো যে তুমি কোথায় ছিল এতদিন, এতদিন কোথায় ছিলা, এলাকায় আসছিলাম না, এখানে আসছিলাম না, ওখানে আসছিলাম, একটা ফোন দাও নাই। তো আমি সবার কইতাম যে আমার লাইফ কাহিনী এরকম হয়েছে, তো সবাই অনেকেই আমার কাহিনী শুনতে চাইছিল। এর ভিতরে এলাকার মানুষ আছে, বাহিরের মানুষ আছে, যে আমার কথা জানে, যেরকম আমার থেকে শুনছে শুনতে চাইছিল, তো আমি বলার সুযোগ পাইছি, কিন্তু এটা জানি না যে কতটুকু গুছায় বলতে পারছি।
আচ্ছা আমরা আপনি গুছিয়ে বলার আসলে আমরা বিভিন্ন প্রসঙ্গে কিন্তু সেই প্রত্যেকটা প্রশ্নের কাছাকাছি আমরা যাচ্ছি এবং সেখান থেকে সলিউশন চলে আসছে। আকাশকে আমি স্পেশালি অনেক ধন্যবাদ দিব, কারণ সত্যি কথা বলতে আমাদের ভিতরেও অনেকটাই কিন্তু কনফিউশন ছিল এবং শেষের দিকে এসে আমার মনে আছে আমি যখন অনুষ্ঠানটা শুরু করি এবং কিছুক্ষণ পর যখন জিসান কথা বলতে শুরু করেন আমার সবার কাছে বিনয়ের সাথে চেয়েছিলাম যে একটুখানি অনুষ্ঠানটা শেষ পর্যন্ত শুনুন, ধৈর্য ধরে প্লিজ শুনুন। সেই ধৈর্যের ফলাফল হয়তো আমরা পাচ্ছি এবং বিশ্বাসযোগ্যতা পাচ্ছে আমাদের জিসানের আজকের কথা এবং যেমনটা তিনি বললেন যে আসলে তিনি গুছিয়ে বলতে পারছেন না, সেগুলোর কয়েকটা পয়েন্ট ধরে আসলে আমরা কথা বলতে পারবো, সেদিকে আমি যাবো। তার আগে আরেকটি কমেন্ট আমি নিতে চাই, নাজমুল হাসান রিহান অনেকক্ষণ ধরে তিনি জয়েন করে আছেন এবং এই মানুষটার কথা আমি স্পেশালি এ কারণেই বলবো যে তিনি আমার যদি মনে পড়ে অন্ধকার গল্পের প্রতিটা পর্বে আমি তাকে পাই এবং খুব বেশি সহায়ক হিসেবে আমাদের সাথে তিনি থাকেন, তার প্রশ্নগুলো তার কমেন্টগুলো তার সবকিছু দিয়ে এবং তার সুচিন্তিত চমৎকার বিবেকের দ্বারা পরিচালিত প্রশ্নগুলো তিনি আমাদেরকে করেন এবং আমাদের সাথে থাকেন, ধন্যবাদ আপনাকে এরকম একজন গঠনমূলক শ্রোতা হওয়ার জন্য। তিনি এটা প্রশ্ন করেছেন যে আচ্ছা নাজমুল হাসান রেহান তিনি বোর্ড বাজার থেকে তিনি শুনেন আমাদেরকে, জিসান ভাই আপনি তিনি প্রশ্নটা করেছেন যে যখন আপনার লাশ পরিবহন হতো বর্ডারের দিকে যেত সেক্ষেত্রে পুলিশ চেকপোস্ট তো অনেক থাকতো, সেরকম কোন জায়গায় মানে এই চেকপোস্ট গুলো কিভাবে পার হতেন বা কোন সমস্যা?
দেখেন ভাইয়া পুলিশ না, সাধারণত পুলিশ থাকতো না, এখানে থাকতো। ও এরকম একটা প্রশ্ন করছে যে প্রশ্নের অ্যান্সার দিতে গেলে আমি সরকারবাদী মামলা খাওয়া
না, আমরা সে কোন রাজনৈতিক বা কোনো কিছু মধ্যে যেতে চাই না, আমি জাস্ট যে গাড়ি পুলিশের চেকপোস্টে তো আটকাতেই পারে।
ও পুলিশের কথা বলছে, ও তো জানে না বর্ডারে পুলিশ থাকে
না, বর্ডারে না, আপনি ধরেন ঢাকা থেকে একটা কবর থেকে লাশ উঠিয়ে গেলেন সেটা তো যেতে অনেকগুলো চেকপোস্ট পার হতে হয় তাই না
ভাইয়া? যে হাতি কিনতে পারে তার শিকল কিনা একদম সহজ,
যেমন আমি এই ঘটনাটা বলবো যে পুলিশ শুধু না, প্রত্যেকটা প্রফেশনে ভালো মানুষ খারাপ মানুষ থাকে। যেমন আমি যদি লাশ পাচারের ঘটনার জিসানের কথা বলি, যে জিসান আত্মরিয়েলাইজেশনের জায়গাতে মানসিকভাবে খানিকটা তিনি ভারসাম্যহীনতার দিকে চলে গেল, সেই পথ থেকে তিনি কিন্তু ফিরে আসার জন্য প্রচন্ড যুদ্ধ করেছেন, এখনো করছেন। তেমনি করে বাংলাদেশ শুধু পুলিশ বাহিনী না, বাংলাদেশের প্রত্যেকটা বাহিনী, যেমন আমি আরেকটা উদাহরণ দিতে পারবো যে একটা হত্যাকাণ্ডের সাথে একজন পুলিশ কনস্টেবল জড়িয়ে পড়েছেন, যেটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমরা পেয়েছি, তার মানে এই না পুরো পুলিশ প্রশাসন এই
এই কাজ করে বেড়ায় তা না, এবং এই পুলিশরাই কিন্তু আমাদেরকে আবার প্রচন্ড পরিমাণে সহযোগিতা করেন আমাদের জীবন মানের কাছে। সৎ অনেক অফিসার, সৎ অনেক কর্মী পুলিশের, তারা আমাদের পাশে থাকেন, রাত জেগে পাহারা দেন, রাত জেগে চেকপোস্টে থাকেন আমাদের, আমাদের নানানভাবে যারা রাতে অফিস শেষ করে বাড়ির দিকে যাই বা এরকম বিভিন্ন জায়গায় যাই, নানান ধরনের ওয়েলফেয়ার জীবনে জীবন বাজি রেখে তারা আমাদের পাশে থাকেন, তাদের জন্য হ্যাটস আপ। তো ভালো মন্দ মিলিয়ে এসে সব জায়গায় থাকবে। আমি একটা প্রশ্ন নিয়ে আসবো, প্রশ্ন না একটি গুরুত্বপূর্ণ কমেন্ট। আমি বাদশা, তিনি বলেছেন যে কথাগুলো হয়তোবা সত্যি, কারণ একটি বেসরকারি চ্যানেলের নাম তিনি বলেছেন যে সেখানে দেখিয়েছে যে লাশ কিভাবে বেচা কেনা হয় এবং লাশগুলো গরম পানিতে গলিয়ে কিভাবে রাখা যায় সেটা ভাবা যায় না। এরকম একটি অনুষ্ঠানের নামটি আমি বলতে চাই, অনুষ্ঠানের নাম হচ্ছে সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে মুখোশ, এবং আমরা দিশানের ঘটনাগুলো আসলে বিশ্বাস করতে চাই, কারণ মানসিকভাবে আমি তাকে সামনে থেকে যখন দেখতে পাচ্ছি এবং ঘটনার পূর্ণাবটি শেষের দিকে আসছে, আরো অনেক বেশি আলামত ডকুমেন্ট আমাদের সাথে আছে। এবং এটা সত্যি জিসান নিজেও যেটা বলেছেন যে তিনি হয়তো গুছিয়ে সবকিছু বলতে পারছেন না, এবং প্রথম দিকে যে টেন্ডেন্সিটা জিসানের ভিতরে ছিল যে তিনি একটি প্রোগ্রামে এসেছেন তাকে অনেক গুছিয়ে কথা বলতে হবে অনেক কিছু, এবং নানান জায়গায় তিনি ছোট ছোট
গুছিয়ে বলা সম্ভব না। আপনি যদি মুক্তিযুদ্ধ, যখন মুক্তিযুদ্ধ হয়েছে, আপনি যদি কাউকে বলেন একটা মুক্তিযোদ্ধাকে যে তুমি যুদ্ধের কাহিনী বলো, সে তখন আতঙ্ক হয়ে যাবে গা,
বা আবেগী হয়ে যাবে, আতঙ্ক না যে সে আসলে
একটা, হ্যাঁ, আর আমার লাইফে যে এটা এরকম একটা কাহিনী, এটি কাহিনী আমার মনে পড়লে আর কি আমার মেন্টালিটি প্রবলেম, বা আপনি আপনার সামনে আমি বসে আছি, আপনি দেখতে পারতেছেন যে আমার
আমি সেরকম আরো কিছু কমেন্ট নিয়ে আসি, হ্যাঁ, যেটা আপনার জন্য আসলে বেশি ভালো হবে, যেটা হচ্ছে এই যে অপরাধের সাথে এই যে লাশ কাটার সাথে আরো কিছু প্রশ্ন আমাদের সামনে এসে গেছে, আমি সেই প্রশ্নগুলো আপনাকে করব। যেমন প্রথম কথা হচ্ছে যে এই যে সিন্ডিকেটটা কাজ করে, নতুন একটা ছেলেকে আসলে এই দলে কিভাবে নেওয়া হয়, যে ধরেন একেবারে আপনারা যারা অনেকে সরে আসছেন এখান থেকে, কিন্তু নতুন নতুন তো মানুষের দরকার হয় তাদের এই সিন্ডিকেটের জন্য, কিভাবে তাদেরকে আকৃষ্ট করা হয় বা কিভাবে নেওয়া হয়?
সর্বপ্রথম মেয়ে দ্বারা।
আচ্ছা, মেয়ে দ্বারা কিভাবে?
হ্যাঁ, কতগুলো মেয়ে এই ক্ষেত্রে কাজ করে, ওদেরকে ভালোবাসে আর ফান্দে ফেলায়, তারপর ওদেরকে বিয়ে করে, তারপর ড্রাগস, ওরা নিজেরাও জানে না, তারপরে মেয়েগুলো আর থাকে না।
আচ্ছা আচ্ছা,
ওদেরকে একটা অন্ধকার জগতে ছেড়ে দেয়, তারপর ওরা আস্তে আস্তে বিভিন্ন প্রকার ওদেরকে ব্ল্যাকমেইল করা হয়।
আচ্ছা আচ্ছা, আপনার একটু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যদি কোনো কিছু বলবার আগ্রহ থাকে আমরা তাহলেই শুনবো, আর যদি আগ্রহ না থাকে যে ব্যক্তি জীবনে আপনি কোনো বিবাহিত কিংবা প্রেম,
না না না, আমার প্রেম বা এগুলা জীবনে ছিল না, কোনো মেয়ের সাথে আমার কোনো রিলেশন ছিল না, আমি ভালোবাসতাম অন্যরকম, আমার চিন্তা ভাবনা অন্যরকম ছিল।
আচ্ছা, সেক্ষেত্রে বলা যায় যে এই সিন্ডিকেটের বাইরে আরো কোন সিন্ডিকেট আছে কিনা, নাকি আপনি তো আসলে নিজের আপনার ছোটবেলা থেকে যে সাহস, আপনার মানসিক অবস্থা, এটাকে কাজে লাগিয়ে তারা পরবর্তীতে ব্যবহার করে আপনাকে?
দেখেন, অন্ধকারের জগতে আমি কথা বলতেছি, আর অন্ধকারে কি হয় আর কতটুকু হয় সেটা অন্ধকারে বোঝা যায়, আর অন্ধকারের জগৎ যে যত পাড়ি দিবে সেই জানবে অন্ধকারের গল্প, আর এটার পরে আরো থাকতে পারে, এটার কোনো শেষ নাই। অন্ধকারের যা লুকায়িত, যে অন্ধকারে থাকবে, যে অন্ধকারের সাথে বড় হবে সেই বুঝবে, আর আমি এটা বইলা ভাষায় প্রকাশ করার মতো না।
আচ্ছা, আরেকটি প্রশ্ন আমাদের সাথে আছে, একজন আমাদের শ্রোতা, তিনি এটি প্রশ্ন করেছেন, তার প্রশ্নটা একটু নিতে চাই। তিনি জিজ্ঞেস করেছেন যে গ্রামের যে কবরস্থানগুলো আছে, সেই গ্রামের কবরস্থানগুলো থেকেও লাশ চুরি হয় কিনা?
না, এরকম হয় না।
সাধারণত কোন কোন জায়গা থেকে, আপনি যদি স্পটগুলো আমাদেরকে বলতে চান বা বলা সম্ভব কিনা, কোন জায়গা থেকে লাশ চুরি হয় বা এরকম?
না ভাইয়া, এইসব আমি বলতে চাই না।
আচ্ছা, আমরা আসলে বিব্রত করতে চাই না। এবং আমাদের সাথে আছেন আরাফাত হোসাইন আকাশ, তিনি বলেছেন ভাই আপনাকে, ওকে আচ্ছা ওকে ঠিক আছে, আপনার পাশে আপনার বন্ধু এখনো আছেন যে যার কথা বলছিলাম, ঘটনাগুলো সত্যি ভালো লাগা মন্দ লাগার আসলে বিষয় না, ঘটনাগুলো আমরা সত্যি অনেক জায়গা থেকে শুনতে পেয়েছি। এদিকে অনেকে বলেছেন যে, আচ্ছা অনেকে বলেছেন এখন আপনি কি করছেন, বর্তমান সময় আপনি কি করছেন, অনেকে জানতে চাওয়া।
বর্তমান সময় আমি সম্পূর্ণ আর কি টিউশন করতেছি, ছাত্র পড়াইতেছি।
আচ্ছা,
ছোট ছোট ছাত্র ওদেরকে পড়াই।
আচ্ছা জিসান, আপনি
নামাজ পড়ি?
আচ্ছা,
ভালো কাজ করি, বাসার থেকে বের হওয়া হয় না। আমি আগেই বলছি যে আমি কারোর সাথে চলাটা পছন্দ করি না। তারপর আমার যে ফ্রেন্ড আছে ওরা আমার অসুস্থতা দেখা বা আমার এই অবস্থা দেখা অনেকদিন আমার পাশে পায়ে সবাই আমার সাথে বসা থাকে, আমার সাথে কথা কয়, সবাই আমার সময় দেয়। এই ভালো আছি।
আচ্ছা, আপনি যে এই অপরাধ জগতে যে সময়টা পার করেছেন, অনেক কথা আমরা সেই সময় শুনলাম, কিন্তু আপনার বাবা মা নিয়ে সেই সময় আমরা কোনো কথা শুনতে পেলাম না। তাদের সাথে আপনার কোন ধরনের যোগাযোগ ছিল না বা কি ছিল সেই সময়? তারা জানতো যে আপনি এরকম একটি কাজের সাথে জড়িয়ে পড়েছেন?
তারা কখনোই জানতে পারেনি।
তাদের সাথে আপনার কি ধরনের যোগাযোগ ছিল?
তাদের সাথে আমার কোনো যোগাযোগই ছিল না। সাধারণত আমি আমি আসতাম, ওনার শুধু তুরুকি জানে, ম্যাট পাগল, ওনারাই তুরুকি জানতো যে একটা সন্তান জন্ম দিছি পাগল।
আচ্ছা আচ্ছা, তারা আপনার জন্য আপনার খোঁজ খবর নেয়া দেখা
কতদিন? ঘর থেকে একটা ছেলে একদিন বের হলে তো খোঁজ খবর নেওয়া যায়, আমি তো প্রতিনিয়ত বের হতাম, এরকম একটা দিন নাই কাজে আমি ঘরের বাইরে থাকতাম।
আপনার কোনো ভাই বোন বা কেউ?
না না, আমি একাই।
আচ্ছা, তো আপনার বাবা মা পরবর্তীতে মানে লাইক আপনাকে খোঁজ খবর নেয়া বা এরকম কোনো কিছু ছিল না?
বলার মতো আর কিছুই নাই।
তারা কখনোই কি জানতে পারেনি যে আপনার?
না, এই যে আজকে মানে আজকে আমার প্রথম সর্বপ্রথম বলা হইতাছে, আমার আব্বা মা হয়তো শুনতাছে, তো আমি ভুল করে একটা ভুল মানে ভুলে পড়ে আর যা করছি আমি এর জন্য অনুতপ্ত।
এখন আপনি যে এখান থেকে ফিরে এসেছেন এবং যে কাজগুলো করছেন, এগুলোর জন্য আপনি কি কি সমস্যা এখন আসলে ফেস করছেন? এখন আপনি যে এই ভালো জীবন যাপন করছেন, এখন কোন ধরনের সমস্যাগুলো আপনি আসলে মুখোমুখি হচ্ছেন, কোন ধরনের সমস্যাগুলো ফেস করছেন?
সর্বপ্রথম হয়েছে গা স্বাধীনতা।
কিরকম স্বাধীনতা বুঝিনি?
আমি জীবনও স্বাধীনতা পাই নাই।
আচ্ছা
ভাইয়া, আমার যেটা শখ ছিল বই পড়া, আমি বইমেলাতে প্রতিদিনই যেতাম, আর বইমেলা আমার একটা পছন্দনীয় প্রোগ্রাম। একুশে বইমেলাতে আমরা বন্ধুরা মিলে বই কিনতাম, তারপরে বিভিন্ন বইমেলার সাথে যে একটা মাজার, মাজারে যে আমরা জিয়ারত করতাম, বিভিন্ন প্রোগ্রামের সাথে জড়িত ছিলাম। পহেলা বৈশাখে আমরা ফ্রেন্ডরা, আমার ছবি আছে এখনো, 10 বছর আগের কথা, আমরা চান্দু হয়ে সবাই পহেলা বৈশাখ উদযাপন করতে যেতাম।
চান্দু হওয়া মানে কি? মাথা নেড়া
করা? হ্যাঁ, তারপর সবাই পাঞ্জাবি পরতাম। আমি দুইটা সংগঠনও খুলছিলাম কিন্তু থাকতে পারি নাই, ফ্রেন্ডস ইউনিয়ন 12 বছর হয়ে গেছে। ফ্রেন্ড সিটি ছোট ভাইদের সবাইদেরকে বলি যে তোমরা যদি শুনে থাকো ভাইয়াকে মাফ করে দিবা, যে ভাইয়া জড়িত হয়ে গেছি, আমার রিয়েল কাহিনী অনেকে জানে না, আর এই প্রথম আমি সুযোগ পাইছি বলার।
এত কি হালকা লাগছে আজকে এগুলো বলে?
হালকা না, ওই ভয়টা মানে ওই যে ওই জিনিসটা আমি আর কি ফিল করতেছি এখনো।
আচ্ছা,
এখনো ফিল করতেছি যে কি হয়েছে, যে আমি তো বলছি ভাই আমার মাথায় একটু মেন্টালি প্রবলেম, যে কিছু মনে পড়লে এখন আমি চিল্লাচিল্লি করি, তো এখন তো এখানে চিল্লাচিল্লি করতে পারতাছি না, আমার মন চাইতাছে চিৎকার করতে, জোরে চিল্লাচিল্লি করতে, যে হাউমাউ করতে, কারণ এই মাথা টেনশন গুলো আমার দূর করতে।
আচ্ছা, আমি একটু কিছু কমেন্ট পড়ে নেই আমার সাথে যারা আছেন। সাইমন জয়েন করেছেন অনেকক্ষণ ধরে। জিসান ভাই, আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, সবসময় শুনছি যে লাশের কাফনের কাপড় দিয়ে নাকি অনেক কাজে লাগে, সেটা কোন কাজে আসে প্লিজ বলবেন। আমি একটু জিসান তার কাছে এটা শুনতে চাইবো, তবে আরো কিছু কমেন্ট আমি পড়ে নেই। আছেন আমাদের সাথে শামীম সরকার, আছেন শামীম সরকার, আছেন শুভ্র নীলাম, বাসা কোথায়, জসিম মাহমুদ আছেন আমাদের সাথে, আমার পরিচিত একজন, শামীম সরকার লিখেছেন। আচ্ছা, তার একজন সুইসাইড করে এবং তার দেয়া মাতার লাশ থেকে মাথা কেটে নিয়ে যায়, মাথা নিয়ে কি করা হয় এরকমটা, এটা জিসান আগেও আসলে বলেছে যে এক একটা অংশ হয়তো এক এক সময় কাজে লাগে, ভয়ঙ্কর এবং লোহমর্ষক আসলে ঘটনাগুলো আমরা শুনছি। অনেকেই আছেন আমাদের সাথে, আমি নামগুলো একটু পড়ি। হাসান সৌরভ আছেন, গৌরব মজুমদার আছেন, জিসান ভাইয়া আপনার এলাকার মানুষ কি শুনতে পাচ্ছেন কিনা, আমার তো মনে হয় শুনতে পাচ্ছেন। এবং আছেন আমাদের সাথে বেলাল হুসাইন টঙ্গী থেকে, কি এমন জিনিস বানানো হয় যার কারণে মানুষের লাশের দাম এত বেশি? আমি আছেন দেখতে পাচ্ছি নাফিজ আহমেদ, আপনার কমেন্টটা আমি পড়ছে কিন্তু ঠিক বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাইলেন। আপনি লিখেছেন যে আমি বুঝলাম না ভাইয়া তার টাইমিং মিলাইতে পারছে না, এরকম কিছু মানে এটা কি, আমি ঠিক বুঝিনি আপনার কমেন্টটা। এদিকে সুমন আকার জয়েন করেছেন, জিসান দোয়া করি ভালোভাবে চলেন, এরকম একটি কমেন্ট তিনি করেছেন। শুভ নীলিম জয়েন করেছেন, একেবারে ব্যক্তিগত এই প্রশ্নগুলিকে আমাদের জানবার খুব দরকার আছে, যে মানুষটা ধরেই নিচ্ছি বা আমি নিজেও আসলে বলতে চাই যে হয়তো হয়তো বেশ কিছু জায়গায় তিনি যখন প্রথমে কথা বলতে শুরু করেন এত বেশি অবিশ্বাস্য এবং এত বেশি আরোপিত লাগছিল, আর সেটা আমি মনে করি আসলেই তাই, যে জায়গাগুলো অনেক বেশি অবিশ্বাস্য এবং আরোপিত লাগছিল জিসান সেগুলো আসলে বানিয়ে বলেছেন, এরকম কিছু কথা আছে। কিন্তু সেই মানুষটা পরবর্তীকালে যখন একদম সরাসরি স্বীকৃতিমূলক কথাগুলো বলছেন, তাকে তো ব্যক্তিগত জীবনে আমাদের একটু একটু হলো নিঃশ্বাস নিতে দেওয়ার অধিকারটা দেওয়া উচিত, তাই না? একদম খুঁচিয়ে খুঁচিয়ে তার প্রত্যেকটা দুর্বল জায়গা আমাদের জানতে হবে এই টেন্ডেন্সিটার জন্য। ভাই এটা কোন ধরনের মানসিকতা আমি ঠিক জানি না, ক্ষমা করবেন আমাকে এইভাবে বলার জন্য। এবং আমাদের সাথে আছেন আরো অনেকেই যারা আছেন, আমি একটু এসএমএস প্যানেল থেকে আসি। এসএমএস প্যানেলে সারা জয়েন করেছেন পাকুন্দিয়া থেকে, ভাইয়া আমি এই ঘটনাটাকে বিশ্বাস করি কারণ ভাইয়ার কথাগুলো সত্যি মনে হয়েছে। এদিকে জয়েন করেছেন আমার সাথে ঢাকা এফএম কবির, আচ্ছা জিসান ভাইয়ের লাশের আর কোন অলৌকিক ঘটনা আছে কিনা আমরা শুনতে চাইবো তার কাছে। তুহিন, আচ্ছা তুহিন জয়েন করেছেন চন্দনপুর থেকে নরসিংদী, তিনি বলেছেন জিসান ভাই আপনার গ্রামের বাড়ি কোথায়, এইসব কথা আমাদের আগে হয়ে গেছে। হীরা ঢাকা থেকে জয়েন করেছেন আমাদের সাথে, জয়েন করেছেন হাই আম জাকিয়া হোম টাউন ব্রাহ্মণবাড়িয়া, হ্যালো কেমন আছো, আমি অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? জিসান সত্যি বলছে মনে হয়, কারণ এটাই স্বাভাবিক, পুরো ঘটনাটা শুনে এই রকম একটি সিদ্ধান্ত দিয়েছেন আমাদেরকে রোনেল, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তিনি বলেছেন আমাদেরকে। নেইম ডলি, ডলি শান্তিনগর থেকে বলেছেন জিসানের কথা শুনে মনে হয় ও খুব ট্যালেন্টেড না, যার কারণে ও দুবার ভুল পথে চলেছে। আচ্ছা এদিকে জয়েন করেছেন আমাদের সাথে আমার কি জিসান, জিসানকে নিয়ে তার বেশ কিছু চিন্তার কথা আমাদের জানিয়েছেন কিন্তু আপনি নামটি লেখেননি, আনোয়ার লিখেছেন আমাদের সাথে, থ্যাংক ইউ বলেছেন এরকম একটি আয়োজনের জন্য, আপনাকে অনেক ওয়েলকাম জানাতে চাই। প্রিন্স জয়েন করেছেন আমাদের সাথে, প্রিন্স এস কে কুমার, অনেকগুলো নাম একসাথে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আপনারা কি একসাথে শুনছেন কিনা। এদিকে জয়েন করেছেন আমাদের সাথে আরো অনেকে, বিল্লাল জয়েন করেছেন একই কথা সবার, যে এই পথ থেকে বা এই জায়গা থেকে ফিরে আসা। পুষ্পিতা ঢাকা মেডিকেল কলেজ থেকে অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এদিকে জয়েন করেছেন আমাদের সাথে রূপকথা, ওকে মামুন জয়েন করেছেন রামপুরা থেকে, আমি পুরো ঘটনাটাই বিশ্বাস করি। আচ্ছা ভাইয়া জয়েন করেছেন আরো অনেকেই, জিসান ভাইকে এখনো মেন্টালি সিক কিনা। রাকিব জয়েন করেছেন আমাদের সাথে, তিনি বলেছেন যে আপনার কথাগুলো ভালো লাগছে কিন্তু কি অনেক চমৎকার লাগছে গল্পের মতো, এরকম কিছু কথা তিনি লিখেছেন। হাফসা মেহেদিন শ্রাবণী, অনেকদিন পরে আপনার এস এম এস পেলাম, হাই ইভান, অনেকদিন পরে শুনছি তোমাকে, এস এম এস করেছি, আচ্ছা আপনার লেট বার্ড উইশ করে দিলাম। আফসানা মিম জয়েন করেছেন ঢাকা থেকে, তিনি বলেছেন ভাইয়া উনি যে টাইপের কথা বলছেন অ্যাকচুয়ালি, আচ্ছা অনেক কথাই আনবিলিভেবল লাগছে তার কাছে, আই থিঙ্ক সো, এরকম লিখে পাঠিয়েছেন। লামিয়া বলেছেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আছেন ইশাক আমাদের সাথে, গন্ধকারের গল্প খুব ভালো লাগছে এবং জিসান ভাইয়ের কথাগুলো শুনলাম, আপনাকে অনেক ধন্যবাদ। মিরাজ জয়েন করেছেন আমাদের সাথে, ওহিন জয়েন করেছেন উত্তরা থেকে, অনুষ্কা আছেন উত্তরা থেকে, অ্যান্ড জয়েন করেছেন আরো অনেকেই, আমি অনেকের নামগুলো অ্যাটলিস্ট পড়ে দিয়েছি এবং সবগুলো নাম আসলে পড়তে পারা আমাদের জন্য একটু কঠিন। আমি জিসান তার কাছে আবার যেতে চাই, আপনি আপনার কাছে অনেক জানতে চাই, অনেকের আছে যেমন কাফন, আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে লাশের গায়ে যে কাফনটা থাকে সেই কাপড়টা অনেক কাজে ব্যবহার করা হয়, আসলে কি কি কাজে ব্যবহার করা হয়, বাদু করা হয় কিনা?
আসলে আমি ম্যাজিক বা জাদু লাইফের সাথে জড়িত ছিলাম, এটা একদম ভুল ধারণা, জাদু বলতে কিচ্ছু নাই, যে জাদু এটা চোখের একটা ভুল। আসলে জাদু যে মানুষের কথায় আছে যে লাশের চুল কাপড় বা হাড্ডি, এইসব জাদু তো না কিচ্ছু হয় না সাধারণত, এইসব এটা মানুষের ভুল ধারণা। হ্যাঁ আধ্যাত্মিক জগতের কিছু কথা আছে ওইখানে হয়, কিন্তু ওইটার সাথে এটা তুলনা করা যায় না, সাধারণত এইসব ভুল মানুষের, জাদু বলতে কোনো শব্দ নাই, চোখের ভুল।
আচ্ছা যেটা আমরা বুঝতে পারলাম যে জিসান আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন যে আপনি একটা দারুণ ভুল পথে ছিলেন, যেটা জীবনটাকে অনেক বেশি একেবারে সংকীর্ণ করে ফেলে, জীবনটাকে অনেক বেশি
আপনার কঠিন করে তুলেছে এবং সেই অভিজ্ঞতাগুলো প্রতিনিয়ত, যেমনটা আমি দেখতে পাচ্ছি, জিসান যখন কথা বলা শুরু করেছিল তার চেহারার যে অবস্থা ছিল কিংবা এখন এসে সে ভয় যে তার ভিতরে আসলে দাঁড়িয়ে বেড়াচ্ছে কতটা, এবং একবার চোখ বন্ধ করে ভাবুন যখন সেই ঘটনাগুলোর সাথে সে নিজে প্রত্যক্ষ ছিল, কবর থেকে একটা লাশ ওঠানো, সেই লাশটার একটা বিকৃত রূপ এবং সেই লাশকে বয়ে নিয়ে যাওয়া, সে হঠাৎ করে মনে হচ্ছে সেই লাশ আমার সামনে দাঁড়িয়ে পড়েছে, সেই লাশের সাথে একটা মারামারিতে অংশ নেওয়া, হাতের সেই দাগগুলো আসলে লাশ তদন্তে দাঁড়ায়নি, হয়তো গাড়িরই কোন একটা জায়গা লেগে কেটে গেছে, এরকম একটা জায়গা থেকে দিনের পর দিন সেই অভিজ্ঞতার মাঝখান থেকে পালিয়ে বেড়ানোর জন্য দেশের বাইরে চলে যাওয়া সেই সুযোগটা নেয় এবং তারপর একটা স্বাভাবিক জীবনে ফিরতে আসা, বারবার সেই স্মৃতিগুলো যখন তার ভিতরে এসে তার সামনে দাঁড়ায় তখন সে চিৎকার করে ওঠে, আত্মচিৎকারের সেই জায়গাটা একটু মানসিক ভারসাম্যহীনতার সেই দোলাচলে পড়ে যাওয়া, সেরকম একটি জায়গায় জিসান আছেন। এবং আমরা আসলে এই অনুষ্ঠানটির মোটিভ আমরা হয়তো বুঝতে পেরেছি যে এমন একটি লৌহ মর্ষক, এটাকে পেশা বলবো না জড়িয়ে যাওয়া বলবো, সেই জায়গা থেকে সেরকম একজন মানুষ এসে যখন আমাদের সামনে কথাগুলো বললেন, আমরা শুধু এই জায়গাটাতেই তাকে সম্মান জানাতে চাই যে তিনি সেই জায়গা থেকে বের হয়ে এসেছেন, কিন্তু সেই জায়গার সেই অন্ধকারের স্মৃতিগুলো, অন্ধকারের যে একটা ছায়া আছে সেই ছায়াগুলো কিন্তু তাকে স্বাভাবিক জীবনে আনতে অনেক বেশি কষ্ট দিচ্ছে, বারবার বাধা দিচ্ছে। এবং আমরা আসলে অনেকেই দেখলাম যে অনুষ্ঠান শুনতে শুনতে ভূত কিংবা ভয়ের গল্পের মতো করে কথা বলছেন, যে আসলে এটা শুনতে তো গল্পই শোনায়, কিন্তু এই ভূতের গল্পগুলো আমরা যখন শুনি, ভূতের একটা সিনেমা যখন আমরা দেখি, সেই ভয়টা কিন্তু আপনাকেও মিনিমাম তারপর এক দু তিন রাত তাড়িয়ে বেড়ায়। আর যে মানুষটা সেই ঘটনাগুলো একদম সরাসরি অবলোকন করেছেন, ঠিক ভূতের বলবো না কিন্তু ভয়ঙ্কর সেই সব ঘটনা, আপনি আমি নিশ্চয়ই রাত 12টার পর কিংবা ফজরের নামাজের সেই ঘণ্টাখানেক আগে কোনো কবরস্থানের দিকে যাব না, ভুলেও না, কিন্তু সেই কাজটা যিনি করে একসময় আসলে আর্ন করেছেন বা যে কোনো কারণেই হোক তিনি জড়িয়ে পড়েছেন সেই জায়গাটাতে, তার তো সেই সরাসরি স্মৃতিগুলো তাড়িয়ে বেড়াবে সারা জীবন ভর। তবে চাইছি সেই মানুষটা স্বাভাবিক জীবনে ফিরে আসুক, সেই স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তার জন্য আমরা যেটা আপাতত করতে পারি সেটা হচ্ছে প্রাণ খুলে দোয়া করা, তাকে উস্কানিমূলক কথাবার্তাগুলো না বলে। তা আমি জানি না, জিসান তার এলাকারও হয়তো আজকে অনেকে শুনেছেন, অনেক দায়িত্বশীল লোকজনও হয়তো শুনেছেন যে মানুষটা আসলে এভাবে ফিরে আসতে চান, বাঁচতে চান, সুন্দর একটা জীবন চান, আবার যে নিজেও স্বাভাবিক মৃত্যুর পরে নিজে নিশ্চয়ই একটি কবরে শান্তিতে ঘুমিয়ে থাকতে চান, তার সেই শান্তির নিঃশ্বাসটুকু নিতে দেওয়ার জন্য আমরা সবাই তার পাশে থাকি, অন্ধকার থেকে আলোর পথে জিসানকে নিয়ে আসি, সেই প্রার্থনা আমরা যদি প্রাণ খুলে করি সেটাই হয়তো আমাদের সার্থকতা। জিসান, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনি কি কাউকে কিছু বলতে চান কিনা, আপনার বলবার কিছু আছে কিনা?
হ্যাঁ, বলার অনেক কিছু আছে।
হ্যাঁ, আমরা শুনি, আপনি বলুন, আপনি প্রাণ খুলে বলুন।
একটা কথা বলতে চাই যে স্বাধীন স্বাধীনভাবে সবাই চলুক, সবাই স্বাধীনতা পাওক, আর আমার মতো ভুল রাস্তায় যাতে কেউ না যায়, কারণ আমার এখনো সেই গন্ধ, আমি যখন থাকি আমার গন্ধ, আমি যখন ভাত খাই তারপরে বিভিন্ন খাওয়া দাওয়া পরার ভিতরে আমি মানে টিকতে পারি না, আমার মনে পড়ে আর কি ওইসব কথা, মানে কোথায় জানি কি হারায় ফেলাইছে, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর থাকতে পারি না, কি যে কেরকম মনে হয় সেটা আমি জানি, যার ব্যথা সেই জানে, আমি তো এরকম ব্যথিত, মানে এখনো আমি একই, আমি আস্তে আস্তে আপনারা দয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই, এখনো আমি অসুস্থ আছি মানসিক ভাবে বা বিভিন্ন শারীরিক ভাবেও।
আপনার বাবা মার সাথে এখন সম্পর্ক কেমন? আপনার
এখনো সম্পর্ক? হ্যাঁ, এখন ভালো, এখন ভালো, কিন্তু ওই মানে আমার সেই অভ্যাসটা এখনো আছে, রাত জাগা, আমি যদি বাসায় থাকি কিচ্ছু করার নেই, রাত 12টার পরে আমাকে আপনি বাহিরে দেখবেনই ভাইয়া, যদি আমার বাসায় যান আমাকে বাহিরে আপনি দেখতে পাবেনই, এটা আমি 100% শিওর। যখন কেউ থাকে না তখন আমি নির্জন জায়গায় বসে বসা বসে চিন্তা করি, এটাই আমার কাজ।
আচ্ছা, আপনাকে আসলে আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, এবং আপনি যে এই সুন্দর করে ভালো জীবনে আসলে চলে এসেছেন সেজন্য তো সালাম আপনার প্রতি, এবং আপনি যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সেই জায়গাটাও আমরা চাই, যে আপনি যেন আল্লাহ আপনাকে বা সৃষ্টিকর্তা আপনাকে অবশ্যই যেন সহায় হন আপনার জন্য শুভকামনা অন্ধকারের গল্পে আজ আপনার কথাগুলো এসে বলবার জন্য আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ
হ্যাঁ সবাই আমাকে ক্ষমা করবেন প্লিজ কারো আমার দ্বারা যদি কারো যাদের ক্ষতি হয়েছে তাদের কাছে আমি ক্ষমা চাই আমার সাথে অনেকে বেঁচে নেই তো আমি প্লিজ আমাকে ক্ষমা করবেন আমাকে মাফ করে দেবেন যাতে আমার মতো কেউ পরিস্থিতির শিকার না হয় সকল বাপ মা তার ছেলে সন্তানকে আমার মতো মানে আমার মতো নিঃস্ব থাকতে দিবেন না একা থাকতে দিবেন না তাদেরকে প্লিজ তাদেরকে একটু সময় দেন সবাই সবাই আর কি সবাইকে সময় দেওয়া প্লিজ আমাকে ক্ষমা করবেন প্লিজ
অসংখ্য ধন্যবাদ জিসান আমার মনে হয় আমার কথাগুলো জিসান বলে দিয়েছেন যে সন্তানটি একা ঘরের মধ্যে বেড়ে উঠছে বিশেষ করে শহরে কালচার কিংবা এই অত্যাধুনিক যুগে এটা অনেক বেশি হচ্ছে অনেক বাবা মা আসলে তার সন্তানটিকে হয়তো কাজের বুয়া কিংবা কাজের ঘরের যে মানুষটা তার কাছে রেখে যাচ্ছেন কিংবা কোনো ডে কেয়ার কিংবা একেবারেই সে তার মতো বেড়ে উঠছে সময় দেয়াটা একটা পারিবারিক আবহাওয়া একটা বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ দেয় একটা শিশুর বেড়ে ওঠার সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট একদমই অনুরোধ থাকবে যে আমরা সবাই সবার সাথে মানবিকভাবে মিশব কাউ স্বাভাবিক সুন্দর পরিবেশ সম্পর্কে জানতে জানতে বেড়ে উঠুক একটি শিশু আরেকটি জিসান জন্ম জানানো হয় এবং যে জিসানের গল্পগুলো আমরা শুনলাম বিশ্বাস হোক বা নাই হোক যে জায়গাটাতে সে থাকুক সেই মানুষটার জন্য আমরা প্রাণ ভরে দোয়া যেন করতে পারি সেই একেবারে লোহমশক স্মৃতিগুলো তার জীবনে যেন ফিরে আর না আসে সেই প্রার্থনা থাকবে পুরো অন্ধকারের গল্পের টিমের তরফ থেকেও ঢাকা এফএম 90.4 পরিবারের পক্ষ থেকে এবং যাদেরকে নিয়ে মানে আপনাদের জন্য যে আয়োজন সবাই মিলে সেই প্রার্থনা এই মানুষটার জন্য করি ফিরে আমরাও আসবো তবে আগামী রোববার ঠিক রাত 10:30 ইনশাল্লাহ এবং আবারও এরকম অন্ধকার জগতের কারোর সাথে কথা হবে সরাসরি ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সচেতন থাকবেন অনেক বেশি নিজেকে ভালোবাসবেন দেশকে ভালোবাসবেন এবং স্বাভাবিকভাবে অনেক কিছুর মধ্যে নিজেকে একদম ব্যস্ত করে ফেলার মাঝেও বেশি অসন্তোষ না নিয়ে যে সময়টাতে আছেন সেই সময়টাকে উপভোগ করুন স্রষ্টার দেয়া সেই নিয়ামতগুলো উপভোগ করুন এবং প্রাণ খুলে বলুন আমি অনেক ভালো আছি সেই সময়টার প্রতি কৃতজ্ঞ হন বর্তমানে বাঁচুন আবারও ফিরে আসবো ঠিক আগামী রোববার রাত 10:30 অন্ধকারের গল্প নিয়ে আজকের অন্ধকারের গল্প যারা শুনলেন সবার জন্য অসংখ্য ভালোবাসা খুব ভালো থাকুন এটাই চাইছি আজকের মতো আল্লাহ হাফেজ ইভান ইজ সাইনিং অফ ইন হিয়ার এবং পাশাপাশি যাবার বেলা আরেকটিবার ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি মইন জান্নাতুল ফেরদৌস শিপন সহ অন্ধকারের গল্পের টিমকে এবং অফুরন্ত ভালোবাসা শ্রোতা বন্ধুরা আপনাদের জন্য আল্লাহ হাফেজ This track was downloaded from FusionBD.com.